This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আর জিকে প্রিয়া চলে এসছে আপনার জন্য এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। হ্যালো 8920 টিম মেম্বারে রয়েছে, আমার সঙ্গে রয়েছে আরজে শাকিল, খালিদ, লোবান এবং সফরিন। আর প্রিয় শ্রোতা, এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত একজন বন্ধু তার জীবনের গল্প আমাদের কাছে শোনাবেন। হ্যালো 8920 মানেই হচ্ছে এখানে জীবনের গল্প, এবং জীবনের গল্প মানেই হচ্ছে এটি একটি সিলেবাসবিহীন অনুষ্ঠান যেখানে জীবনের বিভিন্ন রং, যেখানে জীবনের বিভিন্ন বিষয়গুলো উঠে আসে। আমরা বলি না যে এটা শুধুমাত্র ভালোবাসার অনুষ্ঠান, কিংবা শুধুমাত্র এটা সাফল্য, ব্যর্থতার, হতাশার, আনন্দের, বেদনার, বা যাই বলি না কেন, একটা ভিন্ন ক্যাটাগরিতে একেবারে মোটা দাগে যদি আমরা বলি যে এই বিশ্বসায়নে বিশেষায়িত করতে চাই হ্যালো 8920 কে, তাহলে সেটা সম্ভব নয়। কারণ হ্যালো 8920 আর কিছুদিনের মধ্যেই 80তম পর্ব ছুঁই ছুঁই করছে। এই যে এতগুলো পর্ব প্রচারিত হয়েছে, প্রত্যেকটি পর্বই প্রত্যেকটি পর্বর চেয়ে আলাদা। আমরা এক এক পর্বে এক এক রকমের জীবনের রংকে দেখেছি। আমরা সেই অর্থে বলি এটা সম্পূর্ণ রকম সিলেবাসবিহীন একটি অনুষ্ঠান, এখানে জীবনের যে কোনো গল্প উঠে আসতে পারে। আমরা শুধুমাত্র একটা বিষয়কে এখানে খেয়াল রাখি, সেটা হচ্ছে আপনার জীবনের গল্প শুনে যারা শুনছেন আমাদের প্রিয় শ্রোতা, তাদের মধ্য থেকে একজন মানুষও যদি উপকৃত হন, তাদের মধ্য থেকে একজন মানুষও যদি আপনার কাছ থেকে কিছু শিখতে পারেন, তাহলেই হ্যালো 8920 সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা হ্যালো 8920 তে এমন কোন গল্প প্রচার করি না, কিংবা এমন কাউকে নিয়ে আসি না যে তাকে নিয়ে আসার পেছনে আমাদের উদ্দেশ্যই থাকে তাকে মোটা দাগে বড় অঙ্কের টাকা দিয়ে কিংবা অন্যান্য ভাবে হেল্প করা। তবে আমরা এটা বলে থাকি যে হ্যালো 8920 তে কারো জীবনের গল্প প্রচারিত হবার পর সেই বন্ধুটির পাশে যারা শুনছেন তারা যদি এসে দাঁড়াতে চান, তারা যদি তাকে তার মতো করে সামর্থ্য নিয়ে হেল্প করতে চান, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা আপনাকে ইন্সপায়ার করি না, আমরা এটা বলি না যে তার জীবনের গল্প আমরা এই জন্যই প্রচার করছি যে তার জীবনের গল্প প্রচার হবার পরে কালকের থেকে তার জীবনের যে সমস্যাগুলো রয়েছিল সেই সমস্যার পাশে আপনাকে দাঁড়াতেই হবে। আপনার কাছে আমরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ হেল্প হিম বা হেল্প হার। আমরা শুধু আপনার বিবেককে প্রশ্ন করতে চাই, যদি তাকে শোনার পরে আপনার ভেতরে এমন কোন অনুভূতি জাগে, সেই অনুভূতির জায়গা থেকে আপনি তার জন্য কিছু একটা করতে চান, সেজন্য আপনাকে মোস্ট অফ ওয়েলকাম। এবং প্রিয় শ্রোতা, আপনাকে যেটা বলতে চাই, আমাদের হ্যালো 8920 যাবতীয় অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে তার কাছ থেকে কোনো হেল্প নেওয়া কিংবা হেল্প করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি আমাদের ফেসবুক থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। আপনারা ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আর প্রিয় শ্রোতা, এখানে প্রায় 430,000-এর ওপরে মেম্বার রয়েছে। আপনারা যারা এখানে যাবেন তারা শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন যে আরজি কিবরিয়া নামে ফেসবুকে অনেকগুলো পেজ আছে, যে পেজটিতে 450,000-এর কাছাকাছি মেম্বার, আমি যেটা বললাম একটু আগে যে 430,000-এর ওপরে 450,000-এর কাছাকাছি মেম্বার রয়েছে, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। আর এখানে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে আসেন, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি ফোন করবেন। আমাদের ডেডিকেটেড ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ওখানে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার যে জীবনের গল্পটি সেটা সারাংশ বলে বলবেন। আপনাকে ফোন করতে আমাদের টিম মেম্বার শাকিল, কেবলমাত্র শাকিল আপনাকে ফোন করবে এবং ফোন করার পর আপনার সঙ্গে কথা বলবে। এমনও হতে পারে সামনের সপ্তাহের অতিথি আপনি, যদি আমাদের টিম মেম্বাররা আপনার গল্পটিকে বা আপনার জীবনের গল্পটিকে সিলেক্ট করে। আমি যখন এই ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন আমার সামনে অতিথি বসে রয়েছেন, এবং আজকে আমি একটু অন্যভাবে তাকে উপস্থাপন করতে চাই। আমার সামনে যে মানুষটি এখন বসে রয়েছেন, শুধু সে না, তার কোলে খুব ছোট্ট একটা সন্তান, যার বয়সটা সম্পর্কে আমি এখন পর্যন্ত জানি না। ওই একটু পরপরই শব্দ করছে, আমি জানি না যে এই অডিওতে শব্দগুলো আসছে কিনা, হয়তো পুরো 2 ঘন্টা জুড়ে এই শব্দটা আমরা পাব, হয়তো খানিক ঘুমিয়েও যাবে, আবার হয়তো ছোট বাচ্চারা যেটা করে চিল্লাচিল্লি করে, অনেক সময় কান্নাকাটি করে। আমি প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি, আজকে ও আমাদের অতিথি, ওর যতটুকু শব্দ ততটুকু আপনাদের জন্য গিফট। এবং এই ছোট্ট বাচ্চার এই যে শব্দটা, এই নয়েজটাকে আপনারা খারাপভাবে দেখবেন না, এবং আপনারা আপনাদের জায়গাটা থেকে এটাকে ভালোভাবে মূল্যায়ন করবেন। আমি প্রথমেই আমার অতিথিকে পরিচিত করছি, আপনি আপনার নামটা একটু বলবেন।
মিম।
মিম, মিম হচ্ছে আপনার নাম, এবং আমি যেই আমার স্পেশাল গেস্টের কথা বলেছি একটু আগে, সম্ভবত আপনার ছেলে, রাইট?
জি।
ওর নাম
শ্রাবণ।
শ্রাবণ, ওর বয়স?
10 মাস
হচ্ছে ওর বয়স মাত্র,
রানিং দশ মাস।
আচ্ছা, ওর একটু কিচ্ছু না নিতে পারলো, হাতে কি রয়েছে এখন?
চাবি আছে।
চাবির রিং না? ও কি মাইক্রোফোনটা ধরছে?
হ্যাঁ ধরছে।
কি হবে তুমি ভবিষ্যতে? আর যে হবে
মাঝে মাঝে কথা বলবে।
ওকে, প্রিয় শ্রোতা, ওর শ্বাস প্রশ্বাসের শব্দ আপনারা শুনেছেন এবং চিল্লাচিল্লিও হয়তো বা করবে। আজকের গল্পে ও কতখানি গুরুত্বপূর্ণ বা কিভাবে এসছে আমি এখন পর্যন্ত জানি না, তবে স্টেপ বাই স্টেপ আমাদের নিমের যে জীবনের গল্প, সেই জীবনের গল্পে আমরা তাকে অবশ্যই খুঁজে পাব। আমি হ্যালো ইট 920 কে আজকে একটু ব্যতিক্রমভাবে প্রেজেন্ট করতে চাই। এই শিশুটির ছবি আমি অনুষ্ঠানের শুরুতেই আমার ফেসবুকে দিয়ে দিতে চাই, যদি আপনার আপত্তি না থাকে আপনার সন্তানের ছবিটা, বাবুর ছবিটা দেওয়া যাবে। প্রিয় শ্রোতা, আমি বাবুর ছবিটি আমার ফেসবুকে দিয়ে দিচ্ছি অনুষ্ঠানের শুরুতে। আমরা যদিও জানি না যে বাবু আজকের গল্পে কতখানি গুরুত্বপূর্ণ, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি মেম্বার হয়ে যাবেন এবং আজকে যে অতিথি তার যে সন্তান, 10 মাসের সন্তান শ্রাবণ, তাকে আপনি দেখতে পাবেন। আচ্ছা মিম, আমরা হ্যালো 8920 তে বেসিক কিছু নিয়ম মেনে চলি, এটা তো আপনি জানেন। প্রথমে আপনার নামটা বলেছেন, একটু বয়স এবং কোন জেলাতে আপনি জন্মগ্রহণ করেছেন একটু যদি আমাদেরকে বলতেন।
আমি মিম, জেলা হলো পটুয়াখালী।
ওকে,
বেসিক্যালি থাকি খিলগাঁও।
খিলগাঁওতে আপনি থাকেন, আপনার বয়স?
আমার 19।
এখন 19 চলছে আপনার বয়স। আপনার জীবনের গল্প আপনি কোথা থেকে শুরু করতে চান?
জন্মের আগ থেকে আমার বাবা মার একটু,
জি প্লিজ শুরু করুন।
আমার ফ্যামিলিটা খুব একটা শিক্ষিত ফ্যামিলি, তো আমার বাপ চাচা মিলে 8 জন প্লাস আমার ফুপু 4 জন, তারা মোটামুটি সবাই শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করা। আমার বাবা যখন মাস্টার্স কমপ্লিট করার পরে ঢাকাতে এসে ভালো একটা জব করে। জব করার পরে হলো যে আমার যে কাকাগুলো আছে ছোট ছোট, ওদেরকে তার টাকা দিয়ে এসে ই করে। তো আমার বাবার একটা অ্যাফেয়ার ছিল, ফ্যামিলি থেকে ওই মেয়েকে অ্যাক্টিভ করবে না, তো সেক্ষেত্রে দেখা গেল ওই মেয়েকে আমার বাবা নিয়ে চলে গেল।
দাঁড়ান, আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনার মাকে বিয়ে করার পরের ঘটনা এটা?
আগে, এটা
আচ্ছা বিয়ে করার আগের ঘটনা। হ্যাঁ,
3 দিন পরে আমার বাবা ওই মেয়েটাকে নিয়ে চলে আসে। আসার পরে অনেক ম্যানেজার যাওয়া যায়।
কাকে নিয়ে চলে যায়?
মানে আমার বাবা যে মেয়েটার সাথে অ্যাফেয়ার করতো
সেই মেয়েটাকে নিয়ে চলে যায়।
চলে যায়, 3 দিন তারা অন্য জায়গায় ছিল।
আচ্ছা,
3 দিন পরে আসার পরে ফ্যামিলি কিন্তু বলবো সমস্যা হচ্ছে, তো আমার বাবাকে যথাসাধ্য দিনে দিনে বিয়ে করতে হবে। তো আমার মা বেশিটা শিক্ষিত না, তো আমার মাকে খুঁজে 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 এক রাত্রি ভিত্তি তারা দেখে এবং এক রাত্রি ভিত্তি আমার মার সাথে আমার বাবার
বিয়ে
হয়ে যায়। পরে মোটামুটি আমার বাবার সাথে ভালো চলছিল, তো আমার মা
আর ওই যে মেয়েটাকে
ওরে হয় নাই, ওরে বিয়ে করে
বিয়ে করেনি। তো মেয়েটা কি করলো? মেয়েটা ফিরে গিয়েছিল ফ্যামিলিতে?
হ্যাঁ, ফিরে গিয়েছিল।
আচ্ছা,
বাবা যখন মাকে বিয়ে করে পরে ঢাকাতে নিয়ে আসে আমার মাকে, তো ভালোই দিন যাচ্ছিল। তারপরে হলো যে আমার মার প্রথমে বেবি হয় আমার বোন, আমার বড় বোন। আমার 3 বোন 1 ভাই।
3 বোন 1 ভাই? আপনি মেজো?
আমি মেজো।
ওকে,
আমার বড় বোন হয়। তো হওয়ার পর থেকে আমার বাবা একটু চেঞ্জ বলতে, আমার যে ছোট কাকাগুলো ছিল ওদেরকে মানুষ করানোর থেকে শুরু করে টোটালি আমার বাবা বহন করে। একপর যে দেখা যায় আমার মার সাথে বাজে যে আমার মেয়ে হয়েছে, আমার তো ভবিষ্যৎ আছে, আমারও তো দেখতে হবে
প্রথম মেয়েটা হওয়ার পরে।
জি, আমার বড় বোন হওয়ার পরে। তো এটা নিয়ে খুব একটু ক্যান্ডাল হতো। তো আমার বাবা করলো কি, আমার মাকে আমার গ্রামের বাড়িতে পাঠাই দিল।
কোথায় ছিল গ্রামের বাড়ি?
আমার পটুয়াখালী,
পটুয়াখালীতে। ওকে,
জি। গ্রামে যখন চলে যায় আমার দাদি এটা ভালো চোখে দেখে না, তো আমার মা করে কি যে আমাদের অনেক বড় ঘর ছিল, তো ওই ঘরের একটা বারান্দা আমার মাকে দিয়ে দিল। তো আমার মা মোরা বড় বড় আলাদা করে খাচ্ছে সবকিছু। আমার বাবা যখন ঢাকা থেকে যায় বাড়িতে, দাদি করে কি বাবাকে ভাত খেতে ডাকে, মার নামে প্রচুর আজে বাজে কথা বলে। বাবা ওই যেটা হয়েছে তার চেয়েও বেশি রাগি হয়ে যায়। তো রুমে যখন আসে তখন আমার মা খারাপ বিহেভ করে এরকম। তো এরকম করতে করতে এক পর্যায়ে আমার বাবা ঢাকা চলে আসে, আবার আমার মা গ্রামেই থাকে। তো আমার মা কি করবে, মানে ওই আমার নানার বাড়ি আবার অনেক ভালো একটা ফ্যামিলি, তো ওরাও শিক্ষিত ফ্যামিলি, দেখা যায় ওই বাড়ি থেকে এনে আমার মা চলে। তো এক পর্যায়ে শুনে যে আমার বাবা ঢাকা আবার অ্যাফেয়ারের ভিতরে জড়াই গেছে এরকম বিয়ে। এর ভিতরে আমার বাবা খোঁজ নেয় না, মানে তখন তো চিঠির যুগ ছিল, চিঠি দিত আমার মা। তো চিঠি রিপ্লাই করে বলতো আমি টাকা পাঠাচ্ছি, অল্প পাঠাই বলতো, আর সামনের মাস থেকে ভালো করে টাকা পাঠাবো। এরকম করতে করতে একবার যে আমার বাবা মা শুনে যে সে কোথায় জানি বিয়ে করতেছে। তো আমার মা তৎক্ষণিক আমার মেজো কাকাকে নিয়ে ঢাকা চলে আসে। আসার পরে আপনার ওই বিয়ে যেভাবে হোক আটকায়, তখন নাকি আমি পেটে ছিলাম। ও, আমার আগে আমার মারপিটে একটা বেবি আসে, সেই বেবির জন্য আমার দাদি বেশি ইয়ে ছিল, ওই বেবিটাকে আমার মা অ্যাক্টিভ করে নেয়, মানে নষ্ট করে ফেলছে। তো নষ্ট করাতে ওই বেবিটা ছিল নাকি একটা ছেলে বাবু, তো আমার ফ্যামিলি ছেলে বাবু অনেক ই করে, তো ছেলে বাবু নষ্ট করছে কেন, এই জন্য আমার মানে মার সাথে আমার দাদির এই থেকেই দ্বন্দ্বটা বেশি আসতেছে। তো এক পর্যায়ে দেখা যায় যে ওইটা নিয়ে ঝামেলা করে, এরপরে আমি যখন ঢাকাতে আসার পর আমার মারপিটে তখন বেবি আসে, বেবি আসার পরে ভালো আমি ছিলাম। তো আমার একটা কাকা তো 10,000 টাকা ঘুষ দিয়ে চাকরি নিবে, আমার ছোট কাকাটাকে দিবে আমার বাবা। তো ওই 10,000 টাকা আমার বাবা যখন অফিসে জমা দিছে যার মাধ্যমে হবে, ও এনে করছে কি ওনার 3-4 জনে মিলে করছে 10,000 টাকা খেয়ে দিছে।
আচ্ছা,
তারা করছে কি আমার বাবাকে মেরে ফেলবে এরকম একটা প্ল্যান করছে। তো আমার বাবা ওইটা শুনতে পাইয়া করলো কি বাথরুমের ফাঁক দিয়ে ওই জায়গা থেকে পলাই চলে আসে। বাসায় যখন আসলো, আসার পরে 3-4 দিন পরেই আমাদের রুমে ডাকাতের অস্ত্র নিয়ে আসছে নাকি, পরে আমার মারে মানে লেপ দিয়ে পুরো মুখটা আটকে ফেলছে, আমার মার নাকের জিনিসটা পর্যন্ত নিয়ে গেছে এরকম একটা অবস্থা। তো তখন তো মানে খুব খারাপ একটা অবস্থা, তখন গ্রামে চলে আসতে বাধ্য। চলে আসার পরে আমার দাদি বরাবরের মতো ওই যে মানে আগে যা করতো তার চেয়ে এখন বেশি করে, কারণ আমি আবার হয়েছি
দুটো
জি। ছোটকালে আমার মা বলতো আমরা নাকি পুতুলের মতো ছিলাম।
আচ্ছা,
আমার বাবারে করতো কি আমার দাদি বলতো যে আসো ভাত খাইতে, আসো ভাত খাইতে কথা বলে মানে আমার দাদি অনেক কিছু তার কানে ই করতো, আর ঘরে এসে না ওইটা নিয়ে দ্বন্দ্ব করতো। তো আমি ছোটকাল থেকে দেখতাম, একবারে তো ছোট তাও না মানে বুঝতাম যে ঝগড়া করতেছে, ভয়তে লুকাইয়ে থাকতাম। খুব অসহ্য হয়ে গেল আমার মা, তো আমার মা বলে যে এরকম করে, আমার মামা বলতেছে যে ওরে ছাইরে চলে আয়, তো আমার মা করে যে না আমি যাবো না। তো আস্তে আস্তে বলাই কিন্তু আমার বাবা আমাকে যতটা মেয়ে হিসাবে প্রাপ্য সেতুটা আমি পাচ্ছি না, আমার একটাই দোষ আমি কেন মেয়ে হলাম। তো ছোটবেলায় আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, তো ওই বাড়িতে কিছু মেয়েরা ছিল। তো ছোটবেলা থেকে একটা জিনিস কি সুন্দর মেয়েদের প্রতি আমার খুব একটা আকর্ষণ ছিল।
কেন
আকর্ষণ ছিল? এই কারণে আমি মনে হয় যে আমি নিজে কালো, আমি অনেক কালো সুন্দর মেয়ে।
তো সুন্দর মানে ফর্সা?
হ্যাঁ, মানে আমি যদি ওরকম হতে পারতাম আমি শুধু দেখতাম।
আচ্ছা আচ্ছা।
আর চশমা পরা যে মেয়েগুলোর দেখতাম মনে হইতো যে অনেক লেখাপড়া করে তারা। দেখা যায় যে ওই যে আমাদের বাড়ির পাশে চাকরি করে একটা লোক আছে, তো ওনার ছবি দেখছি দেয়ালে টাঙানো, এরে অনেক সুন্দর। তো এরপরে থেকে না ওই ছবিটা আমার ভাল লাগছে, পুলিশে চাকরি করে আমারও করতে হবে পুলিশে চাকরি। তো এক পর্যায়ে দেখা যায় ওই যে মেয়েগুলো ছিল আমার কিন্তু অনেক বড়, তাদেরকে করতাম কি আমাদের বাড়ি অনেক ফল গাছ আছে, মানে ওই ফল থেকে চুরি চুরি করে ওদেরকে খাওয়াইতাম, ওদের সাথে ভাব দিতাম, আর ওই ছবিটা দেখার জন্য ওই বাড়িতে যেতাম। এক পর্যায়ে দেখা যায় যে ওই বাড়িতে যেতে যেতে জানি যে ও বিরিয়ারে চাকরি করে। তো আমাদের ওদিকে একদিন সেনাবাহিনী আসে, তো সবাই বলে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসছে, ভয়তে বাচ্চারা যায় না। তা আমি কই আমি দেখতে যাবো, আমি তো ওইটা হব, আমার সাহস লাগবে। তা আমি যাই, তখন মনে হয় 7-8 বছর বয়স, তো আমি যাই না দাঁড়াই থাকি। তো আমার মাথায় হাত দিয়ে বলে যে তুমি কি ভয় পাও না? আমাকে কেন ভয় পাবো, আমি এটা বলে চলে আসছি। তো সেই থেকে টার্গেট আমি সেনাবাহিনী হব,
মানে সেনাবাহিনীতে কাজ করব।
হ্যাঁ, আমার কেন জানি মনে হয় যে আমার সেনাবাহিনী অনেক ভালো লাগে।
আচ্ছা,
এরকম একটা ফিলিংস। তো ওই যে মেয়েদের সাথে মিশতাম খুবই ভালো, খুবই ভালো, সবার সাথে মিশতাম, মিশতাম বলতে তবে সুন্দর মেয়েদের সাথে বেশি যেতাম না, মনে হইতো যে রাস্তার ভিতরে যখন যাবো ওদের দিকেই তাকাবে আমার দিকে তাকাবে।
আমি আমার অনেক বন্ধুর কাছ থেকে এই কমপ্লেক্সিটির কথা শুনেছি, অনেক মেয়েরাই যারা নিজেদেরকে সুন্দর মনে করেন না তারা এই সেম কমপ্লেক্সিটিতে ভোগেন। শ্রাবণের হাতের শব্দ আমরা পাচ্ছি, ও আসলে একটা চাবির রিং নিয়ে অনেক আরামসে খেলে যাচ্ছে। আমরা যে জীবনের গল্প বলছি তাতে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ও কি শেষ পর্যন্ত আমাদের জীবনের গল্পের জন্য কোনো না কোনোভাবে ভূমিকা রাখবে আমরা ঠিক জানি না সেটা, এবং আদৌ মাথা ব্যথার কারণ হয় কিনা সেটাও আমরা জানি না। আমরা যেতে চাই মিমের কাছে। হ্যাঁ মিম, তারপর?
তো এর ভিতরে আমার বাবার কোনো ভূমিকা নাই আমার ভিতরে, যেমন মেয়েকে আদর করা বা কিছু কিনে দেওয়া, সে কখনো আমাকে ওরকম ভাবে ই করতো না। কিন্তু আমার বড় বোনকে যথেষ্ট সে ভালোবাসত, অথচ সে দূরে দূরে বলতো এটা আমার মেয়ে, কিন্তু সামনে কখনো সে আমার মাথায় হাত দেয় নাই। এরকম বলি মা আমার কি বাবা নাই, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে আমার মাকে আমি মা ডাকবো আর বাবাকে বাবা ডাকবো। তো আমার বাবা করতো কি আমাকে মারতো, আমার মাকে মা ডাকতে দেয় না, আমার মাকে আম্মা ডাকতে দিছে। তো বাবাকে আব্বুই ডাকে।
আপনার বড় বোন আপনার মাকে কি ডাকে?
আম্মাই ডাকে,
আম্মাই ডাকে, মানে সবাইকে আম্মা বলে ডাকতে হবে।
আচ্ছা, তো এর ভিতরে বলি আমার ফুফাতো বোনের মেয়ে, ওকে আমার বাবা প্রাইভেট পড়ায়, সে নিজে গাইড কিনে এনে সে ইন্টারমিডিয়েট পড়ে, তার প্রাইভেট পড়ায় সে আমার বাবা। অথচ আমার মা বলে তুই যাই বস, তো আমার বাবা আমাকে বলে না। ধরেন আমার একটা বাজলো, একটা ওয়ার্ড বাজলো, বাবাকে বললাম আব্বু এটা কি, সে আমাকে বললো না, 2-3 বার বললাম তারপর বললো না, তারপর করতাম কি যা বলে বলুক আমি ওইটা উঠে আসতাম। তো যাই হোক, তো যখন ক্লাস 5 উঠলাম প্রাইমারি লাইফটা খুবই ভালো গেল আমার, কিন্তু বাবার একদিক দিয়ে কষ্ট হচ্ছিল।
জি,
এক পর্যায়ে দেখা যায় যে প্রাইমারি লাইফে মনে হয় আমার হাতে গোনা 365 দিন, তো এক বছরে আমি মনে হয় 10 দিনও ক্লাস ফাঁকি দিইনি। খুব রেগুলার ছিলেন আপনি? হ্যাঁ, ওই যে বিডিআর দেখতাম আর যাইয়া ওই যে মেয়েদের সাথে মিশতাম, সুন্দর মেয়ে আমার সুন্দর হতে হবে।
জি,
ফাইভে যখন টিচার বললো যে তোমার বৃত্তি দেবে, তুমি বৃত্তির গাইড কিনতে হবে, তো আমার মাকে এসে বললাম মা আমার তো গাইড লাগবে বৃত্তির। তো আমার মা করলো কি, আমার বাবাকে টাকা দিল গাইড কেনার জন্য, তো আবার স্কুল ড্রেস বানাতে দিছে। তো আমার বাবা করলো কি, সেই গাইডে যে 150 টাকা দিছে আর বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা মিলাইয়া সে একটা গাইড নিয়ে আসছে।
আচ্ছা,
আমার লাইফের ফার্স্ট আমার বাবার কাছ থেকে পাওয়া গাইড। আর দ্বিতীয়টা দিছে আমাকে একটা ফাইভে স্কুল ড্রেস বানাই দিছে, এই ছিল তার দ্বিতীয় ভূমিকা।
আপনার ছোট ভাইটা আপনার চেয়ে বয়সে কত ছোট?
ও অনেক ছোট, আমার পরে আরেকটা বোন, তারপরে ভাই।
ওকে,
তো এক পর্যায়ে দেখা যায় যে আমার বাবা মানে আমার মার সাথে খুব একটা খারাপ বিহেভিয়ারের ভিতরে চলে যায়। আমার দাদির সেই অভ্যাসটা এখনো গেল না, তো আমার বাবা আবার মা ভক্ত ছিল অনেক।
আচ্ছা,
তো এই জন্য আমার খুব রাগ হতো, আমরা তো কোনো অন্যায় করি না, তাহলে আমাদের সাথে এরকম করে কেন?
রাইট।
তো আমার বড় বোনের তো আমার দুই একটা কথা বলে, কিন্তু আমি তাও বলি না, একবারে নিরিবিলি। তো এরকম সিক্সে ভর্তি হলাম, ভর্তির টাকাটাও আমার মা দিল। তো এরকম যাচ্ছে, তো আমার ছোট কাকি এরকম চাচ্ছে যে আমাকে মানে শুধু টানে, সে মানে সে চাচ্ছে আমার সাথে আর আমার মার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাক।
কেন?
আমার বড় বোন আমার মার বিরুদ্ধে যদি কোনো কথা বলে ওইটার প্রতিবাদ করে। তো আমি ওই জিনিসটা করি না, আমি কেউ যদি কোনো কথা বলে আমি কারো কাছে ওইটা বলি না, ওইটা আমার নিজের ভিতরে রাখি। তো আমার ছোট কাকি না সে মনে করতো যে আমাদের মনে হয় সুযোগ দিচ্ছে, তো এই জন্য চাইতো যে আমার মার সাথে যেন আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো সে করতো কি, খাচ্ছি বা আমি যখন পড়বো তখন আমার কাকি ডাক দিত।
আচ্ছা,
যে আমি কোনোটাই না বলতাম না। হ্যাঁ, আর সেনাবাহিনী হতে হলে নাকি অনেক সাহস লাগে বা অনেক গা স্ট্রং থাকতে হয় শরীরটা।
ওকে,
তো আমি এই জন্য পরিশ্রমের কাজ করতাম যাতে আমার শরীরটা শক্ত হয়ে যায়, মানে গাটা।
ওকে,
করতে করতে আমি ভালো রেজাল্ট করলাম, 7 এ উঠলাম। তো এখন তো আমার ক্লাসের পড়াই তো প্রাইভেট লাগে, তারপরে বই কিনতে হয়, তো এগুলো আমার মার পক্ষে একা সম্ভব হচ্ছিল না। পরে আমার বড় বোনের এর ভিতরে বিয়ে হয়ে যায়।
আচ্ছা,
তো সে মানে হ্যাপি। তখন আমার বড় বোনটা আমাকে বলে যে আমার মা কতদূর টানবে আমাদেরকে, এর ভিতরে আমার ছোট বোনটা হয়ে গেছে।
আচ্ছা,
বোনে বলে কি করবি বল। তো আমার বড় বোনকে আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা গুলো কি ভাই আমি বুঝাতে পারি না কাউকে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। একজন একটা কিছু বললাম চুপ করে আসি, এরকম হইতে হইতে দেখা যায় আমাদের ফ্যামিলিটা অনেক বড়। তো আপনারা হয়তো ই করে দেখতে পারেন যে আমাদের ফ্যামিলিতে কোনো আমার কাকি বলেন, কোনো ভাবি বলেন বা কোনো যাই যা বলেন, কেউ বলতে পারবে না যে অমুকে খারাপ বলবে, আমার বাবাকে খারাপ বলবে, কিন্তু আমাদেরকে খারাপ বলতে পারবে না।
ওকে, প্রিয় শ্রোতা, আমি একটু অ্যাড্রেস করছি আপনাদেরকে। এতক্ষণ পর্যন্ত মিমকে শুনে আমাদের যেটা মনে হয়েছে যে ও এমন একটা পরিবারে বড় হয়েছে যেখানে কন্যা সন্তান চাওয়া বা কন্যা সন্তান হওয়াটা খুব বেশি প্রেস্টিজিয়াস কোনো কিছু ছিল না, এবং যখন এক্সপেকটেশনই থাকে যে আমার সন্তানটা হবে ছেলে, সেখানে যদি একটা কন্যা সন্তান হয় তার প্রতি কি ধরনের অন্যায় এবং অত্যাচার হতে পারে, ঠিক জানি না পারিবারিকভাবে তার দিকে কি ধরনের মানসিকতা পোষণ করা হয়, সেই বিষয়ে বাংলাদেশের হাজার হাজার ফ্যামিলির এক্সপিরিয়েন্স রয়েছে আমরা বলতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জন্মদায়ী বাবা, সেই বাবা যদি এরকম ভাবে যে একটা আত্মীয় সম্পর্ক একই বয়সে একটা মেয়েকে বাজার থেকে গাইড বই কিনে নিয়ে এসে বা বই কিনে নিয়ে এসে পড়াচ্ছে, আর পাশাপাশি নিজের ঘরের সন্তান সে পড়তে যাচ্ছে কিন্তু তার প্রতি সে আগ্রহ অনুভব করছে না, এবং ক্লাস ফাইভ পর্যন্ত তাকে দেয়া গিফট মাত্র একটি বা দুটি, সেটা নিঃসন্দেহে অনেক বেশি কষ্টদায়ক, এবং ওই সন্তানের কি ফিল হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কন্যা সন্তান হওয়ার কারণে এই আচরণ নাকি অন্য কোন কারণে এই আচরণ, আমরা সামনে গিয়ে আরো আবিষ্কার করবার চেষ্টা করব। আর আমরা যেই ছোট্ট অতিথির শব্দ এখানে শুনতে পাচ্ছি, ওর নাম হচ্ছে শ্রাবণ, ওর বয়স মাত্র 10 মাস, এবং ও হচ্ছে আজকের অতিথি মিমের একমাত্র সন্তান, খুবই ছোট, এবং ওকে কোলে নিয়েই আসলে গল্পটা বলতে হচ্ছে, সুতরাং ও মাঝে মাঝে এরকম শব্দ করবে এবং সেটা আমাদেরকে খুব সুখী মনে মেনে নিয়ে সামনের গল্পগুলো শুনতে হবে। আমরা মিম আপনার কাছে আবারও ফিরে যেতে চাই, এবং এই বাচ্চাটির ছবি যারা দেখতে চান তারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি বানানটা HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি Hello8920 মেম্বার হয়ে যাবেন। ওকে মিম, তারপর?
তারপরে যখন ক্লাস 8 এ উঠলাম, ও এর ভিতরে বলি যে আমার বড় বোনের জামাই দুলাভাই সে একটা বাইং হাউজের জিএম,
জিএম ওকে,
এবং সে একটা বিদেশি ঔষধ কোম্পানিরও জিএম করছে।
আচ্ছা,
তো আমার বড় বোনে বলল দেখ আমার মা তো এখন পারতিছে না, আমরা দেখতেছি, তো এক কাজ কর তুই চলে আয়। আমার বোন তখন চিটং এ থাকে, তো আমি কি করবো এখন উপায় নাই, বাধ্যকৃত ভাবে আমাকে যেতে হচ্ছে, চলে গেলাম।
চলে গেলেন মানে আপনার বোনের বাসায় চলে গেলেন?
হ্যাঁ, বোনের বাসায় চলে গেলাম। তো আমার দুলাভাই করলো কি যে কয়দিন বসে খাবো, বা আমার চিন্তা ছিল যে আমি একটা মানে উন্মুক্ততে ভর্তি হয়ে পড়াশোনা করবো, পাশাপাশি আমি চাকরিটাও করবো। ভর্তি হওয়াটা সম্ভব হয় নাই, তো চাকরিটাই সম্ভব হয়েছে। এর ভিতরে বলি যে আমার চাকরিটা হয় একটা বাইং হাউসে কিউসি হিসেবে।
আপনি ক্লাস এইটে পড়ার সময় একটা বাইং হাউসে জব নিলেন এবং সেটা পারিবারিক প্রয়োজনেই। ওকে,
তো ভালোই যাচ্ছিল। দাদিকে খুব লাইক করি, খুবই ভালোবাসি। আমার ফ্যামিলিকে প্রতিটা মুহূর্তের জন্য মিস করতেছিলাম। তখন প্রতিদিনই না সকালে ফোন দিতাম, আমার ছোট কাকির সাথে কথা বলতাম, মার সাথে কথা বলতাম, প্লাস দাদির সাথে কথা বলতাম।
দাদি এত অন্যায় অত্যাচার করার পরও দাদিকে পছন্দ করতেন?
অনেক আমার রিল্যাক্স।
আচ্ছা,
যেমন আমার দাদির হাতে পার নখ কাটা বা আমার দাদার মানে ওই যে দাড়ি বলা হয় যেটা, দাড়ি টাড়ি কাটা, চুলের কেনি কাটা, এগুলো সব আমি করতাম।
আচ্ছা,
বা আমার দাদির কাপড় চুপড় ধোয়া ইন্দ্রটাল আমি করতাম,
করে দিতেন।
এবং তার সাথে ঘুমাইতাম, এরকম
দাদির সাথে ঘুমাতেন।
এমনি বললে হয়তো এই জন্য আমাকে বেশি ভালোবাসে আমার দাদি।
বুঝতে পেরেছি, মানে মানুষের ছোট ছোট কাজগুলো যেগুলো অনেক আন্তরিকতার সাথে করলে মানুষের কাছে খুব ইজিলি যাওয়া যায়। পরিবারে এরকম দু একটা মেয়ে থাকে আমরা জানি, আমরা তাদের মধ্যে থেকে হয়তো বা আজকে একজনকে পেয়েছি, সে হচ্ছে মিম। হ্যাঁ, তারপর
প্রতিদিন আমার দাদির সাথে কথা বলতাম, তো আর প্রতিদিন কান্না করতাম, অনেক কষ্ট হইতো। মানে সেনাবাহিনীতে চাকরি করবো, আমি কি চাকরি করতেছি? তো এর ভিতরে বলি যে একটা রং নম্বরে মালয়েশিয়া থেকে আমার ফোন আসে,
মালয়েশিয়া থেকে আপনার
রং নম্বরে
ফোন আসে।
তো ওইটার ওয়েলকাম টোন ছিল ওই যে আশিক বানায়া যে গানটা,
আশিক বানায়া আপনি
বলতেছি যে সংটা অনেক সুন্দর। তো আমি করতাম কি, ওই মিসটা আসার পর আমার বোনকে জিজ্ঞেস করলাম এটা কোন দেশে, বলে মালয়েশিয়ার। তো মালয়েশিয়া যখন বলছে, বলার পর আমি বলছি আর একটা মিস দিছি গানটা শোনার জন্য। তো তখন ওই জায়গা থেকে ব্যাক করছে, তো বলার পরে বলছে যে আপনি কে বলছেন, কাকে চাই, এরকম একটা ইনেছি। তো বলার পরে বলছে যে ভুলে চলে গেছে।
ওকে,
কই? আচ্ছা। তো এরকম দেখা যায় দুই তিন দিন পরে সে আবার ফোন দিছে, এরকম কথা। আমার জীবনের ফার্স্ট কোন ছেলে আমাকে
সে ফোন দেওয়ার পেছনের কারণ হয়তো বা নারী কণ্ঠ পেয়েছে কোন না কোনো ভাবে, এবং আমরা ঠিক জানি না যে আদৌ এটা রং নাম্বার ছিল কিনা। ফোন দেওয়ার পর
তার প্রথম কথা ছিল যে আপনার কণ্ঠটা অনেক সুন্দর, অনেক সুইট।
আচ্ছা,
তখন তো ছোট অতটা বুঝতাম না, আমি মনে করতাম যে না, জীবনে কেউ আমাকে ভালো বলবো।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, পরিবারের মধ্যে যখন অ্যাপ্রিসিয়েশন থাকছে না, তখন ওই মানুষটি, মানুষ স্বভাবতই চারপাশের মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন চায়, প্রশংসা চায়। কারণ মানুষ তো শুধু এমন প্রাণী না যে খেয়ে পড়ে বেঁচে থাকবে, প্রশংসা খুবই গুরুত্বপূর্ণ তার চারপাশের মানুষের কাছ থেকে। এবং প্রশংসার জায়গাটা ফ্যামিলির কাছ থেকে শুরু হওয়া উচিত। কিন্তু একটা মানুষ যখন ফ্যামিলির ভেতর একেবারে রক্তের সম্পর্ক যে মানুষগুলো, বাবার কাছ থেকে, মার কাছ থেকে এবং চারপাশের এনভায়রনমেন্টের কাছ থেকে প্রশংসা পাচ্ছে না, তখন অন্য কেউ একজন যখন একটু ভিন্ন অ্যাঙ্গেলে, ক্লাস এইটে পড়ে, একটু হলো তো বয়স হয়েছে, একটা ছেলে এসে তাকে প্রশংসা করছে কোন না কোনো ভাবে, তার তো ভালো লাগবেই। হ্যাঁ, তারপর
তো তখন তো কথা মানে গুছাইও বলতে পারতাম না, কেন আমি কখনো এই ফিলিংসের ভিতরে পড়তাম না। আর মেয়েরা যখন প্রেম করত, মানে ছেলেদের সঙ্গে হাইটে হাইটে কথা বলে যাইতো, আমার খুব ভাল লাগতো যে ছেলেটা মেয়ে,
আমার মনে হয় ও কিছু বলতে যাচ্ছে, ওকে ফ্লোর দেওয়া উচিত, মুখ দিয়ে কি সব কিছু করছে।
আমি মানে বলতাম যে ছেলে মেয়েটা দুইটা হাইটে যাচ্ছে, কথা বলতে বলতে আমার কাছে খুব ভাল লাগতো। তো কিন্তু আমি কখন আমার ভাব যে আমার আসলে আমি কি হব বা আমার কিরকম ছেলে, এগুলো আমি সবসময় মনে মনে রাখতাম, কিন্তু আমি কারো কাছে শেয়ার করতাম না। এই যে ক্লাস এইট পর্যন্ত আসছি, তার ভিতরে আমার কোনো বান্ধবী হয় নাই, সবাই আমার ফ্রেন্ড। কষ্টগুলো বা আমার হাসিগুলো যে শেয়ার করব, তার মতো আমি কাউকে পাচ্ছি না। এই পেলাম আর একটা সুযোগ। তো আমি কথা বলতেছিলাম, অফিস থেকে আসার পর আমি কথা বলতাম। তো আমার দুলাভাই বলতো, কি রে কার সাথে কথা বলিস রে বোন? আমি সত্যি কথা বললাম। তো আমার দুলাভাই বললো কি, আচ্ছা ঠিক আছে, কতদিন ধরে বলতেছে? তো বললাম যে এক মাস খানেকের মতো হবে এরকম। তো বলার পরে বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি ছেলেটাকে আমার কাছে দাও, আমি কথা বলবো তারপরে দেখি। তো তারপরে আমি বলছি যে আপনার সাথে আমার দুলাভাই কথা বলবে।
আচ্ছা,
না না এখন কথা বলতে হবে না, তুমি তো আমার ফ্রেন্ড। আমি বলছি ফ্রেন্ড হিসেবে কথা বলেন। তো কথা বলার পরে ও ভাইয়াকে বলে কি, যে আপনার শালির আমার কাছে দুইটা ছবি দেন। কেন ছবি দেবো? বলছে যে আপনার শালিকে আমি অনেক ভালোবাসি। তো বলছে যে শালিকে ভালোবাসো, তুমি কি শালিকে বলছো? বলছে না আমি বলি নাই, কিন্তু আপনাকে বললাম গুরুজন।
শালির আগে দুলাভাইকে বলেছে? ওকে,
পরে আমার দুলাভাই বললো কি, যে এই ছেলে তো তোমাকে এরকম বলছে, তোমার কি বলছে? আমি বলছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, দেখো এখন ছবি পাঠানোর কথা বলছে, দেখি পাঠাইতে হবে এমন তো কোনো কথা না। তো কথা বলতেছি, এরপরে চার মাস পরে ও বেশি মানে ইয়ে দিচ্ছে যে তুমি ছবি দাও, দেখি আমরা সম্পর্কটা মানে বেশি এটা দূরে যাওয়া যায় কি। তো আমি আমার ভাইয়ের বললাম কি, দুলাভাইরে যে ভাইয়া এরকম এরকম তো বলছে, তাহলে আপনি ছবিটা দেন না, বেশি টাকা তোর ব্যাপার না। আর আমি কখনো ছবি তুলতাম না, আমার লাইফে আমি দুইবার ছবি তুলছি, মানে সুন্দর না এই জন্য ছবি তুলি না। কুরিয়া করে ছবিটা দিছে। তো দেওয়ার পরে উনি খুব মানে আরো বেশি আকর্ষণ করে আসছে বা আরো বেশি কথা বলতেছে, বলতে বলতে আমার দুলাভাই বললো কি, দেখো কথা বললেই হবে না, তুমি যেহেতু ছবি নিয়েছো, তুমি হ্যাঁ অথবা না একটা কিছু বলে দাও, যদি হ্যাঁ বলো ওকে ফাইন, তোমার ফ্যামিলি থেকে লোক আসতে বলো, আর যদি না হয় তাহলে তোমার ফ্যামিলি থেকে দরকার কি, তোমার ফোনই দিতে হবে না, তুমি ফোন দেবে না কখনো। তারপর যে দেখা যায় কি ও আর ওই ফোনটা দেয় না, তো না দেওয়াতে ঠিক আছে ওইটা বাদ দিলাম। আর ওরকম ভাবে আমি আকর্ষণ করি, ভালোবাসা কি কথা বলাই তো ভালোবাসা, এরকম মনে হইতো। তারপরে আমার ছোট কাকি আমাকে বলে চাকরি করতে অনেক কষ্ট না, আমি কই হ্যাঁ অনেক কষ্ট, তখন ঘুমের অনেক নেশা থাকতো। তো এরপরে দেখা যায় যে উনি বলার পরে আমার বাবাকে উনি ম্যানেজ করে ফেলো। তবে এর ভিতরে আরেকটা কথা না বললেই নয় যে আমার ছোট কাকি মনে হয় জাদু আছে তার কাছে, জাদু না থাকলে আমার ছোট কাকির সাথে যে একবার কথা বলে সে ফাঁদে পড়ে যায়।
আচ্ছা, মানে ফ্যান হয়ে যায় এক ধরনের। ওকে,
বাবাকে উনি বুঝালো, যা বুঝালো আমার বাবা রাজি হয়ে গেল ফার্স্ট টাইম, কি বুঝেছে জানি না। তো বাড়িতে যখন আসছে, আসার পরে তিন দিন পরে আমার কাকি বলে তোমার আর জিতে হবে না, তোমার দায়িত্ব আমি নিয়ে আসছি, তোমার চাকরি করতে হবে না। তো ভালোই, আমি তো চাকরি করবো না, আমি তো সেনাবাহিনী হতে পারবো। তো আমার কাকি বলে কি তোমাকে আমি পড়াবো। ঠিক আছে, আমার কাকি তো অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অবশ্যই পড়াবে। তো আমাকে স্কুলে এটি আবার ভর্তি করে। তারপর যে দেখা যায় কি আমার সেনাবাহিনী হওয়ার চিন্তা করি যে সেনাবাহিনী কে জানি বললো যে টাকা লাগে, অনেক টাকা লাগে। আর সেনাবাহিনীতে হইতে হইলে দেশ বিদেশে পানি নিচে যাইতে হবে। আমি বলছি কি আমি পানি নিচে যাইতে তো অনেক ভয় পাই, তার মানে আমি পারবো না, তাহলে আমি সেনাবাহিনী হবো না, আমি সেনাবাহিনীকে বিয়ে করবো।
আমি এখানে একটু এখামাচ্ছি আপনাকে, মানে সেনাবাহিনীতে কাজ করা আপনার ভেতরে ধ্যান জ্ঞান স্বপ্ন রীতিমতো আমরা বলতে পারি, তারপরে যখন আপনি একটা স্টেপে গিয়ে জানলেন যে কোনো মানুষ আপনাকে বলছে যে সেনাবাহিনীতে কাজ করা আপনার যে কোয়ালিটি সেটা দিয়ে হবে না, তখন আপনি চিন্তা করলেন যে যাই হোক না কেন, যেটাই হোক না কেন সেনাবাহিনীর সাথে আমার থাকতে হবে এবং সেনাবাহিনীর কাউকে কোন একজনকে আমি বিয়ে করব। আচ্ছা, তারপর
কম করার পরে বলছি যে ঠিক আছে আমি সেনাবাহিনীকে বিয়ে করবো, আজ থেকে সেনাবাহিনীর আসবে।
সেনাবাহিনীর কাউকে আপনি বিয়ে করেন, পুরো সেনাবাহিনীকে তো বিয়ে করা সম্ভব না। প্রিয় শ্রোতা, ও আসলে ওর মতো করে বলছে, যে কারণে এটা আসলে কমার চোখে দেখবেন আশা করছি। হ্যাঁ, তারপর
তারপরে আমি যখন এইটা ভর্তি হই আমি স্কুলে যাচ্ছি, তো আমার কাকা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমার ছোট কাকা।
জি,
তো আমার ছোট কাকা অনার্স ইন্টার এসএসসি এদের বেস্ট পড়ায়। তো আমার কাকা বলে যে তোর তো স্কুলে যাই পড়তে হয় না, আমার কাছেই পড়তে পারবি। তো এক পর্যায়ে দেখা যায় একটা ফ্রিলি ভাবে একটা জিনিস দেখানো, আমার ছোট কাকাকে দেখলে আমার অনেক ভয় লাগে।
আচ্ছা,
আমার অনেক ভয়,
কনজারভেটিভ ছিল অনেক। ওকে,
তো ওনার সামনে যখন যেতাম আমি সবকিছু ভুলে যেতাম। তো আমি অঙ্কে খুব একটা ভালো স্টুডেন্ট, ইংলিশে আবার একটু কাঁচা, তবুও আমার রেজাল্ট অনেক ভালো হয়। তো আমার কাকি সরকারি জব করে।
আচ্ছা,
সেই ভোরে মানে উঠতে হবে, তার ডিউটিতে যেতে হবে আমাকে, সেই ফজরের আগে উঠাইতো, ওইটা নামাজ পড়তাম, তারপরে যাইয়া ওই যে ঘর ঝাড়ু টাড়ু সব দিতাম, দেওয়ার পরে রান্না বসাতাম, সে ঘুমাত, আমি তখনও কিছু মনে করতাম না। তারপর যখন কাজ সেরে যখন 7টা বাজে আমি পড়তে বসতাম, তখন দেখা যায় কি তার দুইটা ছেলে মেয়ে, তো ওদের এইটা লাগবে এটা দিয়ে যেত,
মানে এক ধরনের কাজের মেয়ের মতো আপনাকে কাজে,
ওর এইটা লাগবে দিয়ে যা, বা দেখা যায় ভাতটা মারগালা হয়েছে, ভাতটা উঠাই নিয়ে অথচ সে বসে আছে। ক্লাস টুতে পড়া একটা বাচ্চা, তারে পড়াচ্ছে, তার ডিস্টার্বের জন্য সে উঠতেছে না, অথচ ক্লাস এইটে পড়া একটা মেয়ে তার মানে পড়া থেকে উঠাচ্ছে শুধু ভাতের জন্য, মানে এরকম। তো এই জিনিসগুলো মা বাবা তো সামনে, কিন্তু তবুও আমার মার কাছে বলি না, মা আমার কষ্ট হচ্ছে বাসার বিষয়ে। আবার আমার ছোট কাকি বলতো, তুমি যদি ভালো জামাই পেতে চাও বা শিক্ষিত জামাই পেতে চাও, তোমার জামাই যদি এমএ পাস হয় তোমাকে অনার্স করতে হবে, তুমি যদি অনার্স করো তাহলে তোমার জামাই মাস্টার্স পাবা, মানে এরকম। তো আমার চিন্তা ছিল আমি তো যেহেতু তারে বিয়ে করবো, সেহেতু আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে।
ওকে, আর্মি ম্যানকে বিয়ে করতে হলে আপনার একটা ভালো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ছেলেটার কি হলো, ছেলেটা যোগাযোগ বন্ধ করে দিল এই মুহূর্তে মালয়েশিয়ার ছেলে?
হ্যাঁ, ওই ছেলেটা যোগাযোগ সিমি চেঞ্জ করে ফেলছি, মানে সিম বলতে আমি ফোন চালাই না।
ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে ওখান থেকে সরিয়ে নিয়ে আসার পেছনে কারণ ছিল আপনার এই ফোন আলাপ, এবং এটা যাতে আপনি আর করতে না পারেন সেজন্য একটা পারিবারিক ভাবে একটা ব্যবস্থা নিয়ে। ওকে,
আমার ওইটির প্রতি বললাম না যে ভালোবাসা মানে হইতেছে কথা বলা, আর কিছু না,
কোনো ফিলিংস ছিল না। দেখুন প্রিয় শ্রোতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও খুব ছোট ছোট করে বলে যাচ্ছে, ওই বয়সটাতে ওর ফিলিংসটা কি হয় এবং সেটা জানা খুবই জরুরি। সেক্ষেত্রে পরিবার এত হার্ড সিদ্ধান্ত নিবে কি নিবে না সেটা ওর যে, ওই বলুক আমি চুপ করে থাকি, বলো বলো। যেটা বলছিলাম যে পরিবার আসলে বড় সিদ্ধান্ত বা হার্ট বা কঠিন কোন সিদ্ধান্ত নিবে কি নিবে না সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, কারণ কোমলমতি মন এবং ওই সময়টাতে দেখা যায় যে এক ধরনের বড় ধরনের একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আমরা যেটা দেখছি যে পরিবারের কাছে ওর জায়গা হচ্ছে না, তারপরে ও চলে যাচ্ছে দুলা ভাইয়ের বাসায় এবং সেখানে গিয়ে কাজকাম করার সময় হয়তো একটু ভালো লেগেছে কাকে, সেটার জন্য ওকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে চাচির বাসাতে, বলা হচ্ছে তাকে পড়াশোনা করাবে এবং তার যে স্বপ্ন সেই স্বপ্নের জায়গাতে অনেক অনেক টোপ ফেলা হচ্ছে, এবং তারপরেও সে গিয়ে আসলে সে যেটা এক্সপেক্ট করছে সে ধরনের এনভায়রনমেন্ট সে পাচ্ছে না।
তো এরপরে দেখা গেল যে আপনার রাত্রে যখন পড়তে বসতাম, নয়টার পরে তাদের খাওয়া দাওয়া শেষ করে আমি পড়তে বসতাম, তখন দেখা গেল যে নয়টা থেকে বারোটা পর্যন্ত যখন পড়তাম, আমার কাকি উঠে বলে যে লাইট অফ কর, বিল উঠতেছে। তো আবার দু একদিন দেখা যায় যে বারোটা একটা পর্যন্ত পড়া যেত, আবার অনেকদিন দেখা যায় আমার কাকা নিষেধ করতো, আবার সে ভোরবেলা উঠে যেতে হতো। তো এরকম করতে করতে দেখা যায় এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আবার দেখা যায় যে আমার ক্লাসে আমি যাব, সে ডিউটিতে যাবে, তার ছেলে মেয়ের ই করতে হবে, বলতো যে স্কুলে যেতে হবে না।
মানে ছোটবেলাতে থাকে না ছেলেমেয়েরা যেরকম একটা পাখা মেলে পাখিদের মতো বড় হবে, সেরকম পরিবেশ আপনি পাননি? মোটামুটি সব জায়গাতে এক ধরনের অন্যায় রকমের শাসন, অধিকার নাই কোথাও, কোথাও অধিকার খাটাতে পারছেন না। যদিও আমরা বলতে পারি যে পরিবারে সবকিছু রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, তারপরেও এক ধরনের অন্যায় এবং অবহেলায় বড় হওয়া শৈশব। হ্যাঁ, তারপর
তো দেখা যেত আমার ছোট কাকি করতো কি, যে অল্প কিছু একটা অন্যায় করতেই পারে, সে অন্যায়টা না সবার কাছে বলে দিত এবং ওইটা দিয়ে আমাকে মানে খারাপ বানানোর চেষ্টা করতো, এরকম একটা কাজ। আর আমার মার নামে অনেক কিছু বলতো। তখন আমার ছোট ভাইটা কিন্তু হয়ে গেছে অলরেডি,
তখন আপনার ছোট ভাই হয়েছে। ওকে,
আমার এই জিনিসটা খুব খারাপ লাগে ভাইয়া, যে আমি একটা অন্যায় করি না, কেন আমাকে এই দোষটা দিবে? আমি যদি অন্যায় করি তাহলে আমাকে মারুক, আমি কিচ্ছু বলবো না। বা আমি যদি ভাত খাই, আমি সকালে খেয়ে চলে যাই, সকালে তো বেশি খাওয়া যায় না, তো বলতো যে এত ভাত খাইস না, তুই না সেনাবাহিনী হবি, স্লিম থাকতে হয়েছিল সেনাবাহিনী হলে,
সেনাবাহিনীতে কাজ করতে হলে স্লিম থাকতে হবে এবং ভাত কম খাইতে হবে।
হ্যাঁ, কম খেতে হবে। তো আমি করতাম কি, এটা তো ভালো কথাই, আমি মানে পুরো ওইটার উপরে ঝুঁকি যে আমি
মানে সেনাবাহিনীতে কাজ করার যে মুরগি মোয়া যেটা বলি থাকি আমরা, যে লোভটা, সেটা আপনার সামনে ঝুলিয়ে নিয়ে তাহলে যতটুকু স্বার্থ হাসিল করা লাগে সেটা তারা করছে।
সে পরিশ্রমের কাজ দিত, পরিশ্রমের বলতে যে ডাল ভাঙার যে একটা ইয়ে আছে ওইটা দিত, যে ডাল ভাঙ তোর হাত শক্ত হবে, আমি আবার ওইটা করে যেতাম। আমাকে তো ভালো কথাই বলছে, আর কাকি তো আমার খারাপ চাবে না।
ওকে,
তো এক পর্যায়ে করতে করতে এই জিনিসগুলো লাস্টে দিয়ে আমার খুব খারাপ লাগে, যে আসলে আমি যতই পোস্টায় দিচ্ছি ততই পোস্টায় পাচ্ছে সে। তো একদিন আমার মার কাছে বললাম, মা এরকম এরকম, তো বলে তুই তো আগে কখনো বলিস নাই। আমি বলি যে আম্মা তুমি কষ্ট পাবে এই জন্য আমি বলি নাই, আমি এই জায়গায় থাকতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। ও এরপরে আমার 8-9 ফাইনাল পরীক্ষা, তো ওই জায়গা থেকে একটা ছেলে আমাকে লাইক করে, অনেকদিন থেকে ঘুরে, তো কেউ ঘুরলে কিন্তু বোঝা যায় যে আসলে
কোন ছেলেটা, মানে আপনার এলাকারই ছেলে, এলাকারই একটা ছেলে আপনাকে লাইক করে।
এক পর্যায়ে দেখা যায় কি, কারো মাধ্যমে আমার সাথে মানে একটু পরিচয় হবে এরকমই ঘরে, আমাদের ওই জায়গায় একটা ছেলে আছে, তো ওই ভাইয়াটার নাম বললেই নাই, মাখন।
মাখন,
হ্যাঁ। তো ওই ছেলেটার সাথে আমি আসা যাওয়া করি, খুবই ভালো, অনেক গরিব কিন্তু অনেক ভদ্র।
কোথায় আসা যাওয়া করেন?
আমি স্কুলে যখন আসা যাওয়া করি,
তখন আপনি স্কুলে ওই ছেলেটার সাথে আসা যাওয়া করতেন?
হ্যাঁ, ওই ছেলেটাকে নিয়ে আমার কাকি বাজে কথা শুরু করলো। যাই হোক, সবার কাছে প্রচার করে ওই ছেলেটার সাথে প্রেম করে, এরকম একটা কথা
গ্রামে যেটা হয় আর কি, রটে যায়।
তো ওটা বললে না কেউ বিশ্বাস করতো না। তো ওই যে ছেলেটা আমাকে লাইক করে, ওই ছেলেটা আমার সাথে যে ছেলেটা যায়, ওই ছেলেটার মাধ্যমে মানে বলার সুযোগই করে,
মানে ওই ছেলেটাকে দিয়ে আপনাকে একটু বলাবে আর কি।
তো আমাকে ও ইঙ্গিত দিচ্ছে যে তোমাকে কেউ লাইক করতেছে বা তোমার কেউ ভালোবাসবে। বলে কি বলেন আপনি আমাকে ভালোবাসবে, ভালোবাসা আমার পাবে নাকি, আমি তো সেনাবাহিনীর ছেলেকে বিয়ে করব। আর তখন আমাকে ভালোবাসে, আমি তাহলে একটু সুন্দর হয়েছি মনে হয়, এরকম করতাম, যে যা বলতো তাই মাখতাম, আমি সুন্দর হব। তখন না ওই ছেলেটা পছন্দের ভিতর আর একটা ছেলে আমাকে পছন্দ করে, তখন পছন্দ করার পরে ওই যে দুইজন ছেলে, তো ওর ভিতরে একটা ছেলের কাছে সবসময় ব্লেড থাকতো,
ব্লেড
ব্লেড, হ্যাঁ, তো ব্লেড থাকতো, সবাই দেখতো ব্লেড, ব্লেড নামে ডাকতো,
ব্লেড কেন থাকতো
জানি না।
ওকে,
তো ওই যে আরেকটা ছেলে যে আমাকে লাইক করতেছে, এখন ওই ছেলে জানলো যে ওই ছেলে ওই আমাকে মানে পছন্দ করে, তো এর ভিতর দেখা যায় দুই ছেলের ভিতরে দ্বন্দ্ব বেজে গেছে। পরে আমাদের টেস্ট পরীক্ষা হবে আর একটা স্কুলে, তো দেখা যায় ওই স্কুলে যখন আসা যাওয়া করব, তখন ওই ছেলে যে দুইটা, ওই ছেলে দুইটা জিদের ভিতরে করছে যে আমি নেবো, ও বলতেছে আমি নেবো। ওই ছেলেগুলো করতে কি আমার কাকির নাম্বারে ফোন দিত, ফোন দিয়ে বলতো আপনার ভাই যে আমার সাথে প্রেম করে, আরেকজনে বলতো আপনার ভাই যে আমার সাথে প্রেম করে, মানে এরকম একটা ই করতো। তো আমার মা বলতো যে আমি আমার মেয়েকে তো আমি চিনি, আমার নিজের চেয়ে বিশ্বাস করি আমার মেয়েকে, আমি জানি আমার মেয়ে কিরকম। তো আমার বাবার কাছে বললো যে এরকম এরকম বলতেছে, তো এটা এখন কি করা যায়। তো আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে, ও রিক্সা দিয়ে আসবে, আমি পিছিয়ে পিছিয়ে আসবো। তো এরকম করতে করতে আমার বাবা এক সময় মানে বিরক্তি বোধ হয়ে যায়, আমার বাবা দেখতেছে আসতেছে, এর ভিতর দিয়ে বাইক দিয়ে আমাকে চিঠি ফিকে মারতেছে রিক্সার ভিতরে এরকম। তো আমার বাবা বললো কি যে মেয়ের বিয়ে দেব। তো বিয়ে দেবো কোথায়, আমার বড় বোনের কাছে আবার একটা ছেলে তার এলাকা থেকে মানে একটা ইয়ে দিচ্ছে, প্রপোজ দিচ্ছে যে এরকম একটা ছেলে আছে, খুব ভালো ফ্যামিলি, বাসায় বিষয়ে তো ভালো ফ্যামিলি, আগে দেখতে হবে। তো যাই না, দেখলো যে না, আমার যে বোনের যে ফ্যামিলি নাম করা তার চেয়েও বড় ফ্যামিলি হয়েছে যে ছেলে আমাকে প্রপোজ দিচ্ছে। ওই ছেলে আবার দেখছে আমার দুলাভাইয়ের ভাগ্নির বিয়েতে, ওই ছেলে আমার বোনের কাছে প্রপোজ দেওয়ার পরে বলছে আচ্ছা ঠিক আছে আমরা আগে মেয়ের কাছে জিজ্ঞেস করে দেখেছি বিয়ে করবে কিনা বা আমার বাবা মার সাথে কথা বলে। আমার বাবার সাথে যখন কথা বললো তখন বললো যে আচ্ছা তুই ছেলে দেখ। তো আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তিন দিন পরে ওই ছেলে দেখতে আসে। তো আমি দূর থেকে দেখি, মানে আমার ভিতরে একটা ফিলিং যে আমি তো সেনাবাহিনীর যে চাকরি করে তাকে বিয়ে করতে পারতেছি না, আমার কি হবে, সেনাবাহিনীর চাকরিও করতে পারলাম না আর সেনাবাহিনীর চাকরি করা ছেলেও পেলাম না, লাইফটাই বরবাদ। তবু বাবা মার অবদ্ধ তো হতে পারি না। তো এত কিছু করার পর আমার বাবার চোখের দিকে আমি তাকাই, কখনো কথা বলিনি। তো এরপরে আবার ছবি দেখতাম, ছবির ভিতরে দেখতাম যে নায়কে আসে কি সুন্দর করে সেজে গুজে বা মেয়েকে দেখে অনেক কিছু জিজ্ঞেস করে, খুব ভালো লাগতো। তো ঠিক আছে আমাকে যেহেতু ওই বিয়ে হবে না তাহলে আমি এইটার ভিতরে আমি মানে নিজেকে নিজেই করি। তো এখন দেখি দূর থেকে দুইটা লোক আসতেছে, তখন ছেলে মানে লঙ্গি পরে আসছে। লঙ্গি পরছে এই কারণে, পরে শুনছি যেটা যে ওই এলাকার ভিতরে সেহেতু বৃত্তশাল বেশি, তো তার এসে বয়স্ক হোক আর ছয়টা বিয়ে করুক তার পিছনে মেয়ে ঘুরে।
দেখলেন ছেলেকে লুঙ্গি পরা অবস্থায়,
মানে যে মানে এই প্রপোজটা আনছে সে এবং সে দূর থেকে মানে সবাই দেখতেছে কোনটা ছেলে, তা আমিও দেখতেছি কোনটা ছেলে। জামাইকে আবার ওই যে আমি যেরকম মানে যেটাকে আমি সাইড দিয়েও হাঁটি না সেরকম নাকি। এখন দেখি যে আসছে, আসার পরে নীল কালার একটা যে লুঙ্গি পরা ওই ছেলেটা, আমাকে আমি বিয়ে করব না।
কেন?
ইম্পসিবল, আমি বিয়ে করবো না। কেননা ওই লোকটা যদি আমার স্বর্ণ দিয়ে ঢাইকেও দেয় ওই ছেলে লোকটা বিয়ে করবো না। ওই লোকটা হাঁটা আমার ভাল লাগে না, না ওই যেহেতু পথ আসার সময় হাঁটা দেখছি পছন্দ হয় না, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আপা বলে যে দেখ বয়স দিয়ে তো আর মানুষের সুখ শান্তি,
বয়স খুব বেশি ছিল। আপনি তো তখন ক্লাস নাইনে পড়ছেন, তার মানে আপনার বয়স খুব বেশি হলে 14-15,
কিন্তু ওর বয়স তখন ছিল 33-34,
মানে আপনার ডাবলেরও বেশি।
তো তখন সবার কাছে বলা হয়েছে তার বয়স 28 বছর, রানী। তো আমার বোনে বলতেছে যে দেখ মানে বয়স দিয়ে তো আর সবকিছু হয় না, আর যেহেতু তোর কম বয়স আর ওনার বয়স বেশি তোকে অনেক ভালো লাগবে, হ্যাপি লাগবে, আর আমরা চাই যে তুই একটু হ্যাপি থাক। তো ঠিক আছে, এখন আমার মার সাথে আমি কান্না করে ফেলছি, মা আমি কারে বিয়ে করবো, এ ছেলে তো লঙ্গেই পরে আসছে, এ ছেলে যতই টাকা পয়সা থাক এ ছেলে ভালো না, আমার মাকে আমি এরকম ভাবে বলছি। তো আমার মা বলে বাবা তোমার ভাগ্যে যা আছে সেটাই হবে। তো আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু আমার মার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার মার মুখের দিকে তাকাই, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করবো, আমার মা কান্না করে দিছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা ফেরিটেলের গল্প জানি, আমরা জানি যে প্রত্যেকটা মানুষের মনে, প্রত্যেকটা শিশুর মনে অদ্ভুত সুন্দর স্বপ্ন থাকে তার ভবিষ্যৎ নিয়ে। সে ভবিষ্যতে বড় হয়ে হয় পাইলট হবে, কিংবা সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিংবা আমরা বলতে পারি সে খুব ভালো ছবি আঁকবে, কিংবা সে খুব ভালো আর্য হবে, হোয়াট এভার ইট ইজ। এই যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো প্রত্যেকটা শিশুর মধ্যেই থাকে। ওর মধ্যে একটা স্বপ্ন ছিল ও আর্মি হবে, যখন সে পারিপার্শ্বিকতার অভাবে আর্মি ম্যান হতে পারছে না, তখন সে চিন্তা করলো তার জীবনে যে স্বপ্ন পুরুষটা আসবে সে নিশ্চয়ই আর্মিতে কাজ করবে। এবং প্রতিটি সাধারণ মানুষের মতোই, প্রতিটি সাধারণ ছেলে এবং মেয়ের মনে যে অপোজিট জেন্ডার নিয়ে যে স্বপ্নটা থাকে, যে আমার ঘরের মানুষটা বা আমার যে সহধর্মিনী কিংবা আমার যে স্বামীটি হবে সম্ভব রকমের সুন্দর হবে, এই যে সুন্দরের স্বপ্নগুলো, এগুলো যখন বাস্তবতার কাছাকাছি এসে ধ্বংস হয়ে যায় তখন মনের মধ্যে অবস্থাটা কি হয় সেটা আপনি বুঝতেই পারছেন। যে বয়সে হিসেব করা যায় না, সাংসারিক হওয়া যায় না, সেই বয়সে যখন সাংসারিক চাপটা নিতে হয় এবং সেটাও মিমের মতো অবস্থাতে, মিমের মতো বয়সে, তখন মনের অবস্থাটা কি হয় আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা এরকম একটা অবস্থায় রয়েছি এই মুহূর্তে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতির পরপরই আমরা আবারও ফিরে আসব হ্যালো 8920-তে মিমের জীবনের গল্পে। এ পর্যায়ে সবাইকে বলছি মিমকে নিয়ে একটি স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, ওকে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের হ্যালো 8920 চলাকালীন ওই প্রশ্নগুলি ঘুরে ফিরে হয়তো মিমকে করব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আর জি কিবরিয়ার টিম, আর জে শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। হ্যালো ইট নাইন টু জিরোর পুরোটা সময় জুড়ে যার জীবনের গল্প আজকে প্রচারিত হবে সে হচ্ছে মিম। মিমের জীবনের গল্প আমরা প্রচার করছি এবং এমন একটা জায়গাতে আমরা থেমেছিলাম সেখান থেকে আমরা শুরু করতে চাই। তবে তার আগে বলতে চাই হ্যালো ইট নাইন টু জিরোতে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনি ফোন করবেন আমাদের হ্যালো ইট নাইন টু জিরোর জন্য। চব্বিশ ঘন্টা ডেডিকেটেড একটি ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পর আপনি আপনার নাম এবং যে নাম্বারে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব আপনার সেল নাম্বারটি সেটা স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে আপনার জীবনের গল্প আপনি খুব সংক্ষেপ করে মাত্র দুই মিনিটে শুধুমাত্র সারাংশটুকু বলবেন। বলার পরে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল, কেবলমাত্র শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং যোগাযোগ করার পরে আপনার সঙ্গে কথা বলবে এবং হতে পারেন আপনিও আগামী সপ্তাহে আমাদের অতিথি। আর যারা ইতিমধ্যে বহুবার ফোন করেছেন তাদেরকে আমি বলবো ভাই ধৈর্য হারা হবেন না, প্লিজ আপনি চেষ্টা করতে থাকুন। কোনো না কোনো সময় জীবন যেহেতু থেমে নেই, জীবনের গল্পও থেমে নেই, একটা না একটা সময় হ্যালো ইট নাইন টু জিরো টিম মেম্বার আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় শ্রোতা, আমরা আপনাকে বলি ফেসবুকের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ফেসবুক হচ্ছে আমাদের হ্যালো ইট নাইন টু জিরোর কেন্দ্রবিন্দু। যারা হ্যালো ইট নাইন টু জিরোকে ভালোবাসেন, যারা হ্যালো ইট নাইন টু জিরোর পাশে থাকতে চান, হ্যালো ইট নাইন টু জিরোর পরামর্শ দিতে চান এবং হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হতে চান, টিম মেম্বার, তাদেরকে বলি আমাদের ফেসবুকে মেম্বার হয়ে যাওয়ার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো এইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। এবং এই পেজটি থেকে আপনি পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকের অতিথি যিনি রয়েছেন তাকে দেখা থেকে শুরু করে তার সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি এই পেজটি থেকে পেয়ে থাকবেন। আমরা মিমের কাছে আবারও ফিরে যেতে চাই। মিম, আমরা শ্রাবণের যে কিচিরমিচির শব্দ সেটা আমরা এখন আর পাচ্ছি না, ও ঘুমিয়ে আছে। আমরা বরং গল্পটিকে একটু এগিয়ে নেই। হ্যাঁ, তো যেখানে আপনি ছিলেন যে আপনি স্বীকার করে নিলেন যে ছেলেটিকে আপনি বিয়ে করবেন,
তো এখন মার মুখের দিকে তাকাইয়া যে আমার লাইফে যা আছে তাই হবে, কিন্তু আমার মার চোখের পানি আমি ঝরাতে পারবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি রাজি। তো আমার জীবনের ফার্স্ট তখন আমি শাড়ি পরি, তো শাড়িটার অনুমান ওজন ছিল 5-7 কেজি এরকম ওজন।
মানে বিয়ের শাড়ি আপনার?
না, ওইটা আমার বোনের শাড়ি, আমাকে দেখানোর জন্য পরানো হয়েছে।
আচ্ছা,
শাড়িটা পরে যখন ঘর থেকে বের হলাম তখন দেখা গেল কি শাড়িটা খুলে পড়ে, মানে ভিতর থেকে কুচিগুলো খুলে পড়ে গেল। এখন কি করবো, ওই জায়গা থেকে রিটার্ন আবার চলে আসলাম। তো পরবর্তীতে দেখা যায় ওরা তিনবার আমাকে দেখলো, এক দুইবার না তিনবার আমাকে দেখলো। তো দেখার পরে বললো যে আমার মেয়ে পছন্দ হয়েছে, আমরা জানাবো কবে করবো। তো এরপরে দেখা যায় যে ও থাকবে অল্পটু সময়, কিন্তু তাতে তারা ঘন্টার পর ঘন্টা বসে আছে আর বলতেছে আমাকে সামনে নিয়ে রাখার জন্য, বসাই রাখার জন্য। তো এখন আমার এমনি কষ্ট লাগতেছে যে আমার মনের মতো হয় নাই, আমার মার দিকে তাকাই আমি বিয়ে করতেছি। তো এখন তারা যত তাড়াতাড়ি পারে সম্ভব আমাকে দেখলো মঙ্গলবারে, আপাকে বললো যে আপনি কালকে বুধবারে বাড়িতে চলে যান এবং শুক্রবারে আমরা চলে আসতেছি। শুক্রবারে আমরা বিয়ে করবো, শনিবারে পৌষ মাস চলে আসবে, বাংলা মাসটা তারা নাকি অনেক মানে এই জন্য বলতেছে। তো আপা বলে আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মোটামুটি প্রিপারেশন নিচ্ছে। তো এদিকে আমার কাকা কাকি ফায়ার, তারা বিয়েতে রাজি না, একমত না। যাই হোক, মোটামুটি একমত হলো, কিন্তু আমার মাতল গোষ্ঠী থেকে আমার যে নানা নানি বা মামা মামি বা খালা খালু সবাইকে দাওয়াত করা হচ্ছে, কেউ আসে নাই। এই জন্য যে দুই দিনের ভিতরে কিভাবে এটা বিয়ে সম্ভব, দুই দিনে ছেলের কি জানলো। তারপরে দেখা গেল যে আমাকে বিয়ের প্রিপারেশন নিতে হচ্ছে। তো আমি তো এরপরে চিন্তা করতেছি যে না, আমার জন্য শাড়ি টাড়ি যা বিয়েতে যা যা আসে সবকিছুই আসবে, আমি মানে খুব দেখতে অনেক সুন্দর হব। কোনোদিন তো সুন্দর বলতে পারি না, এবার মানে সুন্দর হব অনেক। দেখলাম যে সন্ধ্যার পরে এরা আসছে, 12টার সময় বিয়ে কাজেটা জেনে হাজির। এখন আমার ওই যে বর, মানে বিয়ে করিনি করবো একটু পরে যাকে, তারে দেখে আমার কাকা কাকি একদম অমত যে এই ছেলের বয়স 28 বছর, এই ছেলের বয়স 34-35 বছর। তো এরপর কি করবে, এখন যেহেতু চলে আসছে বিয়ে করতেই হবে। ঠিক আছে, ওকে ফাইন, আমি আমাদের ঘরে আমার কাকা কাকির ঘরে হলো যাইয়া ওই এরা সবাই। তো দেখা গেল 12টার পরে আমার জন্য একটা খাতা নিয়ে আসে আমার বাবা, জীবনের ফার্স্ট আমার বাবা আমার কিছু সামনে নিয়ে আসলো, এনে বলতেছে যে এটি সিগনেচার করো। তো যখন সিগনেচার কথা বলতেছিলাম তখন আমার চোখ থেকে পানি ঝরতেছিল যে আমি আমার লাইফের কিছুই আমি করতে পারলাম না, আমি জীবনে যেটা হওয়ার ইচ্ছা করছি সেটা পারলাম না, যাকে বিয়ে করব তাকে পেলাম না, এবং মানে একটা ভালো ছেলে দেখে বিয়ে করব তাও পেলাম না, অবশেষে পেলাম কি একটা বয়স্ক একটা ছেলে। যাই হোক, মার দিকে তাকাই হলো আমার, ওইটা করতে হবে, সহ্য করতে হবে। তো এরপর সিগনেচার করলাম, হলো বিয়ে। বিয়ের পরে তো উঠাই নেবে, আমাকে উঠাই নিচ্ছে না, আমাকে শাড়ি পরাচ্ছে না, কি ব্যাপার? তো এরপরে দেখা গেল কি, একটু পরে ছেলে আসছে। কি ব্যাপার ছেলে আসছে? আমাকে ওই সাইডের বারান্দায় নিয়ে গেছে, সে আপা বলতেছে ভালো ওই থ্রি পিস পরো, তুমি ওই বেডে ঘুমাবে। আমি কই, না আমি কেন ঘুমাবো, আমি শাড়ি পরি না, আমি শ্বশুর বাড়ি যাবো না, আমি এই জায়গায় থাকবো না। তো এমনি কষ্ট যে আমাকে বাইরে ধরে দিয়ে দিচ্ছে, রাজি হইতে হয়েছে। কিন্তু আমার মার দিকে যখন তাকাই তখন আমি মানে ওগুলো সব ভুলে যাই। তো এরপর তো দেখা যায় কি, আমি রাজি হলাম, ঠিক আছে আমি ওই বেডে শোবো। এখন সে আমাকে করলো কি, আমার কানে একজোড়া দুল দিছে, নাকের জিনিস দিছে, ওকে ফাইন এটাই দিছে সে। তো এরপর যখন একবারে ঘুমাইতে বলছে, আহা মানে সে কিরকম, আমি তো মানে ছবিতে একটু হলো দেখা যায়, মুভিগুলোতে দেখা যায় কিছু কিছু জিনিস আছে, তো তার কিছুই না, কি ব্যাপার মানে এরকম কেন? তো এক পর্যায়ে দেখা গেল যে না, তার ভিতরে কোনই ওরকম কিছুই নাই,
কোনো ফিলিংস নাই, কোনো রোমান্টিসিজম নাই,
কিছু নাই, মানে সে কিরকম জানে বুঝাতে পারবো না ভাষাটায়। তো এক পর্যায়ে দেখা যায় আমার দাদি এটা বুঝতে পারে, আমার দাদি যতই যা হোক আমাকে খুব বুঝে আমার দাদি।
আপনাকে যে বয়সে বিয়ে দিল, প্রথমত আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন না। আমি একটু আপনাকে থামাচ্ছি, আমার শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই বোঝেন যে ও যখন ওর মনের ভেতরে অসম্ভব সুন্দর একটা স্বপ্ন ধীরে ধীরে বড় করে তুলেছে, এবং যে বয়সে মানুষ রিয়েলিস্টিক হওয়াটা সম্ভব নয়, সেই বয়সে ওকে এত বড় একটা বাস্তবতার মুখোমুখি করা হচ্ছে। ওর মনের মধ্যে আছে প্রেম বলতে মুভির সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো, কিন্তু যখন ও বিয়ে করার পরে বাস্তবে যখন দেখছে যে এটা আসলে অনেক রূঢ়, ওই ফিলিংস এর জায়গা থেকে ব্যাপারগুলোর কোনো মিল নেই, তখন ও কিন্তু প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছে। এবং কষ্ট পাওয়ার স্টেপগুলো যতটা বেশি শারীরিক তার চাইতে অনেক বেশি মানসিক, এবং শুরু থেকে এখন পর্যন্ত সেটাই আমরা আবিষ্কার করছি। এবং আপনি বলতে পারেন যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা রুরাল অঞ্চলে অনেক মেয়ে আছেন যারা প্রাপ্তবয়স্কে বিয়ে হয় না, তাদের কথাগুলো আজকে ওর কথার মধ্য দিয়ে বের হয়ে আসছে এবং অনেকখানি মিলে যাবে। তারপর
তো আমার দাদি এসে দেখে আমি গোমরা মুখে বসে আছি। তো আমার দাদি বলতেছে কি হয়েছে, আমি বলছি কিছু হয় নাই, মানে খুব কষ্ট লাগতেছিল, আমি কাকে বিয়ে করছি? আসলে কি ভালোবাসাটা সবচেয়ে বড় জিনিস, কিছু পাওয়া বা কিছু দেওয়া এটা সবচেয়ে বড় জিনিস না, মুখের ভালোবাসাটাও কিন্তু অনেক কিছু, তার ভিতরে সেটাও নাই। তো এরপরে হলো কি, গায়ে হলুদ হবে। তো গায়ে হলুদের জন্য তারা কাপড় চোপড় নিয়ে আসছে কিনে,
বিয়ের পরে গায়ে হলুদ,
হ্যাঁ বিয়ের পরে গায়ে হলুদ, মানে আমাদের বাড়িতে ছিল এই জন্য। তো গায়ে হলুদের নিয়ম হলো যে আমাদের ওই জায়গায় মেয়েকে কোলে করে উঠাই নিয়ে যাবে, মানে বাহিরে যখন হলুদ হবে ওই জায়গায়। তো মেহমান সব চলে আসছে, ওই ইউনিয়নের ভিতরে মনে হয় অর্ধ মানুষ চলে আসছে, কারণ আমার বিয়ে হচ্ছে বলে কথা। তো রাত্রেবেলা আসতে পারে, কিন্তু গায়ে হলুদে সবাই আসছে, মানে পুরো বাড়ি ভরা এরকম একটা অবস্থা। কি এখন বলতেছে তুমি ওকে কোলে করে নিয়ে যাও। তখন আমার ভালো লাগছিল যে আসলে আমার স্বপ্ন ছিল এরকম যে আমার বর আমাকে কোলে নিবে বা আমার বর আমাকে মানে খুব ই করবে। তখন বলে যে আমাদের দেশে এটা নিয়ম নাই বউকে কোলে করে নিয়ে যাওয়ার, তোমার নিয়ম নাই ঠিক আছে, এখন তোমাকে মানে আমাদের নিয়ম মতো চলতে হবে, কারণ এটা আমাদের বাড়ি। সে পুরো সিনকেটে অবস্থা যে আমি পারবো না। তা আমার মা বলতেছে তুমি আস্তে কথা বলো, বলতেছে আমি আস্তে বলতে পারবো না, যেটা সত্যি কথা আমি পারবো না নিতে। তো দেখা যায় সবাই একটু মুখ কালাকালি হয়ে যাচ্ছে। তো আমার খুব খারাপ লাগতেছে, আমি আবার কষ্ট পাচ্ছি যে আমি কারে বিয়ে করলাম, সে এখনই এরকম সিনকেট করতেছে। যেটা
জামাইয়ের স্বাস্থ্য ভালো ছিল তো, মানে কোলে নেওয়ার জন্য তো বুঝতেই পারছেন যে একটু স্বাস্থ্য ভালো থাকতে হয়।
না তা মোটামুটি ছিল, মানে হ্যাঁ এরকম
মানে থাকে না, অনেক সময় বয়সের সাথে আসলে স্বাস্থ্য সম্পর্ক
না, ওর স্বাস্থ্যটা ছিল,
মানে আপনাকে কোলে নেওয়ার মতো অবস্থা ছিল, তার শারীরিক অবস্থা ছিল। ওকে আরো সামনের দিকে যাওয়া যাক।
তারপর দেখা যায় কোলে করে সে নিল না। তো এখন দেখা গেল সবাই না এটা রাগ করে ফেলছে যে এটা কোন ছেলে, ওরা করছি কি অনেক মানুষ চলে গেছে যে এর গায়ে হলুদ কি যাবো না, এই মেয়ে এত সুন্দর একটা মেয়েকে কেন এই ছেলের কাছে বিয়ে দিছে। সে আমার মা বলে থাক কোলে করে নিতে হবে না, চলো হাইটেই চলো। গেলাম হাইটা, যেভাবে হোক একটু হয়ে চলে আসলো, নামাজ পড়তে নামাজ পড়লাম, মুখে ফাইন এরকম করার পরে সে দুই দিন ছিল, টোটালি দুই দিন থাকার পরে চলে গেল। চলে যাওয়ার পরে সে আমাকে ফোন দিল, হ্যাঁ কথা বলতিস। তো আমি আপনি আপনি করে কথা বলতাম, মানে খুব ভয় লাগতো, আমি তুমি কিভাবে বলবো, আর ওনাকে তো আমি এরকম ভাবে আমি পাইনি যেভাবে আমি মনের মতো করে নিব, আর নিতে হলে অনেকটা সময় লাগবে। প্রথম দিন যেদিন কথা বললাম ওই দিন থেকে একটু কিরকম জানি বিহেভ করতেছে। তো এরপর থেকে ঘন্টার উপরে কথা বলবে, একটা মানুষের ডেলি যদি চার ঘন্টা কথা বলে কি কথা বলা যায়, কথা তো থাকতে হবে। তো সে ওই যে এই কথা ওই কথা হাং কথা এটা বলে বিয়ের দুই তিন দিন পর থেকেই তার সাথে টকটকি শুরু হয়ে গেল, মানে একটু দ্বন্দ্ব।
আপনার সাথে তার
জি দ্বন্দ্ব বলতে সে বলতেছে আমাকে বেবি নিতে,
প্রথমে বেবি নিতে বলছেন?
হ্যাঁ, আমি বলছি এটা অসম্ভব, আমার এতটুকু বয়সে আমি কখনই বিয়ে, আমি মরে যাবো তবু আমি বেবি নিব না, আর আমার এই ফ্যামিলি থেকে কেউ এটা গ্রহণ করবেও না, আর এত ছোট বয়সে বিয়ে দিছে ঠিক, কিন্তু আমাকে বেবি নিতে দিবে না। তো বলতেছে না, এই বেবি নিয়ে সে ঝামেলা করতেছে, সে বলতেছে তুমি যেহেতু বেবি নিবা না তার মানে তোমার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আর তার ভয় ছিল আমি যদি অন্য কোথাও চলে যাই।
আচ্ছা আচ্ছা,
দেখা যায় এটা নিয়ে আসে ঘন্টার পর ঘন্টা না ঝগড়া হইতো, আমি যতই রাগ হই না কেন খারাপ ভাষাটা আমার মুখ থেকে আসবে না, কিন্তু ওর কথায় কথায় না খারাপ ভাষা আসে। ওর মা মানে আমার মা, আমার মানে ওর মা, কিন্তু ও আমার মা কি আর ওর মা কি কোনটাই মানে না, ও মা তুলে দিচ্ছি ভাষায় মানে বকা দিচ্ছে।
ওকে,
তো এরকম করতে করতে ও বলতো যে মানে তোর মা, এরকম করে বলতো, আমি মানে পুরোপুরি করে বলতেছি তোর মা খেতে, আমি তোর মার সাথে কথা বলবো। তা বলছি দেখেন আপনি এরকম করে কথা বলেন কেন, এর চেয়ে তো ভালো করে কথা বলা যায়, আপনার মার সাথে কথা বলবেন? হ্যাঁ বলেন। তো বলছে না তোর মাকে দিয়ে আমি তোর সাথে সব ডিটেলস করে ফেলবো, সব ভাঙিয়ে ফেলবো। আমি যে আমি অনেক কান্না করতাম তখন, অনেক ভয় পেতাম যে মেয়েদের জীবন তো একটাই বিয়ে হয়, এর সাইডে আমি কিভাবে থাকবো, আর আমার মা তো অনেক কষ্ট পাবে। তো এর যতই দিন যায় ততই সে আমাকে মানে ওরকম ঘন্টার পর ঘন্টা তার সাথে ঝগড়া লাগিয়ে থাকে। তো আমার বিয়ের পরে আমার বাবা যতটা আমার প্রতি একটু টান আসছে, তো আসার পরে হইলো কি আবার ওই যে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আমার বাবা এটা পছন্দ করতো না।
ঘন্টার পর ঘন্টা আপনি কার সাথে কথা বলতেন? আপনার হাজবেন্ডের সাথে?
জি, আমার হাজবেন্ডের সাথে, ওই যে ঝগড়া করতে হইতো।
ওকে, মানে ঘন্টার পর ঘন্টা ঝগড়া চলতো?
হ্যাঁ ঝগড়া চলতো।
ফোনে?
জি।
তখন আপনি বাবার বাড়িতে ছিলেন?
জি।
আচ্ছা,
তো আমার বাবা বলতো যে এত ঘন্টার পর ঘন্টা কি কথা বলে, যেতটু বিয়ের পরে একটু মায়া আসছে, আবার ওই ঘন্টার পর ঘন্টা কথা বলাতে আমার বাবা আমার আবার বিরোধী চলে গেল।
মানে আপনার হাজবেন্ডকে একটু ভালো লাগছে ওই সময়টা, আপনার ফ্যামিলি থেকে সাপোর্টটা পাচ্ছেন না?
জি।
দেখুন প্রিয় শ্রোতা, যে ছেলেটাকে সে বিয়ে করলো সেই ছেলেটাকে পছন্দ করতে বাধ্য হলো ফ্যামিলির কারণে, এক। দু নম্বর হচ্ছে যে বাধ্য হবার পরে একটু ভালো লাগা তৈরি হচ্ছে, একটু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, সেটার জন্য একটু বেশি কথা বলতে হচ্ছে ফোনে, সেটাও ফ্যামিলি পছন্দ করছে না। অদ্ভুত একটা ব্যাপার। এবং এই যে মনোজাগতিক যে সাংঘর্ষিক ব্যাপারগুলো একটা মানুষের জীবনকে কতটা চাপের মধ্যে রাখতে পারে, কতটা মানসিকভাবে স্পয়ল করে দিতে পারে, সেটা আমরা একটু সামনের দিকে গেলেই বুঝতে পারবো। হ্যাঁ, তারপর
তো এক মাস পরে আবার আসলো, আসার পরে এখন ওরে মানে আমি এমনি সেবা করি, সেবা বলতে যেরকম আসে মানে পানি আনিয়ে দেবো, নামাজ পড়ে তো তো পানি আই না, ওর আমি টিউবওয়েলও যেতে দেয় না, আমি ওর আমার ঘরের সাথে বসে মানে উজু করাই বা ওর কাপড়টাই করে দিই, আমি যতটুকু পারি আমি ততটুকু আমি তার জন্য ই করি। তো করলে হবে কি, আমি ওইটা করি ঠিকই, কিন্তু ওর কাছ থেকে আমি দূরে দূরে থাকি, আমার ভালো লাগে না কেন জানি, সে এরকম কেন, তার ভিতরে কোন রোমান্স বলতে কোনো কিছু নাই, তার ভিতরে আছে শুধু সন্দেহ। সন্দেহ জিনিসটা হলো এটা যে আমি কেন বেবি নিব না, আমি বেবি নিলেই আমি সব ভালো হয়ে যাব।
আমি একদমই তাকে দোষারোপ করছি না, তার জায়গা থেকেও নিশ্চয়ই কিছু না কিছু বলার ছিল, আমি শুধু বয়সের ডিফারেন্সটাকে এখানে মার্ক হিসেবে দেখছি। একজন হচ্ছে 16 বছরের, আরেকজন হচ্ছে 32 থেকে 33, প্রায় ডাবল বয়সে। তো ডাবল বয়সে যিনি রয়েছেন তিনি তো অনেক বেশি হিসেবি হবেন, অনেক বেশি পরিমাণে সাংসারিক হবেন, অনেক বেশি পরিমাণে বাস্তব যেটা সেটার দিকে থাকবেন, মানে এই রোম্যান্টিসিজমের বাইরে হবেন, সেটাই স্বাভাবিক। আর ওর যে বয়সটা সেই বয়সে ঠিক উল্টোটা হবে, সেটাই স্বাভাবিক। এই দুটো মানুষকে যখন এক করা হচ্ছে তখন এটা তো ঘটবেই, খুবই স্বাভাবিক। কিন্তু এটা প্রশ্ন হচ্ছে যারা এক করলেন তারা কি চিন্তা করেননি? যাই হোক, তারপর
যাই হোক, মানতে আমাকে বাধ্য যে আমার যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আমাকে মানতে হবে। তো এরপর এরকম করতে করতে যাচ্ছে, তো এক মাস পরে পরে আসতো, আর এরকম শুধু ঝগড়া হইতো, ফোনে শুধুই ঝগড়া হইতো, ওর ভালো কথা কোনো কথা আসতো না। তো এক পর্যায়ে এসে শুধু বারবার বলতো তোর মার কাছে দে, তোর মার কাছে দে, আমি তোর মাকে বলবো, আর তোর কাকির কাছে দে, তোর কাকির কাছে বলবো। ও এর ভিতরে ওরে যে রান্না করে খাওয়াতো একটা কাজের বুয়া আছে, তো ওই বুয়াটার নিজে বাড়ি নেই, ওর জমির উপরে ওই মহিলাকে বাড়ি উঠে দিছে। বাড়ি উঠানোর পরে ওই মহিলা ওকে রান্না করে খাওয়ায়, কিন্তু ওর সাথে নাকি ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে,
মানে আপনার হাজবেন্ডের?
জি, এইটা আমি জানতাম না। তো ও আমাকে বলতো যে তুমি প্রতিদিন ওই মহিলার সাথে 2 মিনিট হলো কথা বলবা।
কেন?
তো বলতো যে আমি যখন ওদের বাড়িতে যাব তখন ওই মহিলা আমার সব কাজ করে দিবে, তো তার সাথে যদি ভালো সম্পর্ক রাখি তাহলে তো আমার সবই করে দিবে।
আচ্ছা আচ্ছা,
এই জন্য নাকি আমার মানে প্রতিদিন তার সাথে 2 মিনিট হলো কথা বলতে হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো, তখন আমি ওর সন্দর ভিত্রে বা এটা ভিত্রে নেই না। তো এরপরে বলে আমার জন্য যদি একটা সাবান আনে, ওই মহিলার জন্য একটা সাবান নিয়ে যায়।
মানে আপনি দেখলেন এটা?
এইটা ও নিজে মুখে এসে বলে।
মানে কেন বলতো এরকম?
এরকম বলতে এই কারণে সে আমাকে ওই বাড়িতে যাওয়ার পরে ভালোবাসবে, ভালো পাবে, বোনের মতো দেখবে এই জন্য।
ওকে, ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। তারপর
এখন আমি কথাও বলতাম এগুলো না, আমি কারো ক্লাসে শেয়ার করতাম না, এইটা হলো আমার সবচেয়ে বড় আমার জন্য একটা চকলেট আনলে ওর জন্য একটা চুইংগাম নিতে, এরকম এরকম বলতো। বলতে বলতে এক পর্যায়ে দেখা যায় আমার কাছে একটা ফোন আসে, ফোন আসে যে তুমি যে ছেলেকে বিয়ে করছো না, ওই ছেলে ওই যে কাজের বুয়ার সাথে ওরকম শারীরিক ভাবে সম্পর্ক হয়, তুমি কি জানো? হঠাৎ করে
আমি ঠিক বুঝতে পারিনি, আপনি আরেকবার একটু বলবেন।
একটা লোক আমাকে ফোন দিল, নাম্বার একটা ফোন আসলো,
আননোন নাম্বার থেকে ফোন দিয়ে আপনাকে কথাটা বললো যে তুমি যাকে বিয়ে করেছো সেই ছেলেটা একটা কাজের মেয়ের সাথে সম্পর্ক করে।
হ্যাঁ,
ওকে,
তো তুমি কি জানো? তো আমি বলছি আপনি কে বলছেন? বলে আমি যেই কে বলি তুমি যাচাই করে দেখো তোমার জামাইয়ের সাথে ওর একটা সম্পর্ক আছে। এটা বলার পর আমি রাইখা দিছি। তো এরপর চিন্তা করলাম ওই মহিলা তো ওর জন্য আমার জন্য যায় না, ওর জন্য নিয়ে যায়, আবার ওই মহিলার সাথে প্রতিদিন কথাও বলতে বলছে, এটার মানে কি তাহলে? তাহলে কি সত্যি এটা? তো এই থেকে না আমার ভিতরে আবার আর একটা ই কাজ করতেছে, আসলে কি? তো আমি আবার না উল্টা উল্টা কথা বলতাম ওই থেকে, জিজ্ঞেস করতাম কি ব্যাপার, ওই মহিলা কোথায়। ওরে যখনই ফোন দিতাম তখনই বলতো আমি ওদের ঘরে। কি ব্যাপার, তোমার কোনো অন্য কোনো কাজ নেই? বলে যে হ্যাঁ কাজ করে আসছি। সবসময় ফোন দিলেই বলতো আমি ওই জায়গায়। তো যাই হোক, এগুলো না আমার বোনের কাছে বলি প্রথমে, আমার বড় বোনের কাছে বলি, বড় বোনের বলি কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা। তো আমার বড় বোনের কাছে যখন বলতাম তখন আমার বড় বোন বলে কি যে না এই ধরনের কিছুই না, কি বলিস উল্টাপাল্টা কথা। আমি বলি না আপা আপনি যাচাই করে দেখেন। আর ও এর আগে একটা বলি যে ওর আরেকটা বউ ছিল,
ওর আগে আরেকটা বউ ছিল, এটা আপনি কি জানতেন?
এটা পরে জানছে,
মানে বিয়ের আগে জানতেন না? ওহো, তারপর
ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তো ওইটা গেছে কিসের জন্য তা তো জানি না, মানে ও যা বললো ও কি বলছে উল্টোপাল্টা বলছে ওইটা বিশ্বাস করার মতোই। এরপরে আমি চিন্তা করলাম যে আসলে ওই মহিলার জন্য কি ওই বউ গেল, আমাকে বাকি ফোন দিল। তো এখন থেকে উল্টা সন্দেহ শুরু হইলো আমার ওর প্রতি। ও সন্দেহ করবে কি, তার চেয়ে বেশি সন্দেহ আমার,
যেহেতু বউ একটা চলে গিয়েছে আগে এবং মানুষের ধরনের কথাবার্তা বলছে এবং আপনি দেখছেন যে কাজের বুয়ার জন্য সে আপনার জন্য যা কিনছে তার চেয়ে বেশি নিয়ে যাচ্ছে, সন্দেহটা খুবই স্বাভাবিক। তারপর
তো এরপরে সে আবার নিজে এসে বলতো এরকম করতো, তো কি ব্যাপার, এ নিজে এসে বলে কি আমার কি মানে বোকা পাইছে? আমি চুপচাপ থাকতাম, সে ভাবতাম মনে হয় অনেক চুপচাপ, মানে আমি কিছুই বুঝি না এরকম টাইপ ই করে থাকতাম, আসলে আমি সত্যি চুপচাপ। তো এরপরে দেখা গেল কি উনি এরকম বলতো আমি এরকম শুনতাম, তো আমার মনে ভিতরে সন্দেহ জাগতিছে আস্তে আস্তে, প্রতিদিন তো ঝগড়া হচ্ছে। একদিন বলছে তোর মাকে দে, তোর মাকে আজকে বলবো না তো তোর কাকির কাছে বলবো। তো এর ভিতরে আমার চার মাস চলে যায় বিয়ে, চার মাসে চারবার আসে, চারবারে মনে হয় টোটালি ও পাঁচ দিন না ছয় দিন থাকে আমাদের বাড়িতে। তারপর যখন আমার মার কাছে দেই, আজকে জিদ করে দিছি,
আপনাকে কেন তুলে নিচ্ছিল না তারা?
আমাকে তুলে নিচ্ছে না, সে নাকি ঘর উঠাবে, মানে তাদের যে আগের যে ঘরটা ওইটার এক একটা ঘরের খুঁটি নাকি একটা মানে বিল্ডিং এর নাকি একটা ই ওইটাকে কি বলে,
যাই হোক ঘরটা ভালো ছিল না,
অনেক না অনেক মজবুত একটা ঘর, মানে শিকন কাঠ দিয়ে একটা ঘর উঠানো তাদের আগের ঘরটা, তার বাবার যে ঘরটা, আর তাদের যে জমি আছে সে জমি যদি মানুষের হাতেও দেয় যে মানে বছরে টাকা দিবে তাতেও মনে হয় তিন চারটা ফ্যামিলি চলে যাবে ওদের, এতটা জমি
জমি ছিল
এখনো আছে এরকম।
ঘর ওঠানোর দোহাই দিয়ে সে আপনাকে তুলছে না?
জি জি,
নতুন ঘরে তুলবে। ওকে,
তো আমি কাছে ঠিক আছে আমার সাথে কথা বলেন, আমার কাছে দিয়েছে আম্মাকে বলতেছে যে আপনার মেয়ের আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে। আম্মা বলতে যে আমি তো আমার মেয়ের সাথে ঘুমাই, আমি তো জানি আমার মেয়ের ফোন সারাদিন, তুমি ফোন তো আমার কাছে থাকে তাহলে আমার মেয়ে কোন সময় ফোনে কথা বলে, কয় তাহলে বাচ্চা নিচ্ছে না কেন? এইটা নিয়ে অনেক ই করার পর লাস্ট দিয়ে বললো কি যে এই কথাটা যদি প্রমাণ হয়, ও আমার মাকে বলতেছে সরাসরি যে এই কথা যদি প্রমাণ হয় তাহলে আপনাকে আমি ঝাড়ু দিয়ে পিটান দেব।
ওহো, ঠিক 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 ঠিক,
এই কথাটা আমার মা যখন শুনলো না আমার কাছে ফোনটা দিয়ে দিল, আমি শুনছি লাউড স্পিকার দেওয়া যেহেতু ছিল আমি শুনছি। ওই শোনার পর আমি ফোন কেটে দিছি। তো তখনই আমি প্রতিজ্ঞা করছি যে আমি জীবনে আমি ভিক্ষা করে খাবো, আমি ভিক্ষা করে খাবো তবুও আমি ওর সাথে সংসার করবো না, যতই ধরুক যতই যা করুক আমি ওই ছেলের সাথে আমাকে সংসার করাতে পারবে না। আমার মাকে মাকে যে বলতে পারে ঝাড়ু দিয়ে পিটাবে সে কি না পারবে? তো এইটা করার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওই সময় চুপ হয়ে গেলাম, এখন থেকে আর ওরে পাত্তা দিচ্ছি না, মানে আমার জামাইকে আমি পাত্তা দিচ্ছি না, যা তোর ভাবে তুই থাক আমার ভাবে আমি থাকি। তো এর ভিতরে একটা ছেলে আমাকে ফোন দেয়। তো ফোন দেওয়ার পরে ওই ভাই এটা এখন আমার পরিচয় আছে, এখন অনেক ভালো, ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওনার সাথে কথা হয়, তো ওনার কাছে না আমি বলি ভাইয়া আমার না এরকম এরকম আমি এখন কি করব। তো উনি বলে যে দেখো তুমি এটা সমাধান করো, তুমি ডিভোর্স দিলে একটা জিনিস তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না।
আপনি পরিবারের সাথে আলোচনা না করে আপনি ওই ছেলেটার সাথে কেন আলোচনা করতে গেলেন?
আগে তো আমার ফ্যামিলির কাছে বলছি কিন্তু বিশ্বাস করে নাই। ওই যে আমার প্রথমেই তো আমি বোনের কাছে বললাম, তারপর মার কাছে বললাম, তারাও বিশ্বাস করে
না। মার সাথে তো খারাপ ব্যবহার করলো, মার তো সাপোর্ট করার উচিত ছিল।
মার সাথে যখন ওই যে খারাপ ভাষাটা বললো, বলার পরে আমি টার্গেট নিছি যে না আমি ওর সাথে আমি কখনো সংসার করবো না। তো এই থেকে প্ল্যান, আমি কি করবো তাহলে, আমার তো ওরকম সার্টিফিকেট না, তখন আমি নবম শ্রেণীতে। এরপর আমি কি করবো কি করবো, এরপরে আমি চিন্তা করলাম যে না আমি পলাই যাবো, তাহলে কোথায় যাবো বলাই, আমার কোনো বান্ধবীও নাই যে আমি শেয়ার করব। এরপরে আমার যে খালাতো ভাই আছে ঢাকাতে আছে, অনার্স কমপ্লিট করছে, তো ওর কাছে বললাম ভাইয়া আমি একটা কথা বলবো কিন্তু আপনি বলতে পারবেন না কারো, ওরা কসম করাই নিয়েছে আগে, ভাইয়া বলবে না। আচ্ছা ঠিক আছে কি? তো আমি বললাম ভাইয়া আমি পলাশে চলে আসবো, আপনি আমাকে যেভাবে হোক একটা রুমে রাখবেন। কেন? আমি বলছি ওর সংসার আমি করতে পারবো না, ও এরকম এরকম। তো বলার পর আচ্ছা ঠিক আছে দেখি, আমি বলছি না দেখি না আপনাকে আমাকে নিতে হবে। তো এর ভিতরে আমার জামাই বললো কি আমি বৃহস্পতিবারে রওনা করতেছি, বৃহস্পতিবারে সকালে রওনা করলে ও আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা এসে পৌঁছাবে। তো আমি বললাম কি ওর মুখ আর আমি দেখবো না, আমি এই জায়গা থেকে পলাবো আগে তারপর হলো কথা। তো আমি ওই জায়গা থেকে আমি সকালবেলা রেডি হই, আমার মাকে বলি আম্মা বড় আন্টি ফোন দিয়েছিল আমার তাদের বাড়িতে যেতে হবে। কেন? বড় আঙ্কেলে নাকি কোথায় গেছে এই জন্য। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি করি কি একটা স্কুল ব্যাগে করে কিছু কাপড় চুপড় আর একটা খাতা নিয়ে যাই, আমার খাতা ছাড়া আবার ঘুমে ধরে না। তো এরপর হলো যে আমার যাওয়ার সময় আমার বলে আম্মা আমি যাই। তা আমি বলি হঠাৎ করে তোমার এত মানে পরিবর্তন, যাওয়ার সময় কোনো সময় বলো না এখন বলতিস। ঠিক আছে গেলাম, রিক্সা নিয়ে চলে গেলাম, যাওয়ার পর ওই জায়গা থেকে আমি লঞ্চে উঠে চলে আসবো ঢাকাতে। লঞ্চে যখন উঠছি ওঠার পর আমার তো শরীর হাত পা কাঁপতিছে, আমি কি করতেছি, আমি কি ভুল করতেছি না আসলে ঠিক করতেছি, কোনটা করতেছি? আর ওর সংসার তো আমি করবো না, তাহলে আমি কোথায় বা যাবো, এইটাই আমার পক্ষে ঠিক। তো যখন লঞ্চ ছাড়লো তখন করলাম কি আমার ফোনটা অন করলাম, এই অন করাটাই আমার বোকামি। অন করার পরে ফোন আর ফোন সবাই ফোন দিতেছে, সন্ধ্যাবেলা ও যখন আসছে, আসার পরে তো সবাই অবাক হয়ে গেছে কি ব্যাপার মেয়ে গেল কোথায়, ও তো জানে যে ওর জামাই আসতেছে তাহলে কোথায় গেল। তো বাড়ি পুরা হাউকাউ অবস্থা। তো এই সময় আবার আমার ছোট কাকা কাকি আবার একটু সুযোগ পেয়ে গেছে, যেহেতু আমি চলে গেছি বা জামাই আসছে, কাকা কাকি নাকি অনেক বকাঝকা করতেছে, আমি প্রথমেই বলছিলাম নাকি এরকম বলছিল নাকি। চলে আসলাম ঢাকাতে, এর ভিতরে আমার মা অনেক কিরা কসম দিতেছে, মা তুই এরকম করিস না, আমার মুখের দিকে তাকাই হলো, বাড়িতে আস আমরা সংশোধন করে দিব, আমি ওই ছেলের সাথে তোরে রাখবো না, ডিভোর্স করাই দিব, কিন্তু বাড়ি আয়। তো আমি বলছি যে না তোমার এই কথা থাকবে না, তুমি চেঞ্জ করে ফেলবা, তুমি আগে কসম করো যে না আমি ডিভোর্স করাই দিবা তাহলে আমি যাবো। তো আমার মা বলে তুই আমার বিশ্বাস করিস না, বিশ্বাস যদি করিস তাহলে আয়। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো। খালাতো ভাই আবার আমাকে গাড়িতে উঠাই দেয়, আমি চলে যাই বাড়িতে। বাড়িতে যখন যাই মোটরসাইকেলে তো ওই জায়গা থেকে নিচ্ছিল, মানে কি বলবো ভাইয়া, আমার বাবার পিছে ফার্স্ট আমি বসি, বাবার মানে ধৈরা বসছি। তো ওই মোটরসাইকেল থেকে আমি রাস্তা থেকে পড়ে যাই।
কেন?
মানে কোনো খাওয়া ছিল না, নাওয়া ছিল না, ঘুম ছিল না, আরো ছিল টেনশন। তো পড়ে যাওয়ার পরে আমার মাঝখানে বসে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নেওয়ার পরে আমি গোসল করে যে আমার কাকার ঘরে বসছি, আর একটা কাকার ঘরে, আমাদের ঘরের কাছের ঘরটা। এখন সবাই আমার খালা যে বা বড় আঙ্কেলটা সেটা গেছে, আমি বলছি যে আপনারা যান আমি আসতেছি, আপনি এত টেনশন করার কিছু নেই আমি আসবো, সমস্যা নেই ঘরে যান আপনারা। আমার বাবা করলো কি যে ওই যে মাছ ধরার যে জাল আছে জাহাই জাল বলে, ওই জালে সুতা কাটছে, আমাকে বাদ দে জাল পায় নাই। তো আমার বাবা করলো কি যে সামনে ছিল একটা মরিচ গাছ আছে না, ওই মরিচ গাছের মানে মোটা একটা ডালের মতো ছিল, সে ডালটা ভেঙে না সামনে তো কেউ নাই, ওই ডাল ভেঙে সে আমাকে পিটান শুরু করলো।
মরিচ গাছের ডাল?
মরিচ গাছের ডাল না, মানে মরিচ গাছটাকে জাল দিয়ে পেঁচাই রাখছে যাতে কেউ না নিতে পারে।
ও আচ্ছা, সেটা মানে হচ্ছে কঞ্চি দিয়ে করে দিয়েছি, কঞ্চি তুলে ওখান থেকে বাঁশের কঞ্চি দিয়ে। ওকে,
তো তিন চারটা যখন বাড়ি দিল মানে পুরোটা গা ই হয়ে গেছে, অনেক মোটা ছিল। এরপরে দেখা গেল কি ওই জায়গা থেকে সবাই ধরে নিয়ে আসছে। তো আমি ঘরে আসছি, আসার পরে ও মানে খাটে বসা, আমি চেয়ারে বসা এবং সবাই চেয়ারে বসা। তো আমার সাথে সাপোর্ট দিচ্ছে আমার বাবার বংশের ফ্যামিলি, আর ওর সাথে সাপোর্ট দিচ্ছে আমার বাবা মা এবং আমার মার ফ্যামিলি সব।
ওকে,
এক জায়গায় যেহেতু বসছে সবাই, দুইজনের কথা তো শুনবে, তারা করে কি ওর কথা সব শুনছে, কিন্তু আমি যখন বলতে যাই না তখন আমাকে বলতে দেয় না, তুই চুপ থাক এরকম করে। তো এক পর্যায়ে বলি যে আমাকে বলতে দিবি না, এখন আমার না আমি চোখের ইশারায় বলি আমিও বিষ খাবো। তো খাবো বললে বলছি কি খাবি তুই, আমি বলছি যে আমি ইঁদুরের ওষুধ খাবো। তো এরপরে করে কি আমার মা ভয় পাই যে আমার ব্যাগটা চার্জ করে আমার টাকা ছিল কিছু তাও নিয়ে গেছে, মানে পুরো এখন অবস্থা খারাপ, কি করবো। আর আমি যে এখন বাথরুমে যাই, বাথরুমে যাই না, ওরা পারে না আমার সাথে বাথরুমে ঢুকবে, পাহারা দিয়ে রাখছে, আমি গোসল করতে যাচ্ছি ওরা পাহারা দিয়ে রাখতেছে। এর ভিতরে রাত্রে এক জায়গায় আমাকে ঘুমাতে দিবে, তা আমি বলছি কি যে না আমি ঘুমাবো না, এটা নিয়ে রাত একটা পর্যন্ত চিল্লে চিলি হয়েছে, তুই ঘুমাবি না? আমি কই না আমি ঘুমাবো না। তো আমার মা বলে কি তাহলে আমি সুইসাইড করবো, আমি কই না ঠিক আছে আমি ঘুমাবো। গেলাম ঘুমাতে, তো এখন বললো কি যে তুমি এরকম করো কেন, আমি বলছি না আপনি আমার থেকে অনেক দূরে থাকেন, আপনি যদি কাছে আসেন তাহলে আমি সত্যি সুইসাইড করবো এবং আপনার নাম দিয়ে যাবো, আপনার কিন্তু আমি ভাষায় দিয়ে যাবো। তো দূরে ছিল, তো ও যখন দেখতাম যে আমার কাছে আসছে তখন আমি চিল্লেই উঠতাম, তো ভয় তো ও দূরে থাকতো, ঠিক আছে ওকে ফাইন। সকালবেলা উঠে আমার আন্টিরা চলে যাবে, ওরা চলে গেছে আর ওদেরকে আগায় দিতে গেছে। মানে আমাদের সামনে অনেক সুন্দর একটা বাগান আছে, মানে গাছের বাগান আমার বাবা করছে, তো বাগানের সামনে আগায় দিতে গেছে। আমি করলাম কি, পিছন দিয়ে আমি মানে দৌড় দিয়ে চলে গেলাম আমার দাদির ঘরে। আমারে ওই দাদির ঘরে যেতে দেয় না, মানে আমার কাকার ঘরে যেতে দেয় না, গেলে তো আমি আসতে পারবো না, মানে ওরা দিবে না, এই জন্য আমাকে যেতে দেয় না। কে আমাকে ঠেকাবে, আমি যাবো, কিন্তু ওরা সবাই না ধরে রাখতো আর মারতো। বাবা এই জিনিসটা সহ্য না করতে পারে, করলো কি, জাহিজাল বের করলো আমাকে বাঁধবে, সে আমাকে জাহিজাল বাইরে ইচ্ছা মতো পিটাইছে।
আপনার বাবা?
আমার বাবা। আমি কেন এরকম করতেছি, তার মানিজাত কেন খুয়াচ্ছে, আমার মানিজাত কেন খুয়াচ্ছিস, এইটা বলে সে ইচ্ছা মতো পিটাইছে। পরবর্তীতে দেখা যায় সবাই ধরাধরি পরে আমার ছাড়লো জায়গা থেকে, তো আবার ধরে নিয়ে আসলো, আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেল। পরের দিন যখন ঘুম থেকে উঠে সকালে ব্রাশ করতেছিলাম, তো দেখা যায় কি আমার মা পিছন থেকে জানি কি আমাকে পোষাচ্ছে, কি ব্যাপার তোমার হাতে, কি হাত সরাই ফেললো, না তোমার হাতে কিছু ছিল, আমার মা বলছে না কিছু না। এই ছিল আমার মানে প্রথম সন্দেহ, যে না তোমার হাতের ভিতরে ছিল, তুমি কিছু আমাকে করতেছো, কিছু করলে লাভ হবে না, আমি থাকবো না। এরপরে সুযোগ করতেছি না এদের কাছে থাকলে আমার
কিছু করলো, মানে কি করতেছিল, তাবিজ কবজ কিছু,
মানে এই জাতীয় কিছু, মানে আমাকে কিছু পোষাচ্ছিল।
দেখুন প্রিয় শ্রোতা, আমরা যেই মেয়েটির জীবনের গল্প এখানে তুলে ধরছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের অসংখ্য শত শত অপ্রাপ্ত বয়স্ক যারা, যে মেয়েদের বিয়ে হয় তাদের গল্প আর আজকে ওর গল্প হুবহু এ পর্যন্ত মিলে যাবে, একেবারে হুবহু। এরকম বাধা বিপত্তি হবে এবং পারিবারিক ভাবে সন্দেহ করা হবে, কিছু একটা করেছে ওকে, জিনভূতে একটা আসর করেছে এবং ওকে তাবিজ কবজ করো, তাবিজ কবজ করলে ঠিক হয়ে যাবে, একদম কমন কাহিনী। কিন্তু এই কমন কাহিনীর মধ্য দিয়ে কত ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে জীবনে, যেগুলো জীবনে কোনোভাবেই হয়তোবা সংশোধন করার মতো কিছু কোনো উপায় থাকে না। আমরা স্টেপ বাই স্টেপ সেখানে যাচ্ছি। আজকে এখানে অতিথি হয়ে আছে মিম এবং মিমের সাথে তার দশ মাসের সন্তান, ওর নাম হচ্ছে শ্রাবণ। শ্রাবণের কান্নাকাটি শুনছিলাম ফার্স্ট পর্বটাতে 11-12 মধ্যে, কিন্তু এখনো ঘুমিয়ে গেছে এবং যে কারণে ওকে আমরা শুনতে পাচ্ছি না। আমার মনে হয় যে গল্পের যে কোনো একটা পর্যায়ে জেগেও যেতে পারে, আমরা গল্পটা দ্রুতই শেষ করতে চাই। হ্যাঁ, তারপর কি,
তারপর এক পর্যায়ে ওরকম করার পরে আমি মানে সরে গেলাম, যে না আমাকে জেগে থাকলে আমাকে কিছু একটা করবে। তো দেখা যায় মিষ্টি, কোথাও মিষ্টি ছিল না, সে আমাকে মিষ্টি খেতে দিচ্ছে আমার মা। কি ব্যাপার, মিষ্টি বলে
কোথায়
দিচ্ছে, আরো মানে কয়েক পিস, মাত্র 8 পিস মিষ্টি, কি ব্যাপার, আনলে তো অনেকগুলো থাকবে, তাহলে 8 পিস কেন মিষ্টি। তো আমি করলাম কি, মুখে নিয়ে না রেখে দিলাম, আমি খাই নাই, আমি ওইটা পরে ফেলাই দিছি, ওইটা খাইলে আমার চরম দুর্ভোগে পড়ে যেতাম। ফেলে যখন দিছি, দেওয়ার পরে আমি করলাম কি, সুযোগ খুঁজতেছি আমি কখন যাবো এই জায়গা থেকে। বাই দ্য ওয়ে, মানে ও গেছে বাথরুমে, আমার মা জানি কি করতেছিল, এই ফাঁকে আমি চুল চিরুনি করতেছিলাম, চিরুনি চিরুনি ফালাইয়া খালি পায়ে দিছি দৌড়, ছোট কাকির ঘরে চলে গেলাম। ছিল একটা 21-ইঞ্চি টিভির কার্টন দোতলায়, তাদের সব জায়গায় তো খুঁজবে, তাহলে তো পেয়ে যাবে। এই জন্য করলাম কি, 21-ইঞ্চি টিভির ভিতরে আবার ছিল বিড়ালের বাচ্চা, ভাই বিলিভ করার মতো না, বিলিভ করার মতো না ভাইয়া। ওই সময় সিচুয়েশনটা এমন একটা ছিল ভাইয়া, যে থাকে সে বুঝে, সে বিড়ালের বাচ্চার জায়গা থেকে সরাই দিয়ে আমি সেই 21-ইঞ্চি টিভির কার্টুনের ভিতরে একটা মানুষ কিভাবে থাকে, আমি এমন ভাবে ছিলাম সারাটা দিন, সারাটা দিন ভাই আমি ওরকম ভাবে ছিলাম। আর ওরা খুঁজে অস্থির, সব জায়গা, সব জায়গা ইন টোটালে সব জায়গা ওরা খুঁজতেছে, কিন্তু আমারে পাইতেছে না। আর ওই আমার ছোট কাকি করতো কি, সুযোগ পাইয়া করতো কি, ওই ভাতের প্লেট আমাকে ওই কার্টুনের ভিতরে দিয়ে দিত, আমি ওইটা খাইতাম।
মানে ছোট কাকি জানতো যে আপনি ওখানে আছেন?
আমার কাকি ওইটা উঠাইছে।
ওকে,
এরকম মানে তারা তো এখন সুযোগ পাচ্ছে, সোজা কথা, আমাকে হেল্প করতেছে, এই জায়গায় আমাকে সুযোগ নেওয়ার মতো না, আমাকে হেল্প করতেছে, যেটা সত্যি কথা। আর তাদের হেল্প না থাকলে আমার করুণ অবস্থা হয়ে যেত, এরকম একটা সিচুয়েশন। এখন টিভির কার্টুনের ভিতরে এরকম গুজা দিয়ে থাকা সম্ভব না, আমার হাড় গোড় সব ব্যথা হয়ে যাচ্ছে। তো এরপরে করলাম কি, আমার মেজো কাকির ঘরে আবার জাজিম একটু ছোট, তোষকটা নিচে জাজিমটা তো উপরে, তো ছোট অবস্থায় করলো কি, লম্বা, তো দেখা গেল কি সেই জাজিমের সমান হয়ে আমি শুয়ে আছি, কেউ যেন খুঁজে না পায়, উপর দিয়ে বেডশিট দিয়ে ঢেকে দিচ্ছে, তারপরে খুঁজ দিচ্ছে রাত্রেবেলা, মানে থাকার মতো না, সবাই এই জায়গায় দিয়ে লাইটের আওয়াজ আসতেছে, এই জায়গায় হাঁটার আওয়াজ আসতেছে, মানে রাত্রে কেউ ঘুমায় না, সবাই সজাগ, এবাড়িতে তো সজাগ, সব জায়গায় সজাগ, বাড়ির ভিতরে যে কয়টা ঘর আছে সবাই লাইট জ্বালাই বসে আছে সজাগে, ওই জায়গায় তো থাকা সম্ভব না, কি করবে, ওই বাথরুমে কেউ ঢুকে না। এখন আমার কাকি বলল ওই বাথরুম ছাড়া কোনো উপায় নাই, ভাইয়া বিলিভ করতে পারবে না, সে বাথরুমের ভিতরে সারা রাত আমি কাটাইছি, কাটানোর পর এখন কি করবো, এখন ওই জায়গায় থাকা সম্ভব না। রাত 3টা বাজে, আমার ছোট কাকা এবং আমি আর আমার মেজো কাকি এরা মিলে আমাকে আমার এক দুলাভাই বাড়িতে উঠাই দিয়ে আসবে, রাত 3টা বাজে, তাহলে তো আমাকে কেউ পাবে না। সেই অন্ধকারে পানির ভিতর দিয়ে কাটা নাই, খালি পায়ে সেই জায়গায় চলে গেলাম। সবচেয়ে মজার কথা হলো এইটা, যে আমাদের নদীর এলাকা হলেও আমি কখনো নদীর পানি দিয়ে গোসলও করি নাই বা গায়েও মানে লাগাই নাই, ওই দিন আমি নদীর পানি দিয়ে মুখ ধুইছি। তো এরপর ওই জায়গা থেকে আমি আসি, যেভাবে হোক আমাকে খুঁজে আমরা চলে আসি। অনেক সিনগেট করার পরে আমি আসি, আসার পরে ওকে ডিভোর্স দেব। আমার ঢাকা থেকে সবাই যায়, যাওয়ার পরে আমাকে যেভাবে হোক ডিভোর্স হয়। কিন্তু আমার বাবা এই বিষয়ে কোনো তারই নাই, সে হলো ছেলের পক্ষে। সে বলে বাবা তোমার যখন ডিভোর্স দেবে তখন আমি তোমার বুকে জড়াই ছেলে হিসাবে নেব, মানে আমাকে সে ত্যায্য করে দেবে, এরকম একটা অবস্থা। সে জোরে জোরে বলতেছে যখন আমি ডিভোর্স পেপার সিগনেচার করবো তখন আমি ত্যায্য করে দেবো আমার মেয়েকে, আমার মেয়ে না ওটা। তো এরকম বলার পর আমি বলছি হ্যাঁ আমি ত্যায্য হিসাবে থাকবো, যাদের বাবা মা থাকে না তারাও থাকে, আমিও থাকবো, সমস্যা নেই। ওই জায়গা থেকে আমার চাচারা বা আমার ভাইরা সবাই মিলে ডিভোর্স করাই দেয়। তো চেয়ারম্যান খুব বুঝায় মা তুমি তো অনেক ভালো, তাহলে তুমি কেন করতেছো এরকম। তো আমি সবকিছু বলি, বলার পরে বলছে তাহলে এটা সম্ভব না। এরপর ডিভোর্স হয়ে যায়। তো ভাইয়া আমার যে মানে লজ্জারও কথা, জামা শৈলে যে একটা যে ওর যে জামা ছিল সেই জামাটা খুলে আমি দিয়ে দিছি।
ও নিয়ে গেছে,
ও নিয়ে গেছে, আমি দিয়ে দিছি, ও নিয়ে গেছে। তো এখন আমি কি গাই দেব? তো দেখা যায় কি আমার ছোট কাকি, আমার ছোট কাকি একটু মোটা, তো ওর জামাটা না আমি পরতাম, তো খুব খারাপ লাগতো, পাগলের মতো দেখা যেত, যেহেতু ঢোলা বা টেনশনে মানে কালো হয়ে গেছি বা চুলগুলো কিরকম জানি মানে এরকম একটা অবস্থা। আমি যখন ওগুলো পরে হাঁটতাম না আমার সবাই টিস মারতো, বলতো যে তুই তো পাগল হয়ে গেছিস, তুই তো পাগল, আমাকে এরকম ভাবে টিস করে বলতো। তো আমার খুব কষ্ট লাগতাম, কাদের জন্য কি করছি, আমি তো আমার লাইফটা এরকম চাইনি, তাহলে আমি কেন এরকম করলাম। তারপর দেখা যায়
বাবা কি করলো এই মুহূর্তে?
হ্যাঁ বাবা, তার কোন ফিলিং ছিল না, আমি যখন ডিভোর্স পেপারে সিগনেচার করছি সে চলে গেছে ওই জায়গা থেকে। তারপর চেয়ারম্যান আমাকে নিয়ে গেছে আমাদের ঘরে, আমার ঘর থেকে বের করে দিছে আমাকে, যে এটা আমার মেয়ে না, আমার মেয়ে মারা গেছে। আমি ওই জায়গা থেকে কি করব, পাগলের মতো হয়ে গেছি আমি, মানে নাই জামা, নাই কোনো মানে শৈলে যত্ন, নাই কিছু, আমি কি করব। এক পর্যায়ে দেখা যায় যে আমার কাকি আমাকে ওরকম ভাবেই করে না, যে আমাকে একটা জামা বানাই দিবে, সেও করে না। তার কাজ করো সে ভালো, কাজ করবো না তাহলেই তোমার নামে বদনাম শুরু। তো আমি বলি কাকি আমাকে যে ভাবুক, আমাকে একটু বাঁচান। দাঁড়ির ভিতরে বলি যে আমাদের ওই জায়গার যে থানা, থানায় একটা লোক আছে, উনি আবার একটু বড় জব করে একটা, তো উনি আবার আমাকে বিয়ে করতে চায়। তো উনার সাথে কাকি আমাকে কথা বলাই দিছে। তো আমি বললাম যে দেখেন আমি তো আর বিয়ে করবো না, আর আমার এরকম একটা অবস্থা। তো বললো যে ঠিক আছে তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, ওইটা দিয়ে তুমি কাপড় চুপড় কিনে নাও, কিছু টাকা দেয় ওইটা দিয়ে আমি কাপড় চুপড় কিনে আমি বানাই, আমি ওইটা পড়ছি। তারপর এখন কি করবো, বাড়িতে লাগা সম্ভব না, চাস্তো ভাই আছে, ও সচিবালয়ে জব করে, ওর বাসায় আমি আসি, ও আমাকে নিয়ে আসে। এক পর্যায়ে দেখা যায় কি সেই ওই জায়গায় এসেও ঝামেলা, তাদের ওই যে আমার ভাবির যে ফ্যামিলির লোক তারা টিস করে, তারা টিস করে। আমি কোথায় যাবো এখন, না আমি জায়গায় থাকবো না। আমি কাকে বললাম কাকে আমি চলে আসি, একদিকে আমার মাকে আমি অনেক কষ্টে দেখতেছি, একদিকে নিজের কষ্ট, আমি কোন দিকে যাব, দুই দিক মানে পুরাটাই। বাড়িতে চলে আসি, কিন্তু ওই যে আমার কাকির আর কাকার প্রথম কথা, তুমি যদি আমাদের ঘরে থাকো তাহলে তোমার ঘরের ভাই বোন বলো মা বাবা বলো তাদের দিকে তাকাতেও পারবা না, আর যদি আমার ঘরে না থাকো তুমি জামলা তা করো, আমার দেখার বিষয় না, তাদের একটাই কথা ছিল। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আপনাদের কথা মতো আমি চলবো। তো আমার চোখের সামনে না আমার ছোট ভাইটাকে কেউ মারতো আমি বলতে পারতাম না, আমার মা দাঁড়াই দাঁড়াই কান্না করতো, আমার সহ্য করতে হইতো, আমি বলতে পারতাম না, আমার বলার মতো কেউ ছিল না। আমার মা ভাবতো কি হয়তো আর একটা ছেলের সাথে আমার সম্পর্ক, এই জন্য মনে হয় আমি এরকম করছি। আমি মার অনেক বুঝাইছি, মা আমি কোন ছেলের সাথে সম্পর্ক করি না, তুমি বিশ্বাস করো, আমার মা বিশ্বাস করে নাই, আমাকে দূর দূর করে দাঁড়াই দিছে। আমি যতবার আমার মার কাছে গেছি আমার মা আমাকে ফিরাই দিছে। আর এরপরে কাকি যখন শুনে যে আমি মার কাছে গেছি তখন আমাকে মারে। পরবর্তীতে হয় যে আমার যে একটা দুলাভাই আছে উনি আবার আনসারের পিসি, ওই দুলাভাইয়ের সাথে আমার কাকি কথা বলে যে ওরে বা আমি কত মাস রাখবো, মানুষ তো খারাপ বলে। ও ওই এলাকার ভিত্তি ছড়াই গেছে যে আমার নামে বলতেছে যে আপনার, ও তো আগে ছিল একজনের মেয়ে, এখন ওই যে আর একজনের মেয়ে, ও তো ওনার মেয়ে, ওই হেডমাস্টারের মেয়ে। আর আমার ছোট কাকি বলতেছে ও তো আমার মেয়ে, সব জায়গায় নিয়ে যাচ্ছে আর বলতেছে এটা আমার মেয়ে, মানে এরকম পরিচয় দিচ্ছে। এলাকার ভিতরে ছড়াই গেছে যে অমুক অমুক হেডমাস্টারের একটা মেয়ে আছে। সেই নারায়ণগঞ্জে আসি। তো নারায়ণগঞ্জে এসে আমি একটা বাইং হাউসে জব নেই, বাইংয়ে জব নেই, তাও একটা স্টোরে কাজ করি, মোটামুটি ভালোই। ওই জায়গায় এসে কি আদমজি, তো ওইটা র্যাব ক্যাম্প আছে অনেকগুলো, র্যাবদের দেখে আরো ভালো লাগতেছে। আমি তো সেনাবাহিনী হইতে চাইছিলাম, কিন্তু এই জায়গাতে র্যাব, তার মানে এদের সাথে পরিচয় হলে আমি সেনাবাহিনীও পাবো, মানে সেই স্বপ্নটা আবার জাগতিছে। তো আমার মা বলছিল যে তুই মনে হয় আর দুই মাসও থাকতে পারবি না, তো দুই মাসের ভিতরে তুই ওই ছেলের সাথে ভাইগে যাবি না? আমি বলছি না, আমি পাঁচ বছর কা দশ বছর বিয়ে করবো, আমি বিয়ে করবো না, তোমরা তো বিশ্বাস করো নাই। তো ওই সেনাবাহিনীর কথা যে মনে আসছে র্যাব দেখে, তারপরে বলি যে আমি এই যে মরিবাসি, আমি এই জায়গায় থাকবো, হয়তো বিয়ে না করি ওদেরকে দেখে তো থাকতে পারবো। তো ওই যে অফিসে আসা যাওয়া করি, দেখা যায় একটা র্যাব আমাকে পিছে পিছে ফলো করতো, প্রতিদিন ফলো করতো, আর আমার ভালো লাগতো, সত্যি কথা যেটা আমার ভালো লাগতো যে না কথা না বলি, কিন্তু আমার পিছে তো কেউ ঘুরতেছে মনে হচ্ছে না, আমি আসলে একটু হলে সুন্দর আছি। সেই যে আগের যে সুন্দরের যে একটা কষ্ট ছিল, সেই সুন্দরের কষ্টটা এখন আর নাই, না হলে তো ওই ছেলেটা আমার সাথে পিছিয়ে ঘুরতো না। এরপরে জানলাম যে না, আগে পুলিশ হয় না সেনাবাহিনী হয়, তা থেকে র্যাব হয়, এর আগে হতে পারে না। তার মানে আগে ওইটা হওয়ার পরে বিয়ে করে, বিয়ে করার পরে র্যাব হয়, তাহলে ওরা তো বিয়ে করছে, ওদের বাচ্চা কাছে আছে, তার মানে ওদের পিছিয়ে ঘোরা যাবে না।
ওকে, আমি সরি যে আপনার এই সিচুয়েশনে আমি হাসতেছি। প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে একটু অ্যাড্রেস করছি। দেখুন, ওর ভেতরে না অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্ন জুড়েই লজিক আছে কি নেই সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে ওর স্বপ্নের মানুষটা হবে কোনো না কোনোভাবে ডিফেন্সের, এবং সেটা কখনো পুলিশের, কখনো আর্মির, কখনো র্যাব, এবং এই জায়গাগুলোতে ও অনেক বেশি মিসগাইডেড হচ্ছে, মিস ইনফরমেশন পাচ্ছে, এবং পাওয়ার পরে ওর স্বপ্নগুলো কোনো না কোনোভাবে ভেঙে যাচ্ছে। এবং পারিবারিকভাবেই ওর যে একটা স্কুলিং এর দরকার ছিল, ওকে যে মানসিকভাবে তৈরি করার জন্য যে ধরনের স্কুলিং দরকার ছিল, শাসনের দরকার ছিল, আদরের দরকার ছিল, ভালোবাসার দরকারটা ছিল, সেটা দেয়নি। ও ওর মতো করে বড় হয়েছে, ওর স্বপ্নের মতো করে বড় হয়েছে।
This track was downloaded from fusionbd.com.
ওবার চেষ্টা করেছে, এবং সেই জায়গাটায় যে ঘাত এবং প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাত এটা কোন একজন মানুষের কাহিনী না। আমি বিশ্বাস করি, বারবারই বলছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে অপ্রাপ্ত বয়স্ক যেসব মেয়েরা বুকের মধ্যে এরকম একটা স্বপ্ন বেঁধে রাখেন যে তার স্বপ্নের মানুষটা হবে এরকম, তারা যেভাবে হোঁচট খান, সেই হোঁচট খাওয়ার কাহিনী। ওকে, তারপর আপনি কি করলেন?
জব করতেছি, আর ওই যে ছেলেটা পিছিয়ে পিছিয়ে ঘুরতো, আমি আর ওটার পাত্তা দিচ্ছি না, যা ওর তো বউ আছে, সবই টাউটার, কোনটা ভালো বলবো। তো এরপরে ওই লোকটা করতো কি আমাকে, মানে ওরকম ফলো করতেছিল। তো একদিন বলো কি যে আপু তোমার নাম কি, তো আমি বলি আপনাকে কেন আমি বলবো। তো বলার পর একদিন দেখা যায় এরকম বলতে বলতে একদিন কথা হয়ে যায়। এরপর বলে যে আপু তোমার সাথে আমি ওরকম সম্পর্ক করার জন্য বলছি না, তোমাকে আমি বোন ডাকতে চাই, আর কিছু না, তোমার মতো আমার একটা বোন ছিল, সে মারা গেছে, তোমাকে আমি বোন ডাকবো, তুমি কি আমার ভাই ডাকবা, আমাকে ভাইয়া বলে ডাকবা, আর কিছু লাগবে না তোমার কাছ থেকে। তো বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ভাইয়া ডাকবো, কিন্তু অন্য কোন ই করবেন না। তো এরকম করতে দেখা যায় যে ওনার ভাই বোনের একটা সম্পর্ক হয়ে গেল। তো এমনি মোবাইল নাম্বার আনানোই হয় নাই, কিন্তু ওই যে রাস্তা দিয়ে যখন যেতাম তখন কথা হতো, যখন আসতাম তখন কথা হইতো, আর সব ওই জায়গার যে মানে ওর যে পরিচিত তারা জানতো যে ওইটা ওর বোন।
ওকে,
এরকম আমি যে রুমে থাকতাম যে আপুটার সাথে, ওই আপুটা বাড়ি থেকে পলাই চলে আসে, তার ওই জামাইয়ের সমস্যা বলতে শাশুড়ির সমস্যা, শাশুড়ি তাকে টর্চার করে এরকম। তো ওই আপুটার সাথে থাকি, আর সবচেয়ে মজার কথা হলো যে ওই আপুটার শরীরটা ছিল তুলার মতো নরম। তো ওই আপুটার কোলে আমি ঘুমাতাম, আপুটা আমাকে হাতের উপরে নিয়ে ঘুমাতো, কিন্তু আমি বালিশে ঘুমাই না, যে কয় মাস আপুর সাথে ছিলাম ওনার সাথে থাকতে থাকতে ওনার বাড়িতে মানে যেতে হবে, বাড়িতে যে উনি আর একটা ছেলের সাথে সম্পর্ক করছে তার কাছে যাবে বাগেরহাটে। তো আমারে বললো যে নিম না, যেভাবে হোক, এখন তুমি তো আমারে দেখছো, বা ও কষ্টও করতে পারে না, আবার মরিচ দিয়ে ভাতও খেতে মানে পরিশ্রমের কাজও করতে পারে না, আবার বসে কে বা খাওয়াবে।
দাঁড়ান দাঁড়ান, আমি মরিচের কথা বলছি না, আপনারা কি মরিচ দিয়ে ভাত খেতেন?
না, মরিচ দিয়ে বলতে কি, ওর শরীরটা নরম ছিল তো, আর ও একটা চেয়ারম্যানের বোন, ছোট বোন, তো ও করতে কি বাইং এর কোনো কাজও করতে পারতো না, অনেক কষ্ট হইতো, আবার রুমে থাকবে কাজ না করলে খাবে কি, মরিচ দিয়ে ভাত খাবে তাও খেতে পারবে না।
ওকে, মানে কাজ না করলে আপনাদেরকে মরিচ দিয়ে ভাত খেতে হতো, মরিচ আর লবণ দিয়ে?
জি।
ওকে,
তো আমি বললাম যে আপু তুমি কি করে খাবে তাহলে, আমি মোটামুটি 8,000 টাকার মতো স্যালারি পাই, আমারটা আমি নিজে চলবো না তোমাকে দেব, আমি কয়দিন বা তোমাকে চালাবো। তো এক পর্যায়ে দেখা যায় ও বলে যে ওর একটা ছেলের সাথে মানে আগে থেকে সম্পর্ক ছিল, ওর কাছে যাবে, তো ওর যেভাবে হোক, অনেক লম্বা কাহিনী এটা বলতে চাই না আমি, তো ওর সাথে ও আমাকে নিয়ে যায় বাগেরহাটে, যে আমি তোমাকে দেখবো। আমার
ভাই চাকরি চুকরি ছেড়ে দিয়ে চলে গেলেন?
হ্যাঁ, ওর সাথে গেলাম, মানে ওর বোনের চেয়ে বেশি ভালোবাসতাম, আর ওনার সাথে যার সাথে ও চলে যাবে মানে ভাইগে যাবে, তার সাথেও কথা হলো, বলছে যে আমি তো, উনি আবার একটা ভালো জব করে, আমি বলতে চাও উনি কোরিয়া অফিসে চাকরি করে,
কোরিয়ান অফিসে জব করতো,
কিন্তু উনি অনেক বড় একটা অফিসার,
অনেক বড় একটা অফিসার ছিল। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি ওই মেয়েটার সাথে যখন থাকতেন, সেই মেয়েটাই আপনাকে বললো যে আপনার সাথে নিয়ে যাবে, এবং আপনি গেলেনও, কিন্তু ছেলেটাও কি রাজি হয়েছিল তার সাথে রাখার জন্য?
হ্যাঁ, ওর বাবা মা নাই, কিন্তু বলছে যে আমরা সমস্যা নাই, তুমি আমার ছোট বোনের মতো থাকবো, আমরা হাজবেন্ড ওয়াইফ, তুমি আমার ছোট বোন, এরকম হিসাবে থাকবো, আর তোমাকে যদি কাজ করো আমি একটা কাজ দেবো।
দেখুন প্রিয় শ্রোতা, ইমোশন কত ভাবে কেটেছে ওকে। ও কিন্তু একটা জব করছিল সেই মুহূর্তে, তখনও জীবনের একটা শক্ত জায়গায় যাওয়ার একটা সুযোগ ছিল, সেটাও ও ছেড়ে দিল, কারণ ও পুরোপুরি ইমোশনাল এবং ওর যে বয়স সেটা স্বাভাবিক। এবং সেই বয়সে বারবারই বলছি, কেউ যদি গাইড করার মতো থাকতো, কেউ যদি ওর ইমোশনটাকে বুঝে ওকে যদি সঠিক পথে চালাতো, ও অন্যদিকে যেতে পারত, কিন্তু ও শুধুমাত্র এই যে নরম কোল খোঁজার জন্য, একটু তুলতুলে শরীর, একটু একটু আদর, এবং এই আদর, এই ইমোশন, এই জায়গাগুলো থেকে ও বার বার বিপথে চলে যাচ্ছে। এবং যারা করছেন তারা কেউ কেউ বুঝে করছেন, কেউ কেউ না বুঝে করছেন। তারপর
তো তারপরে আমি ওই যে র‍্যাপ যে ভাই ডাকছে, তো ওনার সাথে আমার সাথে কথা হইতো, ফোনে কথা হইতো, ভাইয়া ভালো আছেন না আসা বিষয়ে, তো ওনার কাছে এগুলো আমি বলতাম না। বাগেরহাটে যখন যাই ওনার সাথে বিয়ে হয়, কিন্তু ওনার সাথে বলে যে না এই ছেলে ভালো না।
কে বলে এটা?
মেয়েটাই বলে, এই ছেলে ভালো না।
কয়দিন পরে বলে?
যেদিন না, সত্যি কথা বলতে আমি মানে তিনটা রুম ছিল, তো তো ওরা দুইজন এক রুমে, আমি এক রুমে, তো আমি রাত্রে ঘুমাচ্ছি, রাত্রেবেলা দেখি কি ও আমার সাইডে, তো আমি ভাবছি কি মনে হয় ওই লোকটা মানে পুরুষটা, তারপর কি এই জায়গায় কি আমি চিলে উঠছি, তো বলে যে মিম আমি বললাম তুমি এই জায়গায়, তোমার তো আজকে বাসর, তুমি এই জায়গায় কেন, তো বলে যে তোর পরে মনে তোর সাথে আমি ঘুমাই, তোর সকালে বলবো, তো দেখা যায় এরকম ঝামেলা হয়ে গেছে, ওর সাথে থাকা যাবে না।
ঝগড়া যাইটি প্রথম রাতেই?
প্রথম রাতে বলতে ছিল নাকি প্রবলেম ছিল, এরকম একটা বলল,
শারীরিক কোনো সমস্যা ছিল?
সমস্যা ছিল, কিন্তু ও তখন জানতো সবাই আমি আনমেরিড, আমি যে মেরিড বা আমার এত যে কষ্ট কেউ জানতো না।
ওকে,
পরে বলে যে এর সাথে যা থাকা যাবে না, আমি আমার বাড়িতে চলে যাব। ওর ভাই আবার ওই জায়গার একটা নামি দামি একটা চেয়ারম্যান। পরে কি করা যায়, এখন ওর ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়, আপুরে যেভাবে হোক বুঝাই শোনাই, তার ভাইয়েরতে আমি উঠাই দিই, তো এটাতে তার ভাই অনেক খুশি হয়। তো সেক্ষেত্রে আমার বলে যে তুমি ঠিক আছে, তোমার সার্টিফিকেট গুলো দাও, তারা জানে আমি অনেক শিক্ষিত, ইন্টারপাস
তাদের কাছে অনেক শিক্ষিত,
মানে মোটামুটি শিক্ষিত, এটা বলে চলে। তো এরপরে দেখা গেল যে ঠিক আছে, তুমি সার্টিফিকেট গুলো দাও, তোমাকে আমি সরকারি চাকরি দিয়ে দিই,
ম্যাট্রিক পাশও করেনি তখন।
এরপরে দেখা যায় কি, যে আমি বলছি না আমি চাকরি করবো না, আমি করবো না, আমি আমার বাড়িতে চলে যাবো, আপনার এদিকে চাকরি করবো, মাথা খারাপ হয়, তাহলে তুমি বিয়ে করো, আমি ভালো ছেলে দিয়ে বিয়ে করো, আমি না না অসম্ভব, বিয়ে করবো না। তো মোটামুটি টাইম নামিনে আমি এক মাস থাকি, খুব রাজমহলের মতো থাকলাম, কেননা যেহেতু নাম করা একটা চেয়ারম্যান সে। তো এক মাস থাকার পর একটা পরিচিত লোকের মাধ্যমে আমাকে ঢাকাতেই করবে, পাস করবে এরকম। তো ওই যে র‍্যাব ভাইয়া, তার সাথে কথা হচ্ছে, সবকিছু যোগাযোগ হচ্ছে, তো বলছি আমি বেড়াইতে গেছি এরকম। ঢাকাতে আসি, আজিমপুরে একটা ম্যাচে উঠি আমি। তো কি করব কি করব, ওই যে র‍্যাব ভাইয়া আছে সে করতো কি, আমি বলছি যে ভাই আমি তো ঢাকাতে আসছি, কোনো কাজ তো করতে পারছি, এখনো করি নাই, তো ওই যে ওই জায়গা থেকে আপু আমাকে 5,000 টাকা দিয়ে দিয়েছিল যে তুমি এটা প্রথম মাসে দাও, আমি দ্বিতীয় মাসে তোমার চাকরির একটা ব্যবস্থা করে দেবো আমার ভাই।
কোন আপু এটা? কোন আপু?
বাগেরহাটের ওই আপু,
উনি আপনাকে টাকা দিয়েছিল বাড়ি যাওয়ার পরে, ওর বাড়ি যাওয়ার পরে
আসার সময়। তো র‍্যাব ভাইয়া করতো কি, ঠিক আছে তুমি তো আমার বোন, তোমার বোন হইলে আমি কি দিতাম না, তো উনি করতো কি আমাকে প্রতি মাসে 5,000 টাকা করে দিত আমাকে ম্যাচে থাকার জন্য, সেভে থাকার জন্য।
উনি জানতো আপনার পরিবার সম্পর্কে?
বাড়ি থেকে ওরম সব জানে না,
কিছু কিছু জানতো,
কিছু কিছু জানতো,
এবং আপনাকে হেল্প করতো।
জি, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতো, যে আমার ফ্যামিলি এইটা এ করে ওইটাও করে। যে উনি দিতে দিতে এক পর্যায়ে মানে আর কত দিবে, আমিও তো মানে নিজের কাছে লজ লাগতেছে, আসলে এটা উচিত না। তো আমি আবার করলাম কি, যে ইন্স্যুরেন্স আছে না, ওই ইন্স্যুরেন্সে মোটামুটি একটা কাজ ধরছি যে আমি করবো, তো ওই জায়গা থেকে মোটামুটি স্যালারি আসতেছে। 4-5 মাস পরে আমি একটা কম্পিউটার কিনবো।
কম্পিউটার কেনার চিন্তা কেন?
কম্পিউটার কেনার দেখি যে রুমের ভিতরে সব আপুরা কম্পিউটার চালাচ্ছে, ল্যাপটপ চালাচ্ছে, তো আমি তো লেখাপড়াও করি না, এখন আপুরা বলে কি রে তুই চাকরি করিস একটা ল্যাপটপ কেন, তো এরপর বললাম কি যা আমি কম্পিউটার কিনবো, তোরা ল্যাপটপ নিয়েছিস আমি কম্পিউটার কিনবো।
এর মধ্যে আপনার বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই?
না, এর ভিতরে আমার বাড়ির সাথে বলতে আমার কাকির সাথে সংযোগ আছে,
এছাড়া কারোর সাথে কোনো যোগাযোগ,
আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে নাই। তো আমার না প্রতি রাত্রে অনেক মানে আমার খুব খারাপ লাগতো, প্রতিটা মুহূর্তে না খারাপ লাগতো, তো করতাম কি নতুন সিম কিনে মানে আমার বোনের নাম্বার ফোন দিতাম, ফোন দিয়ে এমন ভাব করতাম মনে হচ্ছে যে আমি আর একটা ফোনে কথা বলতেছি বা আরেকজনের সাথে কথা বলতেছি, মানে আমার বোনকে আমার নাম্বারটা দিয়ে দিলাম এরকম একটা, বা আমার কষ্টগুলো বলতাম আমি এরকম কষ্টে বা আসার বিষয়ে। তো আমার বোন এইটা শোনার পরে আবার পরে দেখতাম 3-4 দিন পর আবার ওই নাম্বার ফোন দিছে, আসলে তো আমি ইচ্ছা করে নাম্বারটা দিছি। তো দেখা যায় যে আমি বলছি আপনি নাম্বার পাইছেন কোথায়, আপনি ফোন দিছেন কেন, মানে তখন আর উল্টা বিলেই নিতাম। যে কয়জন আমার সাথে বেড শেয়ার করছে তারা সবাই জানে প্রতিটা রাত্রের জন্য আমি কান্না, একদিনও নাই যেন আমি না কান্না করে ঘুমাইছি।
মানে আপনার রুমমেটের কথা বলছেন?
জি, রুমমেট, বেডমেট। তো এরপরে দেখা যায় যে ওরকম কান্না করতাম, ওরা বলতো কি হয়েছে তোর, এমন কি আছে যা প্রতি রাত্রে এরকম কান্না করিস। তো এরকম করতে করতে কম্পিউটার কিনে, যাই হোক ওইটা আমি মানে চাকরি করি আর ওইটা চালাই। আর ওই যে ভাই, ওনার সাথে ফোনে কথা হয়, যখন মেসেজ আসে তখন বলে যে তোমার বাড়ি কোথায়। প্রথমে জিজ্ঞেস করছে যে ঢাকাতে কে কে আছে, আমি বলছি আমার ভাই আছে। ওই জন্য ভাই রেখেছে, কারে বলবো, ভাই আছে কি করে, র‍্যাবে চাকরি করে। এই হলো র‍্যাবে চাকরি। তার বাড়ি কোথায়, নারায়ণগঞ্জে। তাহলে তোমার বাড়ি তো নারায়ণগঞ্জ। শুরু হয়ে গেল আমার নারায়ণগঞ্জের পরিচয়।
কাকে দিলেন পরিচয়টা?
আজিমপুরে যাওয়ার পরে।
আজিমপুরে কোথায় পাঠালো আপনাকে?
আজিমপুরে একটা ম্যাচে আমি উঠছি।
ওই ম্যাচে আপনাকে পাঠিয়ে দিল হচ্ছে ওই চেয়ারম্যানের ছেলে বা এরকম কিছু?
চেয়ারম্যানের ছেলে না, চেয়ারম্যানই কারো মাধ্যমে আমাকে
পাঠিয়ে দিল যে মেসে থাকো, এখানে থেকে কিছু একটা করে খাও।
জি জি।
ওকে, তারপর
এরপরে দেখা গেল যে আমার পরিচয় হয়ে গেল, আমি নারায়ণগঞ্জে থাকি, প্লাস আমার ভাই আছে রাবে। ঠিক আছে, আমি এই পরিচয় থাকবো। কাজ করতেছি করতেছি, এরপরে এই যে টিএসি থেকে আমি বাসায় যাচ্ছি, এখন দেখি যে মানে যে টিয়া নিয়ে বসে না মানুষের হাত গণনা করে।
ওকে, হ্যাঁ হ্যাঁ, টিয়া
পাখি দিয়ে। তো আমি বললাম কি, দেখেন তো আমার হাতটা। তো বলার পরে বলছে যে তোমার শিশুকালটা মোটামুটি গেছে, জৈবন লাইফটা অনেক কষ্টে যাবে আর বিদ্যুৎ লাইফটা অনেক ভালো আসবে। আমাকে জৈবন লাইফটা যে কষ্ট যাবে ওইটা কষ্ট কাটানোর কোনো কিছু আছে? বলছে হ্যাঁ আছে, একটা পাথর নিল, ওই পাথরটা ব্যবহার করলে তুমি কেটে যাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আছে? হ্যাঁ আছে। কত টাকা? 1000 টাকা। ঠিক আছে দেন 1000 টাকা। নিলাম 1000, আমার রুম ভাড়ার টাকা, সেই টাকা দিয়ে আমি এটা নিচ্ছি। আমার যেহেতু কষ্টের লাইফটা, সেহেতু একটু দেখি মোশন করা যায় কিনা। তো নেওয়ার পরে এখন বললো যে আজকে বানাই, আজকে হাতে দেবেন, হাতে আংটি। কি রূপা জানি বললো, চান্দি রূপা, চান্দি রূপা তো অনেক ভালো, ওই রূপাটা বললো। ওই মুহূর্তে একটা জুয়েলার্সের দোকানে গেলাম যে আমাকে 2 ঘন্টা লাগুক আর 4 ঘন্টা লাগুক, আমি বসে আছি, আমার জন্য আংটি বানাই দেন, আমি নিয়ে যাব। ওই জায়গায় 2000 টাকা, এই জায়গায় 1000, 3000 টাকা চলে গেল। ওই বানানোর পরে তখন উনি বললো যে কি ব্যাপার, আপনি বসে বানাই নিচ্ছেন? তো আমি বলছি আমার লাগবে দেখে। তো ওই সময় ছেলেটা আমাকে একটু ই করলো, তো বললো কি করেন আপনি? তো আমি বলছি আমি লেখাপড়া করি। মানে আমার বাড়ির ফ্যামিলি কোনো কিছুই নাই, এই জায়গায় সব আমার এখানে ওই যে ভাইয়ের পরিচয়, সব লেখাপড়া করি। তো এরপরে বললো যে আচ্ছা ঠিক আছে, কোন কলেজে বাসায় বিষয়ে জিজ্ঞেস করতেছিল। তো বললো যে নেন আমার দোকানের কার্ড। তো ছেলেটা অনেক স্মার্ট ছিল, হিন্দু ছিল কিন্তু স্মার্ট ছিল। তো বলে কার্ড, ঠিক আছে কার্ড নিয়ে আসছি। তো এরপর আপুদেরকে বললাম যে আপু ওই দোকানটা অনেক ভালো, বসে থেকে আমাকে আংটি বানিয়ে দিছে, কত ভালো। তো বললাম যে তুমি যদি যাও ওই দোকানে যাইও। তো দেখা যায় 2-3টা আপু গেছে ওর দোকানে। তো এরপর করলো কি, আপনি তাহলে তো ভালোই তো আমার দোকানে আপনি মেয়েদেরকে পাঠাইছেন। তো ওর সাথে না একটা মানে আমি মানে কথা মাঝে মাঝে কথা ফোন দিতাম, ফোন দিয়ে কথা বলতাম, তো ফ্রেন্ডশিপ। তো মাস দেড়ে পরে ওর মাকে ও নাকি বলে যে মা আমার একটা মেয়ে পছন্দ হয়েছে।
যে ছেলেটার সঙ্গে আপনি কথা বলতেন আলটিমেটলি ওই ছেলেটা ছিল স্বর্ণকার, তাই তো?
না, উনি ছিল
কর্মচারী। আচ্ছা, এই ছেলেটার সাথে আপনি কথা বলতেন এবং এক ধরনের সম্পর্ক তৈরি হলো, এবং ওই ছেলেটা বাড়িতে গিয়ে বললো যে,
বাড়িতে গিয়ে না, ফোনেই ওর মার কাছে বলছে মা আমার একটা মেয়ে পছন্দ হয়েছে।
পছন্দ হওয়ার মতো কি কোনো কিছু আপনি বলেছিলেন তাকে বা এই ধরনের কথা?
না, এই ধরনের কথা ছিল না।
কিন্তু আপনার সম্পর্কে জানতো যে আপনি অবিবাহিত এবং লেখাপড়া করছেন এবং আপনার ভাই রাবে কাজ করে? ওকে।
তো মাকে বলার পরে তার মা এখন একদিন আমাকে ফোন দিল যে তোমার সাথে আমার মা কথা বলবে। আপনার মা আমার সাথে কথা বলবে কেন? তোমার সাথে আমি বলছি তোমার কথা মার কাছে। এরপর গেলাম মার কাছে, ওর মার কাছে কথা বললাম, বলার পর বলছে মা আমার ছেলে কখনো কোনো মেয়েকে পছন্দ করে না, তোমাকে করছে, তুমি একটা মুহূর্তের জন্য হলো আমার বাড়িতে আসো। তা আমি বললাম আপনার বাড়িতে যাবো, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো। তো এরপর বলে আপনার মা এটা কি বলে? কারণ আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। আমি আপনি হিন্দু আমি মুসলিম, আমি কিভাবে বিয়ে করবো, এটা সম্ভব না। তো ওই জায়গা থেকে ও সরাসরি বিয়ের অফার দিচ্ছে, আমি রাজি হইনি। তারপর প্রেমের অফার দিচ্ছে, তাতেও রাজি হইনি। বলছে আচ্ছা ঠিক আছে আমরা ফ্রেন্ডশিপ, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ফ্রেন্ডশিপ। এখন বিভিন্ন জন দিয়ে আমাকে প্রেমের অফার, ফ্রেন্ডশিপের প্রথমে তারপর প্রেমের অফার দিবে, 3-4 জন দিয়ে ও ট্রাই করছে। একটা চেয়ারম্যানের ছেলে, রাজশাহীর চেয়ারম্যানের ছেলে, ওর পরিচিত, তাকে দিয়ে ও ট্রাই করছে আমি রাজি হই কিনা, মানে আমি রাজি হলে আমাকে একটা খাপ ফেলাবে।
প্রিয় শ্রোতা, একটা বিরতি নিচ্ছি এবং যারা এই মুহূর্তে এবিসি রেডিওতে কান পেতে আছেন তাদের সবাইকে আমি বলতে চাই, গল্পের ভয়াবহতা শুরু হবে ঠিক এই বিরতির পর থেকে। এবং আমি এখন কিছুটা হলো, আমি এই যে গল্পটা আজকে ওকে এখানে নিয়ে এসেছি, মিমের সাথে, মিমের যে জীবনের কাহিনীগুলো সেটা সম্পর্কে আমি একেবারেই ওয়াকি বহাল ছিলাম না, কারণ এই জীবনের গল্পটি এটা পুরোপুরি শাকিল নির্বাচন করেছে এবং আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে গল্পটা আসলে কতটা ভয়াবহতার দিকে যাচ্ছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরেই ফিরে আসছি। আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসছি মিমকে সাথে করে নিয়ে, এবং মিমের সাথে রয়েছে মিমের 10 মাসের সন্তান শ্রাবণ, যে এখন মিমের কোলে আরামসে ঘুমোচ্ছে, পৃথিবী নিয়ে তার মাথায় কোনো চিন্তা নেই। আমরা ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি এবিসি রেডিও FM 90.2 এ বুধবারের রাতের আয়োজন, যদিও এখন বৃহস্পতিবার পড়ে গিয়েছে, হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছে মিম তার জীবনের গল্পে। মিম শুধু একা না, তার ছোট্ট 10 মাসের সন্তানকে সে সাথে করে নিয়ে এসছে তার জীবনের গল্প বলার জন্য, যে এখন অঘরে তার কোল জুড়ে ঘুমোচ্ছে। আমরা এই ঘুমানোর একটা সুন্দর, অসম্ভব সুন্দর একটা ছবি আমরা ফেসবুকে দিয়ে দিব এই পার্টের যে কোনো একটি সময়, এবং আপনাদের সবাইকে বলছি দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি সেন্সিটিভ স্টোরি ইন হ্যালো 8920। আমরা জানি না যে কোন ধরনের ভয়াবহতার মুখোমুখি হচ্ছে আসলে ভয়াবহতা, কার জীবনে, মিমের জীবনে নাকি মিমের পাশে থাকা অন্য কোনো মানুষের জীবনে নাকি কোল জুড়ে থাকে এই সন্তানের জীবনে, আমরা একটু পরেই সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে তার আগে যেটা বলতে চাই, আপনারা চাইলে চলে আসতে পারেন ফেসবুকে, আমাদের ফেসবুকে মিমের ছবি দেওয়া আছে এবং মিমের সন্তানের ছবিও দেওয়া আছে। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আপনি যদি মিমের মতো আমাদের কাছে আপনার জীবনের গল্প বলতে চান, লাখো মানুষকে শোনাতে চান আপনার জীবনের গল্প, সেটা যে অ্যাঙ্গেলেরই হোক না কেন, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন করবেন, ফোন করার পর আপনি আপনার জীবনের গল্প সারাংশ মাত্র 2 মিনিটে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668, এটা হচ্ছে ফোন নাম্বার। আর ফেসবুকের ঠিকানা আমি আবারও বলছি, আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মিম, তারপর?
তারপর অনেক ছেলে দিয়ে আমাকে ট্রাই করতেছিল, আসলে আমি প্রেমে রাজি হই কি হই না। তারপর একটা ছেলের সাথে একদিন সন্ধ্যাবেলা যাওয়ার পরে আমার পরিচয় হয়, দোকানে বসে আছে, পরে হাই হ্যালো কেমন আছেন, ভালো আছি, তো জিজ্ঞেস করলো আপনার নাম কি, তো আমি বললাম, তো যেহেতু আমার যে ফ্রেন্ড তার ফ্রেন্ড, ঠিক আছে কথা বলি, সমস্যা কি, বলার পর যেতে চলে আসি। 3-4 দিন পরে আমার নাম্বারে অন্য নাম্বারে একটা ফোন আসে, তো সে চাচ্ছিল প্রথমে রং নাম্বার হয়তো আমার সাথে সম্পর্কটা তৈরি করবে। সে যখন রং নাম্বারে বলতো, আমি বলছি সরি ভাই, আমি রং নাম্বারে কথা বলবো না, আপনি রাখতে পারেন। তো এরকম 3-4 বার বলার পরে না, উনি কয়েকদিন পরে না শুধু মেসেজ দিত, তো মেসেজ গুলো খুব ভাল লাগতো, সুন্দর সুন্দর মেসেজ দিত। 15 দিন পরে আমি বলছি আসলে আপনি কে, সত্যি করে বলেন। তো বলছে আসলে সত্যি কথা কি, আমি ওই ছেলেটা আপনার সাথে যে ওই দোকানে বসে পরিচয় হয়েছে ওই ছেলেটা।
ওকে,
তো বলার পরে বলি তাহলে এতদিন মিথ্যা কথা বলছেন। এরকম বলার পরে দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বলছি আপনি ঠিক আছে পরিচয় সত্যি দিচ্ছেন কিন্তু ফোন দিয়ে না। তো বলছে আচ্ছা ঠিক আছে, আপনাকে ফোন দেবো না কিন্তু মেসেজ দেবো। তো মেসেজ দিতে খুব ভালো লাগতো, মানে সুন্দর সুন্দর মেসেজ, আমি নামাজ পড়ছি কিনা, আমি খাইছি কিনা, আমি কি করতেছি না করতেছি, সে ঘন্টার ভিতরে 2-1টা মেসেজ চলে যেত, মানে 12 ঘন্টা 48টা মেসেজের মতো যেত। এরকম 1-1.5 মাসের মতো হয়েছে, ও তখন করলো কি, ফোন দিল যে বলল যে মানে ফ্রেন্ডশিপের একটা ই করার জন্য। তো আমি দেখলাম না ছেলেটা ভালো, ঠিক আছে ফ্রেন্ডশিপ বেশি কিছু না, তো কথা বলতো। তো দেখা যেত আমার ম্যাচ থেকে নিচে যেত না, আমাকে বলতো যে আপনি একটু নিচে নামেন তো, কেন, তো আপনার জন্য আমি বাদাম আনছি, চীনা বাদাম আনছি, হ্যাঁ দিয়ে যান, খুব ভালো লাগতো, ঝালমুড়ি নিয়ে যান। এরকম আবার দেখা যায় যে মানে টুকিটাকি জিনিসগুলো, যেমন চকলেট, অনেকগুলো চকলেট কিনে দিয়ে দিত, বা চুইংগাম, আমার যেগুলো যেগুলো পছন্দের ওগুলো না কিনে কিনে দিত। আমার ভালো লাগতো যে এত টেক কেয়ার করে, তার মানে অনেক ভালো মনে হয় ছেলেটা। প্রায় 4-5 মাসের মতো এরকম চলতে ছিল ফ্রেন্ডশিপ, তার ভিতরে ও কখনো বলে নাই তুমি, আমি নিজ থেকে ওর একটা অ্যাফেয়ার ইকো দিলাম, মেসেজ দিলাম। তো তখন তো মহা খুশি, দেখা যায় যে এখন তো ভালো, তো মাঝে মাঝে ঘুরতে যেতাম, তো আমি না ওর সাথে মানে ভয় লাগতো, যে আপুরা বলে যে কখনো রাত্রেবেলা ঘুরতে যাবি না টিএসিতে, কেন না সমস্যা আছে, তো ওইটা বলার পর আমি বলছি আপনার সাথে আমি ঘুরতে যাবো ঠিক, কিন্তু রাত্রে কখনো থাকবো না, মানে সন্ধ্যার পরের থাকবো না, এরকম যেতাম ঘুরতে, কিন্তু উনি কোনো কিছু জোর করতো না। তো দেখতাম ছেলেরা হয়তো স্বাভাবিক, মানে ফ্রেন্ডলি বলতেছি কথাটা, যে সামনে অনেক মানে কিস বা এটা ওইটা হচ্ছে, কিন্তু ওনা কখনো আমাকে বলতো না তোমাকে একটা কিস করি বাসায় বিষয়ে। এই জিনিসগুলো খুব ভালো লাগতো যে না সামনে দেখতেছে তবুও আমাকে বলতেছে না, তার মানে ছেলেটা অনেক মানে ভালো, অনেকটাই ভালো। তো জীবনে পাইছি মনে হয় একটা ছেলে,
এরকম ফিল করা শুরু করলেন।
ওই মুহূর্তটা আমরা বুঝাতে পারবো না, অনেক ভালো লাগতেছিল প্রতিটা মুহূর্ত জানে, মানে কি বলবো, ঈদের দিনের মতো অনেক ভালো লাগতেছিল। বেশি কথা বলতেছে না, দুই এক মিনিট, কিন্তু তিন চারবার ফোন দিচ্ছে ঘন্টার ভিতরে। তো আমি জিজ্ঞেস করতাম আপনি কি করেন বাসায় বিষয়ে, তো আমাকে বলতো যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ।
ও ইন্ডিয়া থেকে নাকি এটা কমপ্লিট করে আসছে। বাংলাদেশে কি করেন এখন, বলতেছে যে দেখো আমি তো রাজনীতির ভিতরে ঢুকে গেছি, তো আমি এখন চাই যে আমার এমন একটা পার্টনার হোক যে আমাকে এই রাজ থেকে সরাই নিয়ে আসবে। আর ওর একটা কিডনি নাকি ই ছিল, নষ্ট ছিল।
ওকে,
তো এইটাও আমাকে বললো। ঠিক আছে, আমি কি করবো এখন, আমি মানে ওরে ভালোবেসেও ফেলছি, এখন সে বলতেছে তার এই সমস্যা। তখন চিন্তা করছি না, আমার লাইফটা তো একবার নষ্ট হয়েছে, আমি আর নষ্ট হতে দিব না। যেভাবে হোক একটা মেয়ে পারে একটা ছেলেকে ভালো করতে, তাহলে আমি এই ছেলেটাকে যেভাবে হোক আমি ভালো করবো, আমার যত কষ্ট হোক। তো আমি বলছি ঠিক আছে, আমি অদা করলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কিন্তু আমি তোমাকে ভালো করবো, আমার যথাসাধ্য আমি চেষ্টা করবো। তো ঠিক আছে, প্রেম চলতেছে চলতেছে। তো আমার লিচুটা অনেক ফেভারিট।
ওকে,
ও আমাকে একদিন ফোন দিল, সকালবেলা ফোন দিল, মার্চের 12 তারিখে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো যে তুমি একটু অমুক জায়গায় আসবে। তো বলছি যে কেন, বলছি যে ওই জায়গায় অনেক লিচু উঠছে। তো এর আগে বলি যে আমি লিচুর জন্য না সদরঘাট পর্যন্ত ঘুরে আসছি, মানে এতটাই ই লাগছিল। বললো যে তুমি তো লিচু খুঁজতেছো, লিচু আছে কোথায়, অমুক জায়গায় লিচু আছে, তুমি আসো, আমি ওই জায়গায় আছি। কোথায় তুমি ওই জায়গায়? বলছে যে আমার একটা ফ্রেন্ডের মেসে। ঠিক আছে, আমি আসতেছি।
ফ্রেন্ডের মেসে হচ্ছে লিচু?
না, ফ্রেন্ডের মেসে না, মানে ওই জায়গায় লিচু কিন্তু ওর থাকে যে ফ্রেন্ডের পাশে।
ওকে,
ঠিক আছে, আমি আসতেছি। এমনি ওর অনেক বিশ্বাস তো এমনি তো আছে। ওই জায়গায় যাই, অ্যাকচুয়ালি হচ্ছে কিনে লেখেনার পর ও বলে যে আমার ফ্রেন্ডের পাশে যাবো, চলো, কেউ নাই। আচ্ছা ঠিক আছে। আর ও তো এমনি বিশ্বাস আছে যে যে ছেলে সবাই দেখতেছে সামনে দিচ্ছে, কিন্তু সে আমাকে বলতেছে না, তার মানে সে কতটা বিশ্বাস। তো আমি আবার নির্ভয়ে গেলাম। যাওয়ার পরে আমি লিচু খাচ্ছি, ওকেও দিচ্ছি। তো যাই দেখি টিগার আছে, আপনার বিরিয়ানি আছে, আর আমি লিচু গুলো যে নিয়ে গেলাম।
ওখানে কি আছে, এনার্জি ড্রিঙ্ক আছে?
জি জি।
আর কি আছে?
আর একটা বিরিয়ানির প্যাকেট আছে।
এনার্জি ড্রিঙ্ক আছে, বিরিয়ানির প্যাকেট আছে। ওকে
জি। তারপরে আমি বলতেছি কি ব্যাপার এগুলো? বলছে যে তোমার আসার কথা শুনে আমি কিনে রাখছি। ও আচ্ছা। তো বলে যে টিগার খাও। আমি বলছি না, আমি খাই না, আমার গন্ধ আসে, ওগুলো আমি খাই না। তো বলে যে না খাও। তো ওইটা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি জোর করছো আমি খাবো। এটা না খোলা ছিল। তো আমি বলছি এটা খোলা, বলছে আমি একটু খাইছি, তুমি খাও, মুখের তা খাইলে না অনেক মায়া হয়, তুমি খাও আমার মুখে।
মানে আপনার যে এনার্জি ড্রিঙ্কস এর ক্যানটা, সেই ক্যানটা খোলা পেয়েছেন আপনি ওখানে, সেটা আপনাকে খাওয়ার জন্য ও বলছে। ওকে,
খাইছি যে। তো ও বলছে আর বলছে যে মুখের তা খাইলে নাকি মায়া হয়। তো আমি খাইলাম। খাওয়ার পরে না মানে আমার কিরকম যেন লাগতেছে, কি ব্যাপার এরকম লাগতেছে, কারণ আমি কখনো ঘুমের ওষুধ খাই না বাসার বিষয়ে। তো কি দিচ্ছে আমি জানি না। তো আমার না ঘুরাচ্ছে,
মাথা ঘুরছে
ঘুরছে, এমনি আমার মাথা মানে চোখে অনেক সমস্যা বা মাথায় সমস্যা, তো মাথা অনেক ঘুরছে, কি ব্যাপার আমার ঘুরছে কেন? তো বলে কি হয়েছে তোমার, কি হয়েছে? তো বলে যে আমি বলে আমার কি জানি হচ্ছে, আমি কি জানি আমি জানি না। তো বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি সবার মাথা ঠিপে দিচ্ছি। মনে হয় 3-4 ঘন্টা পরে আমার হুশটা আসে। এতটা নিচে যে একটা ছেলে নামতে পারে, যে ও বলতো বা ও আমাকে বিয়ের পরেই করতো, কিন্তু ও কেন বিয়ের আগে আর এরকম করে কেন আমাকে করতো? আর যে ড্রিঙ্কসটা যে দিচ্ছে, ওই সময় একটু সন্দেহ লাগছিল, কিন্তু আবার পরে ঠিক করে না। যখন আমার হুশ আসলো তখন আমি বললাম যে না, আমার কিছু খাওয়াইছে।
যখন আপনার হুশটা হলো তখন কি আপনি বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে কিছু একটা হয়েছে?
হ্যাঁ, আমার কিছু একটা হয়েছে।
তখন আমি ফুলে বুঝে গেছি, কারণ জিনিসের সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স ছিল যেহেতু আপনি বিবাহিত। এক, দুই নম্বর হচ্ছে হলো এই যে ছেলেটাকে আপনি বিয়ে করার চিন্তা ভাবনা করছেন বা আপনি তাকে লাভ করে ফেলেছেন, সে তো অন্য রিলিজিয়নের ছিল। তো আপনাদের মধ্যে কি এরকম কোন কথোপকথন হয়েছিল যে আপনারা রিলিজিয়ন চেঞ্জ করবেন বা দুজন দুজনের স্বধর্মে থেকে তারপরে বিয়ে করবেন?
ওইটা তো হিন্দু না, ওটা তো মুসলিম।
এটা কোনটা, কোন ছেলের কথা বলছেন আপনি?
ওই যে ছেলেটা রং নাম্বারে আমার সাথে কথা বলার ট্রাই করতেছিল।
তাহলে কারিগর কোন ছেলে ছিল?
সে ছেলের সাথে ফ্রেন্ড, ওই মানে ওর সাথে বাজি ধরাইছে।
মানে কারিগর ছেলেটাই আলটিমেটলি তার ফ্রেন্ডের মাধ্যমে সে বাজি ধরিয়ে এই কাজটা করেছে, এবং সেই ফ্রেন্ডকে আপনি তাহলে পছন্দ করে এত দূর এগিয়েছেন। আচ্ছা, তো এই ছেলেটা আপনার সাথে এই কাজটা করলো, তারপর?
তো এরপরে আমি উঠে বললাম যে কি ব্যাপার এরকম কেন? তো বলছি যে আসলে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। মানে সে এখন হাতে পায়ে ধরতে।
এই ছেলেটার পরিবার সম্পর্কে আপনি জানতেন কিছু? কোথায় থাকে, কি করে?
ও আমাকে বলছে ওর বাড়ি নাকি ঢাকা।
মানে আপনি ডিটেইল জানেন না কোনো কিছু?
না।
ওকে,
ও আমি মাত্র এফেয়ার করতেছি, আমার তো আরো সময়
সম্পর্ক ছিল, এটা
প্রেমের সম্পর্ক ছিল চার মাসের মতো,
মাত্র চার মাস, এই চার মাসের মধ্যেই ঘটনাটা ঘটলো। ওকে,
আর এই চার মাসেই আমার সাথে বিশ্বাসতা জোগায় মানে করছে,
চার মাস ধরেও আপনার কাছে বিশ্বস্ত হয়েছে। ওকে,
তো হাতে পায়ে ধরতেছে, তো এখন চিন্তা করতেছে যে আগেও আমার পিছে ঘুরতে, এখন ওর পিছে আমার ঘুরতে হবে, ওকে আমার বিয়ে করতে হবে, যেহেতু আমার এরকম একটা করে ফেলছে, আর নারীর জীবনে তো একটা বড় জিনিস আর কিছু নাই,
এটা আপনি ফিল করেন। ওকে,
সেহেতু আমার ওকে যেভাবে হোক আমাকে বিয়ে করতেই হবে ওরে। তো আমাকে বললো কি যে ঠিক আছে তুমি এখন মানে কি বলো,
আমি আপনাকে এখানে থামিয়ে দুটো কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে যে আপনি এই যে শারীরিক সম্পর্ক এটাকেই বড় মনে করেছেন, কারণ আপনি এভাবেই এই বিলিফটা, এই ফিলোসফিটা নিয়ে আপনি বড় হয়েছেন, আপনার পারিবারিক ভাবে আপনি যারা যে চারপাশের মানুষের কাছে আপনি বড় হয়েছেন তারা আপনাকে এভাবেই বলেছে, আপনি এভাবেই শিখেছেন। আপনার মাথায় কি এটা কাজ করেছে যে ছেলেটির মধ্যে চার মাস ধরে যা দেখলাম সেটা একটা ঘরের মধ্যে আসার পরে পরিবর্তন হয়ে গেল, তাহলে ছেলেটিকে আমি কেন বিয়ে করবো? আদতে তো ব্যাপারটা এরকম হওয়া উচিত, তাকে বিয়ে করা উচিত না, কিন্তু আপনি উল্টো চিন্তা করলেন, যেহেতু আপনার সাথে এটা করে ফেলেছে সুতরাং আপনাকে তাকে বিয়ে করতে হবে। প্রিয় শ্রোতা, আমরা এখনো এই জায়গাগুলোতে সেই প্রাচীন আমল, মান্ধাত্তার আমল, কয়েকশো বছর আগে যে বাদশাহের যে কামাসূত্র লেখা হয়েছিল, সেই কয়েক হাজার বছর আগে সেক্সুয়াল যে এথিক্স গুলো সেগুলো নিয়েই বসবাস করছি। যে ছেলেটি এত বড় ভয়াবহ একটা খারাপ আচরণ করলো এবং তাকে বিয়ে করার কথা চিন্তা করছে মেয়েটি, এবং আমি জানি যে মোস্ট কমন থট এটা, কিন্তু চিন্তাটা কি এরকম হওয়া উচিত ছিল না যে চার মাস ধরে যাকে দেখলাম সে মানুষটি ঘরের মধ্যে সে উল্টো আচরণ শুরু করলো, তাকে আমি কেন বিয়ে করব? চিন্তা তো আসলে এটা হওয়া উচিত ছিল। আচ্ছা, যাই হোক, তারপর
ও আমাকে ৫০০ টাকা দিল, দিয়ে বললো দেখো তুমি এখন বাসায় যাও, ফ্রেশ হও, আমি তোমার সাথে বিকেলে দেখা করতেছি, চলে আসি। আসার পরে আমি মানে তো মানে খুব খারাপ লাগছে, ঘুমাচ্ছি, তো আপনার বলে কি রে তোর এরকম, তো মানে আমি খুব কি ভাইয়া, আমি যারে ভালোবাসি না মানে আমার জীবনের চেয়ে মনে হয় বেশি ভালোবাসি, আর আমার যাদের সাথে যে আপুদের সাথে মিশছি আমি প্রতিটা আপুরে মানে এই অনুষ্ঠান শুনতেছে, ওরা শুনতেছে, অবশ্যই শুনতেছে, ওরা বিলিভ করতে পারবে আসলে আমি কতটা ওদেরকে ভালোবাসছি, যাকে ভালোবাসছি জীবনের চেয়ে বেশি ভালোবাসছি।
তাই হয় আসলে, এই ধরনের মানুষরা যখন ভালোবাসা না পেয়ে কাউকে পছন্দ করেন পরিবারের বাইরে গিয়ে, এবং ওই যে পরিবারের মানুষটিকে যে হয়ে ভালোবাসা উচিত, ঠিক অটোমেটিক্যালি সেই মানুষদের প্রতি সেই ধরনের ভালোবাসা চলে আসে।
তো এর ভিতরে একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করতো, তো ওই ছেলেটা আমাকে বলছিল যে তুমি চিন্তা করো না তোমাকে আমি উঠাই নিয়ে আসবো যেভাবে পারি, যে ম্যাচে আমি ছিলাম ওই ম্যাচে আমার যে বেড শেয়ার করতো যে আপুটা, ওই আপুটা গুলো কি ওই ছেলেটাকে আমার ঠিকানা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর ওই জায়গায় তো থাকা সম্ভব না, আর ও যে ছেলে আমাকে উঠে নিয়ে যাবে,
যে ছেলের সাথে আপনার এই ধরনের একটা সম্পর্ক হয়ে গেল অ্যাক্সিডেন্টালি, সেই ছেলে কি জানতো এসব ব্যাপারে?
এসব ব্যাপারে ও জানতো একটু, কিন্তু পুরাটা জানতো না।
ওকে,
পরে করলাম কি এখন ওই ম্যাচ ছাড়তে হবে, কিভাবে ম্যাচ ছাড়বো, নাহলে তো উঠে নিয়ে যাবে, তো আমি করলাম কি যেভাবে হোক ওই ম্যাচটা একদিনের ভিতরে মানে অগ্রিম তো টাকা দেওয়া আছে, তারপরে আবার ওই মাসে টাকা দিয়ে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসি, প্রায় ৮-১০ হাজার টাকার মতো খরচ করে আমি চলে আসি।
ওকে,
আসার পর আর একটা ম্যাচে উঠি, তারপরে যে ওই যে আমার সাথে ওরকম একটা সম্পর্ক হলো, ও আমার সাথে বিকেলে দেখা করবে, যেভাবে একটা ডিসিশন নিতে হবে বিয়ে করব কবে বাসায় বিষয়ে, দেখা যায় যে ও বিকেলে আসে না, বলে যে আমার একটু কাজ আছে আমি কালকে সকালে আসবো।
ওকে,
এর ভিতরে একটু বলি যে ভাইয়া আমার যে আগের হাজবেন্ড ছিল ওর সময় আমি কোনো কিছু আমি খাইনি, সত্যি কথা বলতে আমার একটু সমস্যা আছে।
বাই দ্য ওয়ে, আপনার যে বিয়েটা হয়েছিল সেই সংসারটা কতদিনের ছিল?
টোটালি ৬ মাস ছিল, কিন্তু ওর সাথে আমার সাথে এক জায়গায় ছিলাম টোটালি ৬-৭ দিন।
মানে আপনি জানতেন না যে এই ধরনের সম্পর্কে বিয়েতে গেলে যে ধরনের শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের একটা শিক্ষণীয় ব্যাপার আছে সেগুলো আপনাকে কেউ কখনো বলেনি?
মোটামুটি
কে শিখেছিল? মা?
না, মা না, আমার কাকি।
কাকি বলেছিল ব্যাপারগুলো? তার মানে আপনার কিছুটা হলেও ধারণা ছিল, অল্প হলেও কিছুটা ধারণা ছিল, আর আপনার শারীরিক একটা সমস্যা ছিল আপনি যেটা বলছিলেন আগে থেকে। ওকে, তারপর
আমি ওইটা জানি যে আমার ডাক্তার যদি না দেখায় আমার বেবি অ্যাক্টিভ হবে না।
মানে আপনি এটা জানতেন যেহেতু এই সমস্যাটা আছে সুতরাং আপনাকে ডাক্তার দেখাতে হবে? ওকে,
তো এই দিকে আমার একটু নিশ্চিত ছিলাম যে না, ওইটা ই করার পর ঔষধটা মোটামুটি খেলেও হয় না খেলেও হয়, কেন এর আগে তো আমি খাই নাই।
ওকে, তার মানে যে ঘটনাটা আপনার সাথে ঘটলো তারপরে যাতে এটা বেবি না আসে সেই জন্য আপনার একটা মেথড নেওয়া বা আপনার একটা উপায় অবলম্বন করা উচিত ছিল, কিন্তু সেটা আপনি করলেন না এই কারণে, কারণ আপনি জানেন যে আপনার তো বেবি হবে না, কারণ বেবি হতে হলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে, আগে ট্রিটমেন্ট করাতে হবে, আর আগে যেহেতু আপনার এই ধরনের ঘটনা ঘটেছে বেবি যেহেতু হয়নি সুতরাং আপনি নিশ্চিন্ত মনে আপনি এই কাজটা করলেন যে আপনি কোন ধরনের কোন উপায় বা অবলম্বন করলেন না। আপনাকে কে বলেছিল যে ডাক্তারের কাছে যেতে হবে?
আসলে কি মানে মেয়েদের
ধারণা হয়ে গেছে এরকম,
তো কিন্তু কারোর কাছে কারো শেয়ার করতাম, বললাম না যে আমার কোন বান্ধবী নাই, মানে সমবয়সী ছিল বা বড় আপু, আমার সব বড় আপু,
মানে লোকমুখে শুনেছেন?
লোকমুখে শুনেছি।
ওকে, মোস্ট কমন, আমি বললাম যে আজকের যে জীবনের গল্পটা এটা বাংলাদেশের অপ্রাপ্ত বয়স্ক এরকম বঞ্চিত মেয়েদের মোস্ট কমন গল্প এবং এটাকে আসলে আলাদা করে দেখার মতো কিছু নেই প্রিয় শ্রোতা। হয়তো আপনি দু চারটা পরিবার ঘাটলে এরকম একটা মেয়ে পেয়ে যাবেন যাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এবং এই ঘটে যাওয়ার পেছনে পরিবার এবং চারপাশে সমাজ যে কত বড় রকমের দায়ী সেটার প্রশ্ন আজকে থাকবে। হ্যালো 8920 শেষে গিয়ে, হ্যাঁ তারপর
তো তারপরে ওই সময় ও দিন আসে না, এর পরের দিন আসে তো বলে যে তুমি একটা মানে ওরকম একটা কিনে খাও। কিনো? আমি বলছি না আমি পারবো না, আমার লজ্জা লাগে আমি কিনবো না। তো বলে যে না তুমি বলো, বললে দিবে।
ও কিনে দেয়নি মানে আপনাকে বলছে কেনার জন্য?
হ্যাঁ, আমি বলছি না আমি পারবো না, আমাকে আইনে দেন আমি খাবো। তখন আপনি বলে বলতেছি যে তো ও একটা বিহেভ করছে আমি খাবো নাহলে খাবো না। তো বলে যে তাহলে কিছু যদি হয়ে যায় আমাকে তাহলে তো আরো আগে বিয়ে করতে হবে, যাও দুদিন পরে করবে তাও এক দুদিন আগে করবে, সমস্যা কি? এইটা হলো ওর ভিতরে সবচেয়ে বেশি কাজ করছে। পরে আমি খাইছি, খাইনি বলতে না খাইছি, সময় ছিল না, ছিল মনে হয় নাই ওই সময় খাইছি।
কয়দিন পরে আপনি খেয়েছিলেন?
তিন দিনের চেয়ে একটু বেশি হবে।
তিন দিনের পরে গিয়ে আপনি খেয়েছিলেন? আলটিমেটলি তিন দিনের পরে গিয়ে আপনি যা খেয়েছেন বা যেটা বেবি কন্ট্রোল মেথডের পর্যায়ে পড়ে, আমি ঠিক জানি না তিন দিনের পরে খেলে কাজ হবে কিনা। ওকে, তারপর
ও এখন আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে, আমি ফোন দিচ্ছি ও বিজি,
অ্যাভয়েড করা শুরু করলো। ওকে, ছেলেটা কোথায় থাকতো, কি করতো আপনি কিছু জানতেন?
আমি জানতাম ও রাজনীতি
করে। আর কোথায় থাকে?
কোথায় থাকে বলতে ও বলছে যে একটা কমিশনারের বাসায় ও ম্যাচ থাকে, কমিশনারের সাথে।
সেখানেও আপনি কখনো যাননি?
ওর সাথে মাত্র আমার রিলেশন শুরু হলো,
চার মাস ইজ এ বিগ টাইম। তারপরও আপনি যেহেতু ব্যস্ত ছিলেন, তারপরও আপনার বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে কিছুটা হলেও ওর সম্পর্কে আরো বেশি জানা উচিত ছিল, হয়তো বা কোনো কারণে হয়নি। ওকে, তারপর
ও ওর একটা ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করাই দিছিল তার সামনে সামনে বসে। তো ওই ফ্রেন্ড আমাকে বলল, দেখেন আপনি তো দুদিন পরে হলো ভাবি হবেন, তা আগে থেকে ভাবি রেখি। তো ওর সমস্যা হলো যে ওর হাত বড় অনেক, ও তো একটা রাজনীতির ভিতরে ঢুকে গেছে, যাই হোক কিন্তু ওর অনেক কাঠা জমি আছে ঢাকাতেই। তো আপনি এক কাজ করুন, ওর যেহেতু একটা কিডনি নষ্ট, ওর ওই জমিগুলো যেভাবে হোক মানে অল্প কিছু বাধা দিয়ে হলো বা বিক্রি করে হলো আপনি কিডনিটা ঠিক করাই ফেলান, না তো আর একটা ধরে ফেলবে। আমি কই আচ্ছা ঠিক আছে। তো বললো যে ওর প্রায় 17-18 কাঠার মতো জমি আছে
ঢাকাতে।
ঠিক আছে, ওকে ফাইন। পরে ও আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তো অ্যাভয়েড করতেছে আমি ওরে এখন টানতেছি, কারণ এখন তো সময় আমার ওকে টানার। এরকম করে করে এখন আমাকে বলতেছে যে দেখো ও আমার ম্যাচে সমস্যা হচ্ছে, ও বলতেছে আমার টাকা লাগবে, আমার অনেকগুলো টাকা লাগবে। কত টাকা লাগবে? আমার প্রায় 25,000-30,000 টাকা লাগবে। কিসের জন্য? আমার একটা সমস্যা হয়ে গেছে, আমার একটা ফ্রেন্ড আমাকে ঠগাইছে। আমাকে বলতেছে ঠিক আছে কবে লাগবে তোমার? আমার লাগবে 2-1 দিনের ভিতরে। তখন তো 25,000-30,000 টাকা সম্ভব না আমার কাছে। আমার কম্পিউটারটা ভাইয়া তোটা আমার জীবনের চেয়ে মনে হয় বেশি ভালোবাসি ওরে। আমি কাউরে টাচ করতে দিই না, টাচ করবেন না, আমি টাচ করি আপনার লাগে কি লাগে আমি বের করে দিই। আমি অনেক ভালোবাসি যে আমি যেহেতু মানুষই পেনি পেনে দিই, তো আমি কম্পিউটার সাথে অনেক ই করছি মানে নিজের মনে করে ই করছি, ইউজ করছি।
তো ওইটা কম্পিউটারে কি করতেন?
কি কম মুভি দেখতাম,
শুধু মুভি দেখতাম, এছাড়া তো কিছু করতাম
না। হ্যাঁ, এটাই তো মুভিগুলো দেখতাম বা ওই যে গেম খেলতে অনেক ভালোবাসতাম, গেম খেলতাম, বেশিটা গেম খেলতাম। ওই কম্পিউটারের নাম বিক্রি করে দিছি।
কত টাকাতে বিক্রি করলেন?
মাত্র 18,000 টাকা।
কতদিন কিনেছিলেন?
35,000 টাকা।
ওকে, বিক্রি করার পরে
ওরে আমি 18,000 টাকা দিই না, 15,000 টাকা দিছি। যেদিন বিক্রি করি আমার যে কান্না, মনে হয় যে আমার মা বাবা মারা গেল, অত কান্না করে না, আমি এত কান্না করছি। টাকা দিছি, ওইটা হলো আমার প্রথম সমস্যা। ও জানে আমার টাকা পয়সা আছে অনেক।
বলেননি যে আমি কম্পিউটার বিক্রি করে টাকাটা দিচ্ছি?
জানে, ও বলছে আমি তোমাকে ল্যাপটপ কিনে দেবো, নতুন ল্যাপটপ।
আপনাকে বলেছে ল্যাপটপ কিনে দিবো, তুমি আপাতত আমার প্রবলেমটা সলভ করো।
সলভ করো, হ্যাঁ। দেওয়ার পরে ও অনেক খুশি, যখন বলছে আমি দেবো, ভাই আপনি বিলিভ করতে পারবেন না, ও মনে হয় যে ঘন্টার ভিতরে আগে দিত 3 বার ফোন, এখন দিতেছে 4-5 বারের বেশি ফোন। টাকা দিলাম, তখন থেকে ওর ফোন সুইচ অফ,
ফোন সুইচ অফ,
সুইচ অফ। তারপর খুলছে, এখন আমি ফোন দিচ্ছি, কি ব্যাপার তোর ফোন ধরতেছে না কেন? আমার একটু সমস্যা আছে, আমি পরে ফোন দিচ্ছি। এখন সারা দিন গেল, সে মানে ব্যস্ততাই তার শেষ হয় না। ওই দিন গেল, তো এখন যতই কষ্ট হোক আমাকে সহ্য করতে হবে, আর আমার যেহেতু আমার এরকম একটা সমস্যা হয়ে গেছে। এরপর আমার ম্যাচ ছেড়ে দেবো, ওই ম্যাচে সবাই একটু ই করতেছে, আমি বলতেছি এই ম্যাচে সমস্যা হচ্ছে আমি ম্যাচ ছেড়ে দেবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি ম্যাচ ছেড়ে দেওয়ার কথা বলো, আমি তোমার সামনের মাসে আমি আর এক ম্যাচে উঠাই দেবো, ওই ম্যাচে থাকতে হবে না। আগের যে ম্যাচের টাকা ওই টাকা ও নিয়ে গেছে, এখন ওই ম্যাচে টাকা দিতে পারতিস না ওই মাসে। তো ও বললো কি যে তোমার তো অ্যাডভান্স আছে, ওই টাকাটা দিয়ে তুমি কাটিয়ে দাও। আমি বলছি এটা কাটবে না, কি করবো এখন? ও আমাকে বললো কি রোজা, প্রথম রোজার দিন আমার মনে আছে 21 তারিখে রোজা হয়েছে, 20 তারিখে বলে কি দেখো তুমি একটু গুলিস্তানে আসো। কি জন্য? হ্যাঁ তুমি একটু গুলিস্তানে আসো। আসছি, আসার পর বলতেছে তোমাকে আমি বিয়ে করবো। কবে করবো? আমি তো অনেক খুশি, ঈদের পরে তোমাকে আমি বিয়ে করবো। সত্যি কয়? হ্যাঁ। এর আগেও করতে পারি তোমাকে, কিভাবে করবা? তো বলতেছে যে ঠিক আছে এখন আমরা 2-3 দিন এক জায়গায় থাকবো, থাকার পরে তোমাকে কিছু টাকা দিয়ে দেবো, তুমি বাড়িতে যাবা আর আমি আমাদের বাড়িতে থাকবো। ও আমাকে বলছিল ফরিদপুর বাড়ি ওর, কিন্তু ফরিদপুরে ওর গ্রামের বাড়ি, ও জায়গায় কখনো যায় নাই। ঠিক আছে আমি বাড়িতে যাব, তো তোমাকে আমি তোমাদের বাড়ি হয়ে নিয়ে আসব, তোমার মা বাবার কাছ থেকে আমি নিয়ে আসবো। সত্যি? কয় হ্যাঁ, এখন ও যা বলতে হবে তাই তোমার শুনতে হবে। তো আমি বললাম ঠিক আছে আমি তোমার সাথে থাকবো। তো সেই আমি ওই জায়গায় ওর সাথে দুই দিন থাকি, সে জায়গায় স্বামী স্ত্রীর পরিচয় আমাদের দুই দিন থাকি। ও এর ভিতরে আমার আপুদেরকে ফোন দিছি রাত্রেবেলা, ওদের সাথে বেশিরভাগ রাত 12টার পরে কথা বলতাম আপুদের সাথে। 12টার পর যখন ফোন দিছি ও করলো কি, আমি কথা বলতেছি এর ভিতরে চিল্লাই উঠছে, চিল্লাই যখন উঠছে তখন বলে কি তোর পাশে এত রাত্রে কি? তো আমি বলি কই কেউ না, কয় না তোর পাশে কেউ আছে? তখন ও বললো কি যে ওর জামাই, মানে ও বলে উঠছে যে আমার জামাই। তারপর বলে কি তুই বিয়ে করছিস কবে, আমাদের কাছে বলিস নাই তো? তো তখন না ও কথা বলে, তো এখন জানাজানি হয়ে গেছে আমার বিয়ে হয়েছে। দুই দিন পরে আমি
আপনার গ্রামের বাড়িতে জানলো
না,
মানে মেসের আপুরে জানলো।
দুই দিন পরে আমি ওই জায়গা থেকে যাই, যাইয়া করে কি আমার কাপড় চোপড় কিছু নিয়ে আমি বাড়িতে যাই। ওকে ফাইন, বাড়িতে যাই, আল্লাহরই হুকুম বনে দুই বছর পরে কি মনে করে আমি জানি না আমাদের ঘরে যাই আমি উঠি। যাওয়ার পরে এখন ও আমার কাছে টাকা চাচ্ছে, অনেকবার ফোন দিত, ও তো বলতো মা বলতো কি, আমি বলছি ওর মা আমি সত্যি কথা বলতে ওর সাথে আমি প্রেম করি বিয়ে করি নাই। আমি যখন হাসতাম আমার বলতো না তোর বিয়ে করছিস, নাহলে এতবার কেন ফোন দেয়। তো ও আমার কাছে টাকা চাইছে, আমার 40,000 টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি টাকা দেবো, কত লাগবে? বলছে 40,000। আমি বলছি 40,000 সম্ভব না, আমি হয়তো 20-25 দিতে পারি, এর চেয়ে বেশি পারবো না। তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি ট্রাই করো। তো আমার মাকে আমি বললাম যে মা আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও। তো আমার মা করলো কি আমি কোথায় টাকা পাবো? আমি বলছি না তুমি যেভাবে পারো দাও, আমি পরে তোমাকে দিব, আর ও এসে তোমাকে দিয়ে দেবে।
আপনার বাবা মেনে নিয়েছিল আপনি এতদিন পরে বাড়ি?
উনি আমার সাথে কথা বলে নাই, উনি ঘরে থাকে না।
ওকে,
ও বলছে আমি চিটং আছি। তো আমার মা করলো কি আমাকে সর্বপ্রথম 7,000 টাকা দেয়, তুমি এটা পাঠাও। তো যখন বলছে আচ্ছা ঠিক আছে দেবো, দেবর কথা শুনলে সে লাফাইতো টাকা দিবে টাকা দিবে। টাকা দেওয়ার পরে না সে আমার সাথে অতটা ই করতো না, ফোন দিত না। তা আবার কয়দিন পরে বলে যে না 30,000 টাকা তো এখনো তো হয়নি, আরো টাকা লাগবে তুমি টাকা দাও। তো এরকম করতে করে দেখা যায় আমার মার চেইনটা পর্যন্ত বাধা রেখে ওরা আমি টোটালি 37,000 টাকা দিই। আমার মা আমাকে 37,000 টাকা জোগাড় করে দেয়, আমি দিই। আমার যে ঢাকার অবস্থা হলো এটা সবাই জানে, আমি বিয়ে করছি, আমার তো নাকে থাকবে, গলায় থাকবে বা কানে থাকবে, যাই থাকবে কিছু তো থাকবে, বা আমার ড্রেসে তো চেঞ্জ হবে, আমার কিছুই চেঞ্জ নেই, আমি কোথায় উঠবো?
বিয়ে করলে এসব থাকে নাকি?
না,
অনেক বেকার ছেলেপেলা তো যারা বিয়ের স্বপ্ন দেখছে এরকম, আপনি যেরকম বলছেন নাকে থাকবে, গলায় থাকবে, কানে থাকবে, তারা বিয়ের স্বপ্ন কিন্তু চুরমার হয়ে যাবে।
মানে কানে গলায়টা না থাক, কিন্তু নাকিটা থাকবে, এটা মুসলিম
নাকে থাকবে। তারপর
এখন কোথায় যাবো? আর আমার আগের যে ড্রেস ওই ড্রেসই আমার, তাহলে তো আমি চেঞ্জও করি না, তাহলে ওরা কি ভাববে যে আমি বিয়ে করছি না অন্য কিছু? যাই হোক এখন লজ্জা সরম ফালাইয়া ওই জায়গায় উঠবো কিভাবে? ওই ম্যাচ তো আমি ছেড়ে দিছি। তো করলাম কি, একটা আপুর বাসায়, এই যে আমাদের খিলগায় আপু হয়তো শুনতেছে কথাগুলো, ওই আপুটার রুমে এসে উঠি। তারপরে তার টাকা লাগবে, ও সে বলতেছে আমি যেদিন আসবো ওইদিনকে বলতেছে যে আমাকে র্যাবে ধরছে। কেন তোমাকে র্যাবে ধরছে? আমাকে র্যাবে ধরছে কেসের জন্য, আমাকে র্যাবে ধরে ফেলছে আর আমাকে অনেক পিটাচ্ছে। আমি এখন কি করবো? এখন আমি অনেক কান্নাকাটি করি, আর আমার এখন কি হবে? তুমি যে র্যাবে ধরছে এখন আমি মা বাবার কাছে কি বলবো, বা আমি নিজে কি বলবো, বা ঢাকা যাই আমি কি করবো? রাত্রিবেলা ফোন দিয়ে বলে র্যাবে বলছে 30,000 টাকা দিলে আমাকে ছেড়ে দেবে, 30,000 টাকা দিলে ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 30,000 টাকা দেবো।
মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনাকে ভুলিয়ে ভালিয়ে যেভাবেই হোক আপনার কাছ থেকে প্রচুর টাকা সে নিয়েছে। তারপর
ঢাকা আসার পরে আমি কোথায় উঠবো? তো এই যে আপুর বাসায় উঠি, আপুর বাসায় ওঠার পরে আমাকে মানে যে আগে যেরকম দেখতো ওরকম ভাবে দেখে না, কারণ আমার বিয়ের পর কোনো চেঞ্জ নেই, আমি যেই মানুষ সেই মানুষই। তারপর যে ওনার কাছ থেকে 3,000 টাকা চাই কিন্তু উনি দেয় না, ভাইয়াটা দেয় না, ভাইয়াটা বুঝতে পারে হয়তো এর ভিতরে কোনো সমস্যা আছে। তখন আমার বাবু পেটে, তখন
বাবু পেটে মানে এর মধ্যে আপনি কনসিভ করে ফেলেছেন?
ওই যে ওই জায়গা থেকে কনসিভ হয়ে গেছে,
মানে ফার্স্ট দিন এই ঘটনাটা ঘটেছে তারপরে কনসিভ হয়েছে। কত মাস পরে ঘটনা?
এইটা হলো 3.5 থেকে 4।
এর মাঝখানে যে আপনার এই যে মান্থলি যে ব্যাপারগুলো থাকে,
এটা মান্থলি বলতে আমার এমন বছর গেছে যে 8 মাসও আমার
হয় নাই।
হ্যাঁ,
তার মানে আপনি ধরে নিয়েছেন যে এটা আপনার কোনো সমস্যা হচ্ছে, যে কারণে এটা হচ্ছে না।
ও এর ভিতরে বলি, আমি ঔষধও খেয়েছি
তারপরেও আপনার কাজ হয়নি? প্রিয় শ্রোতা দেখুন, মানে কত রকমের দুর্ভাগ্য নিয়ে একটা মানুষ জন্মাতে পারে, প্রকৃতিও তার এই জিনিসটা। হ্যাঁ, এবং এই মেয়েটা কিভাবে কনফার্ম হবে যে সে কনসিভ করেছে? কারণ এরকম তো তার হরসাবে সেই হয় যে 3-4-5 মাসেও তার যে মেইলে যে ব্যাপারগুলো থাকে সেগুলো হচ্ছে না। তো সেক্ষেত্রে সে যে কনসিভ করে ফেলেছে অটোমেটিক্যালি, সেটা তার বোঝার কোন উপায় ছিল না, এবং সে বারবার এটাকে নিয়ে সে ট্রিটমেন্টও করিয়েছে কিন্তু সেই সময়টাতে কোনো পজিটিভ রেজাল্ট আসেনি। তারপর
আপুদের ওই জায়গা থেকে তার পরীক্ষা চলে, পরীক্ষার পরে বাড়িতে চলে যাবে, ঈদ চলে আসছে, কোথায় যাব? তো আমার কাছেও টাকা নাই। আমি যখন 5 টাকার নোট নতুন বের হয়েছে তখন আমি কিছু টাকা রাখছিলাম, সেই টাকা ভেঙে ভেঙে না আমি খাচ্ছি, মানে আমি রাস্তায় ফকিরের মধ্যে একটা ব্যাগ নিয়ে হাঁটতেছি, মানে স্কুল ব্যাগে কাপড় চোপড়।
3 মাসে যে কনসিভ করেছেন এটা আপনি জানতেন কোনো মুহূর্তে? জানতেন না? ওকে,
এরপরে ওই জায়গায় দুইটা ভাইয়া মানে ঢিসের কাজ করে, ঢিস লাইন দেয় ওনারা, তো ওনাদের ওই জায়গায় না দাঁড়াইছি, আমি দাঁড়াই না, আমি সবার কাছে ফোন দিচ্ছি, ভাই বিশ্বাস করবেন না ভাইয়া, আমি যার সাথে আমার একদিনের পরিচয় তার কাছেও আমি টাকা চাইছি, ভাইয়া প্লিজ আমাকে টাকা দেন।
এটা কি করবেন টাকা দিয়ে? আপনি আপনার
ওকে দিব, ওকে দিলে তো র‍্যাপ ছেড়ে দিবে। ও বলছে যে টাকা দিলে নাকি বাঘের চোখও খোলা যায়।
তারপর
ও প্রতিটা মুহূর্তের জন্য না ফোন দিত, তো বলতো যে আমি একটা আলাদা ভাবে সিম কিনছি, সেই সিমে র‍্যাবে আমাকে ফোন দিচ্ছে, ফোন করতে দিতেছে।
সম্পূর্ণ বোগাস কথাবার্তা,
জেল সম্পর্কে জানতাম না, পরে জানলাম যেটা। তো ওই ডিসল্যান্ডের ওই ছেলেগুলো অনেকক্ষণ দাঁড়ানো দেখে বলতেছে যে আপনি যাবেন কোথায়, আপনি দাঁড়াইয়াছেন অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতেছেন। তো বললাম যে ভাইয়া আমি তো পলাই চলে আসছি বাড়ি থেকে, এই জন্য হলে আমি দাঁড়াইয়াছি। তো এখন কোথায় যাবেন? আমি বলছি যে আমি নারায়ণগঞ্জ যাবো। তো বলছে যে এখন রাত হয়ে গেছে, আপনি তাহলে চলেন, আমার মা বোন আছে ওদের সাথে আপনি থাকবেন যদি বিশ্বাস করেন। তখন আমি বিশ্বাস করতেছি, কেন বিশ্বাস ছাড়া আমার উপায় নাই, আমি কোথায় যাবো রাত্রিবেলা। তারপর ওদের রুমে আসি, যথেষ্ট আমাকে ভালো পায়, মানে ওনার মাটা অনেক ভালো ছিল। তো পরের দিন কোথায় যাবো? নারায়ণগঞ্জ যাই। সবচেয়ে বড় কষ্টের কথা কি ভাইয়া, যে বাইং এ চাকরি করলে যারা অপারেটর বা হেল্পার তাদের কতটা পরিশ্রম আমি দেখছি। সে চাকরি করতো তাদের বাসায় যেয়ে উঠি আমি, সেই জায়গা থেকে সে বোনাস পাই ঈদে বাড়িতে যাবে, একদিন পরে বাড়িতে, সেই জায়গা থেকে আমি 3,000 টাকাই না ওকে আমি দিই।
কি সেটা?
ওর বাবাকে।
না না না, আপনি কার টাকা নিয়ে এসে দিলেন?
ওই যে যেই আপুটার রুমে যাই উঠছি।
ওই আপুর সাথে আপনার আগে থেকে সম্পর্ক?
হ্যাঁ, আগে থেকে পরিচয় ছিল।
কি সেই আপু?
আপু ওই যখন বাইং এ জব করতাম না, তখন ওই আপুর সাথে, মানে আমি যেহেতু স্টোরে কাজ করতাম তো
তখন এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল। এই সেই আপু, তার বোনাসের টাকা নিয়ে আপনি তাকে দিলেন?
জি, টোটালি আমার হিসাবে আমি 48,000 টাকা দিচ্ছি। পরে আমি বুঝতে পারলাম যে না, আসলে আমার পেটের ভিতরে একটা নোট দিছে।
কি জন্য একটা নোট?
নড়ছে কি ব্যাপার? আমার পেটে পিঠে নোট দিচ্ছে, আমি আবার হাত দিয়ে দেখতেছি আমার পেটে পিঠে নোট, এখন দেখি যে একটু পরপরই নোট দিছে।
কত মাস বয়স এটা?
এটা মনে হয় 5.5 মাসের মতো।
তখন আপনি ধরে নিয়েছেন যে আপনার এটা মেডিকেলের কারণে, এটা এটা হচ্ছে না, আপনার যেটা সাধারণত আগে হয়েছে।
যখন ও নোট দিছে তখন আমি বুঝতেছি আমার পেটে 100% পাবো।
ও মাই গড,
যে এখন আমি কি করব? আমি এখন জব করব, কয়দিন করব, বা আমি কারোর কাছ থেকে ধার করবো? যে সবার কাছ থেকে আমি ধার করা শেষ, পথ খুঁজে পাচ্ছিলাম না। সেই আগের হোস্টেল ওনার সেই আগের মেসেই আমি যে উঠি, তো আগে যে রুমে থাকতাম ওই রুমের আপুগুলো আমাকে অ্যাভয়েড করে যেত, কিরকম জানি একটু খারাপ লাগতো। টিউশনে ভাই আপনি বিশ্বাস করবেন না, কোরবানি চলে আসে, আমি 21 তারিখে রাত্রে ভাত খাই আর 27 তারিখে কোরবানি হয়। 27 তারিখে রাত্রেবেলা ওই আপুটা আমাকে জোর করে ভাত খাওয়ায়, এর ভিতরে শুধু একবারটা মুড়ি খেয়ে এবং পানি খেয়েছিলাম।
এই যে আপনার কাছে যখন বাবুটা আসলো, হ্যাঁ, বাবুটা আসার পরে আপনি তো কনফার্ম হয়ে গেলেন যে আপনার পেটে বাবু আছে, তখন কি আপনি ওর বাবার সাথে কথা বলেন? বাবা তো ইনসেন্স, ওর বাবা তো ওই ওই ছেলেটা যে ছিল, আপনি তো নামটা বলছেন না তার, আওয়াল, আওয়াল হচ্ছে ছেলেটার নাম। এই আওয়ালের সাথে কি আপনি তখন যোগাযোগ করেছেন, জানিয়েছেন তাকে?
ওর সাথে আমি চাচ্ছিলাম যে ওর সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করি।
তখন আপনি আওয়ালকে জানাননি?
না, 2-3 দিন কথা বলে ভালো একটা সম্পর্ক তৈরি করে আমি ওকে বলি, কেন ও জানে আমি কোন ধরনের মেয়ে, ও জানে।
ভালো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মানে ইমার্জেন্সি নিউজ,
ভালো সম্পর্ক বলতে 3-4 দিন ভালো কথা বললে তারপর ওকে বললাম যে আসলে এরকম,
যাতে ও রিয়্যাক্ট না করে।
জি, রিয়্যাক্ট না করে এরকম
হয়। তারপর আপনি কি করলেন, কিভাবে জানলেন?
এরপরে ওই মেসে যাই উঠি, যখন হোস্টেলে উঠি, ওঠার পরে এখন কি করবো, মেজ ভাড়া দিচ্ছি না, আর ওর বাবার তো ওরকম ভাবে পাত্তাও পাচ্ছি না, কারণ তখন সে মানে ফোন অফ করে রাখে, মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে খুলে, তো মেসেজ দিতে দিতে দেখা যায় কি হঠাৎ করে একবার ফোন দেয়, মেসেজ দিয়ে ইচ্ছা মতো। এই জন্য প্রথমে 2 দিন কন্টিনিউ কথা বলছে, কথা বলার পরে বলছি যে দেখো তোমার সাথে তো আমার সাথে এরকম একটা রিলেশন হয়েছে, তো এখন দেখো যে আমার পেটে তো বাবু তোমার, যে বাবুকে আমাকে তোমার অ্যাক্টিভ করতে হবে,
অ্যাক্টিভ মানে বিয়ে করতে হবে,
বিয়ে করতে হবে। তো এখন বলতেছে এটা সম্ভব না। এখন কেন সম্ভব না? তোমার তো বাবু। বলছে না, এটা আমার বাবু না। আমি বলছি ঠিক আছে, তো মেডিকেলে চলো, মেডিকেলে যাই আমরা টেস্ট করাবো, কার বাবু না কার বাবু দেখা যাবে। অস্বীকার করে ফেললো। 2 দিন পরে সে আমাকে ফোন দিয়ে বলে কি আমার টাকা লাগবে, তুই আমার টাকা দে।
তারপরও সে টাকা চেয়ে যাচ্ছে,
টাকা চেয়ে যাচ্ছে। ওই যে আমরা হোটেলে যে ছিলাম না 2 দিন, সেই জায়গায় নাকি ওর 15,000 টাকা খরচ হয়েছে, সে টাকাটা চাচ্ছে। তোকে আমি টাকা খরচ করছি না, সে টাকা দে, তোর কাছে টাকা।
আপনি এরকম একটা ইতর মানুষকে কেন ভালোবাসবেন? আই এম সরি ফর দ্য ওয়ার্ড, আপনার দরকারটা কি
আসলে? কি ভাই আপনাকে আমি বুঝাতে পারবো না? আমার মার কাছে আপনি কথা বলে আপনি অবশ্যই বুঝতে পারবেন।
আমার বোঝার কোন দরকার নেই, আমার প্রচন্ড রাগ হচ্ছে আপনার উপরে। আমি বলি আপনাকে, একটা ছেলে তো একের পর এক আপনার সাথে টাকাই নিয়ে যাচ্ছে, টাকাই নিয়ে যাচ্ছে, তাহলে তাকে আপনার কেন লাভ করতে হবে? এবং যে ছেলেটা আপনার ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তারপর আপনি সে ছেলেটাকে কেন লাভ করবেন? ওয়াই? আপনি এত স্ট্রং একটা পার্সোনালিটি, এই জায়গাটা থেকে আপনি আপনার পিতা মাতা সবকিছু অস্বীকার করে আপনি কাকির বাসায় ছিলেন, আপনার লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কেন ছেলেটাকে অস্বীকার করতে পারলেন না? তারপরও কেন আপনার টাকা চেয়েই যাচ্ছে, আপনি দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন?
আমার ভিতরে এইটা কাজ করতো ভাইয়া, যে ওকে আমি আগে মন থেকে ভালোবাসতাম, আর এখন ওরে টাকা দিয়ে আমাকে ভালোবাসবে, আমি এই জিনিসটা চাচ্ছি।
মানে যেকোনো ভাবে ওর ভালোবাসা আপনার পেতে হবে,
পেতে হবে, না হলে আমার বাবুটার ই হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে।
ওকে,
তখন ও বলে যে তুমি নষ্ট করে ফেলাম, অসম্ভব, আমার জীবন
যাওয়া হয়ে গেছে, তাকে আপনি,
আমি নষ্ট করব না। তো বলে না করা যাবে, তুমি চলো আমি করাই। আমি কই না আমি করব না, তুমি চলে যাও, আমার দরকার নেই, তোমাকে আমি দরকার নেই, কিন্তু আমি আমার বাবু নষ্ট করব না।
আমি এখানে শ্রাবণকে অ্যাড্রেস করে একটু কথা বলতে চাই। আমি জানি ও 10 মাস বয়স, এবং আমি জানি যে এই গল্পটা অনেকদিন ABC আর্কাইভে থাকবে, এবং এই গল্পটা অনেক 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 বছর পরেও এটা যাবে, এটা হয়তো কোন একদিন শ্রাবণের কাছে যাবে। দিস পার্ট ইজ ফর অনলি শ্রাবণ। শ্রাবণ, তুমি যখন এই গল্পটা শুনবে, যখন তোমার বয়স বোঝার মতো হবে, তখন চিন্তা করে দেখো যে একটা মানুষ, সে মানুষটা কত অসহায় তোমার মা, এবং তোমাকে কোলে করে নিয়ে গল্পটা বলতে এসছে। আমাদের সমাজ ব্যবস্থা এতটাই রূঢ়, এতটাই রিয়েলিটি ফেস করতে হয় আমাদেরকে, যে এই বাচ্চাটা এখন অঘরে ঘুমাচ্ছে এবং ওর দুনিয়াবি কোনো চিন্তা নেই, কিন্তু ও যখন ধীরে ধীরে বড় হয়ে পুরো সোসাইটিটাকে ফেস করবে, আনথিঙ্কেবল সিচুয়েশন। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রাবণ, তোমাকে কোলে বসিয়ে রেখে তোমাকে কিভাবে মেরে ফেলা যায়, তোমাকে কিভাবে তোমার কাছ থেকে এই রূঢ় পাষণ্ড মানুষগুলো আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, আমাদের সমাজে কেউ যাতে আমাদেরকে কখনো প্রশ্ন না করে, কেউ যেন কখনো আমাদেরকে নোংরা না বলতে পারে, তোমার মাকে কখনো কেউ যেন নোংরা না বলতে পারে, তোমার পিতৃ পরিচয় নিয়ে যেন তোমাকে কখনো সমস্যায় পড়তে না হয়, এই জন্য তোমাকে মেরে ফেলার জন্য যে প্রশ্নগুলো আমাকে বা ও তোমার মাকে জবাব দিতে হচ্ছে, একদিন তুমি বড় হয়ে এগুলো জানবে, সেই সময়টা অন্তত তুমি আমাকে অ্যাকিউজ করো না, তোমার মাকে অ্যাকিউজ করো না, আমরা শুধুমাত্র আমাদের সোসাইটির রিয়েলিটিটাকে ফেস করছি। আপনি প্লিজ সামনের দিকে আগান, আমরা আমি বুঝে গেছি যে এই কোলের সন্তানটি তো সে, মানে আওয়ালের সন্তান সে, তাই তো? তারপর কি করলো?
তারপরে ও যখন অস্বীকার করলো, তখন আমি বললাম না, এর পিছনে আমার ঘোড়াটা ঠিক হবে না, এখন আমার বাঁচতে হবে আর বাবুটার জন্যই বাঁচতে হবে। আমার কাছে নাই টাকা, আমি কি খাবো এখন? ও ম্যাচ ভাড়াই দিতে পারছি না, আমি কি খাবো? তো করতাম কি, পানি এনে আমি আমার রুমমেট আপুরা গুলো জানে আমি ডেলি 5 লিটার পানি খেতাম, যে আমি অন্য কিছু খেতে পারি না কিন্তু পানিটা তো খাই। তো দেখা যায় যে আমি পানিটা খেয়ে খেয়ে আমি নিজেরে নিজে কন্ট্রোল করতেছি, নিজে বাঁচতেছি, এইটা ওইটা তো খাইতেই পারতেছি না ফল বা এটা ওইটা। তো এমনি যে হোস্টেলে তো খাবার এমনি একটু খারাপ হয়, তো ওইগুলো না সহ্য করে খেতে হচ্ছে, এমনি খেতে ইচ্ছে করতেছিল না তবু আমাকে জোর করে খেতে হচ্ছে।
আমি একটু জানতে চাই আপনার কাছে সবই নয়, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিকে আপনি সেই মুহূর্তে জানিয়েছিলেন যে আপনার পেটে?
না, আমি তখনও জানাই নাই, আমি কিভাবে জানাবো আর কোন মুখ দিয়ে জানাবো?
কোনো কাজ করতেন
না? কোনো কাজ করতাম না।
আপনার অর্থ আসতো কোথা থেকে?
অর্থ বলতে ওই যে পরিচিত যে ভাইগুলো ছিল বা বোনগুলো ছিল, যে আপু আমাকে 500 টাকা দাও, ভিক্ষুকের মতো টাকা চাইতাম।
ওর বয়স এখন 10 মাস এবং ওকে আপনি নিয়ে ফেলার চিন্তা ভাবনা করলেন, এবং আপনি জানতেন যে আওয়াল তো আপনার যে আচরণ করছে তাতে তো পিতৃ পরিচয় দেবেন এবং আপনাকে বিয়েও করবেন। আমি যতদূর জানি যে আমার তো মনে হচ্ছে আপনাকে বিয়ে করেনি, করেছে কি?
না,
করেনি। ওকে, তারপরও আপনি সাহস করে বেবিটা নেওয়ার চিন্তা করলেন, কি করবেন? কারণ 5 থেকে 6 মাস একটা বেবির বয়স, তাহলে তো মরে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই,
কি করবো? তো আপুরা বলতো, আমার রুমমেট আপু, এরপর সাইডের রুমে যখন আসি আপুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিলে ছোট হবে, ওরা আমাকে যথেষ্ট হেল্প করছে।
ওরা জানতো যে সিচুয়েশনটা আসলে রিয়েল সিচুয়েশনটা আসলে কি?
না, ওরা জানতো না।
সবাই জানতো যে আপনি বিয়ে করেছেন এবং বিয়ের ফলে এটা?
জি, ওরা জানতো যে জামাই আমার কাছে অনেক টাকা আছে, তো যার কারণে আমি চলে আসছি।
আপনি কাউকে বলেননি যে আসলে
বিয়েটা? আসলে আমি বিশ্বাস করতে পারিনি, আসলে আমি কার কাছে বলবো?
তারপর বেবিটা কিভাবে হলো?
মাপুরা বলতো যে তোমার পেটে বাবু আছে, তুমি টেস্ট করো। আমি না, আমার পেটে বাবু নাই, আমি তো জানি আমার পেটে বাবু আছে। ভাইয়া বিলিভ করবেন না, আমি সারাটা শীতে একটা কাদা গায়ে দিয়েছিলাম, আমার এমন কোন এমন ছিল না যাতে আমি একটা লেপ কিনবো বা একটা কম্বল কিনবো। আপুরা বলতো যে তুই কিভাবে থাকিস, আপুর অনেক ভালো ছিল ওই তিনটা আপু, তানিয়া আপু, শিখা আপু, চৈতি আপু। তো এক পর্যায়ে দেখা গেল যে ওরা বলতো তোমার পিঠে না বাবু আছে, তোমার পিঠে ছেলে বাবু আছে। আমাকে কিভাবে বুঝলা? বলে যে তোমার চেহারা অনেক নষ্ট হয়ে গেছে, যার কারণে বোঝা যাচ্ছে। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা কি, তোমাকে খালারাও ডাকবে আর যদি চাও তাহলে মাও ডাকবে। আমি হাইসে উড়াই দিতাম, আমি তো জানি আমার পিঠে বাবু আছে। আমি সোজা হয়ে শুইতাম না, তাহলে তোরা বুঝবে আমার পিঠে নড়তিস, আমি সাইড হয়ে শুইতাম। তোরা বলতো কি বুড়ো মানুষের মতো সাইড হয়ে শুস। করতে করতে ওদের টেস্ট পরীক্ষা চলতেছে, তো আমি নামাজ পড়তাম ভাইয়া, মানে রাত্রিবেলা 3টা বাজে উঠে তাহাজ্জুদ নামাজ আমি পড়তাম।
বেবিটা আপনার কখন হলো?
আমার বেবিটা হলো জানুয়ারি মাসের 27 তারিখে। আমার অনেক পেন ওঠে সারাটা দিন ভাইয়া, আমি পেনে অনেক কষ্ট পাই, মা হওয়ার যে কি কষ্ট আমি বুঝছি ভাইয়া। আমি ব্যথা কষ্ট না করতে পাইয়া করলাম কি, যে বাথরুমে যে ঝর্ণার পানি আর লাইনের পানি ছেড়ে ইচ্ছা মতো চিল্লাইতাম, যে আর চেয়ে বড় কষ্ট মনে হয় জগতে আর হয় না, এত কষ্ট।
এবং এটা আপনার বেবিটা যখন হলো তখন আপনার পাশে গিয়েছিল?
সন্ধ্যার পরে আমাকে নিয়ে যায় হসপিটালে ওই আপু তিনটা, এবং হোস্টেল যে চালায় সে আপুটা নর্মালি হয়, ও সিজারের ছিল কিন্তু নর্মালি হয়, তো হয় ছেলে। তো খুব ভাল লাগতেছিল শুই না, কিন্তু আবার কষ্ট লাগতেছিল। তো আমাকে যখন বেডে রাখে, তো ভাইয়া এতটুকু বলি যে নর্মালি একটা যখন ডেলিভারি হয় তখন 12 ঘন্টা থেকে 24 ঘন্টা রাখে সরকারি হসপিটালে। তো আমি ওই হসপিটালে 12 দিন ছিলাম, 12টা দিন আমাকে আয়া পর্যন্ত খারাপ ধরনের কথা বলছে। আমি সেই কথা শুইনাও আমার সহ্য করতে হয়েছে, কেননা আমার বাবুর দিকে যখন তাকাই না তখন কষ্ট লাগে না, যখন চিন্তা করে আমি ছাইড়ে দিব তখন আমার কলজা ভাইটা যাচ্ছিল।
আপনার ফ্যামিলির কোনো মেম্বার তখন
তখন জানছে, আমি যখন অনেক ব্যথা উঠে হসপিটাল নিয়ে যাবে বা জানছে যে আমার পেটে বাবু, তখন আমার
জানার পরে তারা কি করেছে?
তখন ওই মুহূর্তে আসা সম্ভব না।
12 দিন আপনি ওখানে ছিলেন, তারা এসেছিল?
না, আসে নাই।
জেনেছে যে আপনার বাবু হয়েছে?
জি।
এবং তারা কিভাবে জেনেছে যে এই বাবুটা কি আসলে আপনার বাবু, মানে বিয়ের পরে এটা হয়েছে না, বিয়ের রিয়েল ঘটনাটা কি তারা জেনেছে?
ওটা এখনো জানে, আমার বিয়ে হয়েছে সেই বাবু। ওই যে আমার বলতাম আর হাসতাম, আমার মা বলতো যে বিয়ে করছি এইটা।
তার মানে এখনো তারা আসল সত্যটা জানে না?
না, জানে না।
আপনি আসল সত্যটা সমাজের কাছে ফেস করেনি, আজকে প্রথম করলেন।
জি। আর আমার অ্যাড্রেস, আমার পরিচয় আমি আজকে সবার সামনে ফেস হচ্ছি।
ওকে, আপনি আমাকে একটু বলবেন যে এই যে Hello 8920 তে আপনি আসলেন, জীবনে প্রথম আপনি জানলেন আসলে সত্যটা কি, কেন করলেন এটা?
যে আমার লাইফ নিয়ে আমি এখন ভাবি না, আমার লাইফে আমি কি হব বা আমি কি করব আমি এটা নিয়ে ভাবি না। আমি এখন ভাবি আমার বাবুর লাইফটা, আমার বাবু কিভাবে ভালো থাকবে, ওকে কিভাবে ভালো রাখা যায়, ওকে কিভাবে সমাজে দাঁড় করা যায়। আমার ফিউচারটা হলো এইটা, আমার ফিউচার নিয়ে আমি এখন ভাবি না, আমি ভাবি আমার বাবুর ফিউচার।
ওর ছেলেটা যখন বড় হবে, বড় হয়ে যখন আপনাকে জিজ্ঞেস করবে আমার বাবাকে, আপনি কি বলবেন?
এক কথায় বলতে গেলাম এটাই বলবো, যাদের বাবা থাকে না তারা অবশ্যই দুনিয়াতে বাঁচে এবং তারা অনেক ভালো ভালো জায়গায় যেতে পারে। আমি সেই পরিচয়, আমার পরিচয় আমি ওকে মানুষ করব।
প্রিয় শ্রোতা, আমি ওকে প্রশ্ন করতে পারতাম যে এই সমাজে অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, তারাও যদি ওকে নিতে চায় আপনি দিবেন কিনা? আমি ওর যে ধৃষ্টতা, ওর যে ভালো লাগা, ওর যে বেঁচে থাকার অবলম্বন, সেই অবলম্বনকে সামনে রেখে আমি প্রশ্নটি করতে চাই না। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি স্পেশালি শ্রাবণের কাছে, যে শ্রাবণ কোনো একদিন বড় হয়ে তুমি এই এপিসোডটা শুনবে এবং কোনো একদিন হয়তো মা তোমার হাতে তুলে দিয়ে বলবে দিস ইজ দ্য রিয়েলিটি শ্রাবণ, আমি তোর মা হিসেবে হয়তো সবকিছু তোকে কোনোদিন বলতে পারিনি, আজকে এটা শুনে দেখ এটাই হচ্ছে তোর আসল পরিচয়। ওকে প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে একটু মিমের মার সঙ্গে কথা বলতে চাই। ইনফ্যাক্ট কথা বলেছে আমাদের Hello 8920 টিম মেম্বার শাকিল, চলুন আমরা এখন সেটা একটু শুনি। হ্যাঁ শাকিল।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
আমার নাম হচ্ছে শাকিল, আমি ABC রেডিও থেকে বলছিলাম। যে আমরা মিমের কাছ থেকে সবকিছু শুনলাম, মিমকে আপনারা খুবই অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন, বিয়েটা ভেঙে যাবার কি কারণ ছিল, ও আমাদেরকে যা বলল সেটা কতটুকু সত্যি? ও তো যেটা ভালো সেটা সবই ঠিক আর কি, কোন দায় হচ্ছে না। ওই আর কি, ও পছন্দ করছে যে আমায় একটু বয়স্ক আসছিল এই জন্য আর কি, এমনি আর কি অন্য কিছু।
আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওর জীবনে এতগুলো ঘটনা ঘটে গেল, আপনি কি মনে করেন না যে আপনারা যদি ওই সময়টাতে ওরও কিছু আবদার ছিল সেগুলো একটু ভালো মতো শুনতেন তাহলে ওর জীবনে এই ভুলগুলো হতো না?
মনে করেন সবাই গরম ছিল এই জন্য আর কি এই ভুলটা হয়ে গেল গরমে।
বাবা মেয়ে সম্পর্কে সে কি বলে?
মেয়ে ওক ছেলে হোক, মা বাবা কেউ ফেলাইতে পারে না, ও ভুল করলো মা বাবাই তুলিয়াবেন কোলে আনি আশ্রয় দেয়, কিন্তু ও মা বাবার কথা শোনে নাই যে দেয় আর কি। মা তো নাই, যতই রাগ করিও রাগ ই করতে পারে, বাবা তা সে একটু শক্তই থাকে
আপনি যেটা বলেছেন যে মা মা এবং বাবা বাবাই, আমরা এটা মন থেকে বিশ্বাস করি। ও এখন অনেক কষ্টে আছে, তো ওর পাশে দাঁড়ানোর জন্য আপনি কি করতে চান?
থাকে কি সুখে দুঃখে আছে, ও তো সব কথা আমার কাছে বলে না, আমি তো জানি যে অনেক সুখে আছে।
আপনি জানেন যে আপনার মেয়ে সুখে আছে, সবশেষ একটা কথা জিজ্ঞেস করতে চাই, ও যদি ফিরে আসতে চায় আপনারা ওকে গ্রহণ করবেন কিনা?
কিন্তু মা বাবা ভুল করলো ভুল ক্ষমা করতে পারে, আল্লাহর পরে মা বাবা। এখন কিভাবে আসে জানি না, ও আসুক বাড়ি আসবে ভালো মন্দ জানো, তারপরে কি করা যায় সেটা আমরা এক জায়গায় বসে।
তার মানে আপনার কথা যেটা বুঝলাম যে আপনি চাচ্ছেন ও আসুক, ও সব কথাগুলো খুলে বলুক, তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন ওর ব্যাপারে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো আপনি অনেক অনেক ভালো থাকবেন আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, আমাদের হ্যালো ইগন্যান্ট টু জিরো টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ওকে, আমরা তো আপনার মায়ের কথা শুনলাম, আমরা ঠিক জানি না যে আপনি আপনার মায়ের কাছে যাবেন কিনা, এবং আপনি ভালো জানেন যে আসলে গেলেও কাজ হবে কিনা, সব দিকে একটা প্রতিবন্ধকতা রয়েছে। আচ্ছা, যেটা জানতে চাই, আপনি কিছু করেন এখন?
আসলে ভাই, আমাকে একটা ভাই আমাকে অনেক হেল্প করে, ও অনেক ভালো, একটা সহজ সরল মানুষ, তো এই জন্য আমাকে মানে
আপনার চারপাশে কিছু কিছু মানুষ আছে আপনাকে হেল্প করছে, সেটা না, আমার কথা হচ্ছে আপনি কিছু করেন।
আমি মাত্র তিন চারটা টিউশনই করি।
এটা করে আপনার সংসার চলে?
জি, আমারটা দিয়ে হয় না, ও দেয় দেখে আমার হয়।
মানে আপনি এখনো সেই মানুষের সাহায্য, এর একটু সাহায্য, ওর একটু সাহায্য, এটা নিয়ে বেঁচে আছেন?
ভাই আমি কি করবো তাহলে, আমার কাছে এখন করার কিছু নাই ভাই। আমি মোড়ে লাইফ আছে, চাকরি করবো তার মতো নাই সার্টিফিকেট, ওরে যে রাখবো আমি কার কাছে রাখবো, তার মতো নাই কোনো মানুষ। বাইরে বের হইলে আমার তো বয়সটা তেমন না, একটু হলো আমার দিকে ওরকম।
এবং পরিবার জানে আপনি বিবাহিত, এবং সুতরাং পরিবার আপনাকে আর এভাবে তো পরিবারের কাছে যেতে হলো, তাকে সত্য বলে জায়গা করে নিতে হবে। এই সত্য বললে কি তার বাবা তাকে জায়গা দিবে? এই সত্য বললে কি তার পরিবার তাকে জায়গা দিবে? আপনি চিন্তা করতে পারেন, যার জায়গাটি হয় নাই, যাকে এক ধরনের ত্যাজ্য করা হয়েছে শুধুমাত্র সে প্রথম স্বামীটাকে ডিভোর্স দিয়েছে এই কারণে, সে যদি এই পরিচয় নিয়ে দাঁড়ায় তাহলে তার অবস্থার ওই গ্রামে কি হবে? প্রিয় শ্রোতা, সমাজে এরকম অসংখ্য মিম রয়েছে যারা নীরবে নিভৃতে ভাবে চোখের পানি ফেলে, তাদের দোষ কতটুকু যদি তাদেরকে বড় হওয়ার মতো একটা সুন্দর পরিবেশ আমরা দিতে পারতাম। ওর তো সুন্দর একটা মন ছিল, ও তো আওয়ালকে জীবনে, আওয়ালকে আজকে শুনছে। আমি আওয়ালকে একটা কথা বলতে চাই যে ঠিক আছে, আপনি আপনার সন্তানের সামনে একবার ফেস করুন, আপনি আপনার সন্তানের সামনে একবার একটু দাঁড়ান, দাঁড়ানোর পরে আপনি চিন্তা করে দেখুন যে এই মানুষটা কতটা 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 প্রতিকূলতা নিয়ে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা মুহূর্তে এই সমাজে বেঁচে আছে। ঠিক আছে, আপনি মিমের কথা নাই চিন্তা করলেন, এই অবুঝ শিশুটি যার ছবিটি এই মুহূর্তে আমরা স্পেশালি আলাদাভাবে আরেকবার দিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা, ও কোল জুড়ে ঘুমাচ্ছে, ওর মা কাঁদছে। আমরা মিমের ছবিটি ভাবে দিব না, আজকে ফেসবুকে প্রকাশ করিনি, কিন্তু ওর ছবিটি প্রকাশ করেছি। ওর কোনো চিন্তা নেই, ওর দুনিয়াবি কোনো চিন্তা জানে না, কিন্তু ও কি জানে যে ওর সমাজটা কতটা কঠিন এবং ভবিষ্যতে ও কিভাবে ফেস করবে পুরো সোসাইটিটাকে? দিস ইজ দ্য এন্ড অব দ্য স্টোরি, কিন্তু এই স্টোরি শেষ হচ্ছে না, কারণ আমরা জানি শ্রাবণের জীবনটা কোন দিকে যাবে আমরা কিচ্ছু জানি না। মিমের জীবনটা একটা না একটা জায়গায় একইভাবে আজকে দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রাবণ কি করবে, শ্রাবণের জীবনটা কোথায় যাবে? মিম, শেষে আর কিছু বলার আছে?
আসলে কি ভাইয়া, আমি এই অনুষ্ঠানটা শুনি, নিয়মিতই শুনি, তো অনুষ্ঠানটা খুব ভালো লাগে। আমি প্রথম থেকে আপনাদের অনুষ্ঠান শুনে আসছি, আমি আরো 10 বছর পর হলো আমি আপনাদের এই অনুষ্ঠানে আসতাম, এখন আসছি এই একটা কারণে ভাইয়া, আমি কারো সাহায্য বাঁচতে চাই না। আমি কতকাল মানুষের কাছে আর চাবো, কতকাল ভিক্ষা হিসাবে মানুষের কাছে যাব? আমি চাই যে আমার বাবুটাকে নিয়ে আমি যেন সুন্দর একটা লাইফ আমার বাবুটাকে গিফট করতে পারি। আমি চাই যে আমাকে যদি আমার অনুষ্ঠানটা কেউ শুনে থাকে বা এরকম কোনো মানুষ হয় তাহলে যে আমাকে একটা কাজ দিবে, আমি সেই কাজ করে আমি খাবো, কারো রক্ত খামার টাকা আমি খাবো না, আমি নিজে রক্ত পানি করে আমি খাবো। বাবুটার দিকে তাকাই হলো আমার যেন এই উপকারটা করে, আমাকে কেউ যেন একটা কাজ দেয়, আমি সেই কাজ করে আমি নিজে বাঁচতে চাই, আমার বাবুটাকে বাঁচাতে চাই।
প্রিয় শ্রোতা, শেষ হলো মিমের জীবনের গল্প, কিন্তু শেষ হচ্ছে না হ্যালো 8920। মিমকে নিয়ে যদি আপনার কিছু করার থাকে, মিমকে না, মিমের সন্তানের জন্য যদি আপনার কিছু করার থাকে, মিম যেটা চেয়েছে সেখানে যদি আপনার কিছু করার থাকে, হ্যালো 8920 দরজার সবসময় খোলা আছে। আপনারা ফোন করতে পারেন, ফোন করে জানাতে পারেন আপনাদের কোন হেল্পের ব্যাপার স্যাপার রয়েছে কিনা। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আপনারা চাইলে আমরা মিমের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব, এবং শুধু তাই নয়, আপনারা ফেসবুকের মাধ্যমেও আপনারা যদি চান ওকে হেল্প করতে, ও যেভাবে চেয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। শেষে একটি কথা বলতে চাই, সবাই প্লিজ চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন, মিমের ভুল ছিল কি ছিল না, মিমের সাথে মানুষগুলো যে আচরণ করেছে সেটা সঠিক কিংবা সঠিক কিনা, এই চিন্তার বাইরে এসে মিমের কোলে যে সন্তানটি এখন ঘুমিয়ে আছে 10 মাস বয়স, ওর তো কোনো অপরাধ নেই, ও কি পেতে পারে না এই সমাজে খুব সুন্দর একটা জীবন? ওর জন্য কি আমাদের কিছুই করার নেই?
পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজকে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই।
মনে প্রাণে চাই এই হাসিটা শ্রাবণের মুখে থাকুক, শ্রাবণের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং সে উজ্জ্বল করতে পারি আমরাই। যে কেউ যে কোনো ধরনের হেল্প নিয়ে যদি মিমের পাশে দাঁড়াতে চান, তার জন্য হ্যালো ইট 920 দরজা সবসময় খোলা আছে। 1:53 হচ্ছে সময়। আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, আমরা একটু পড়তে চাই। সেটা হচ্ছে মিম আপুর জন্য, মিমাপুর জীবনের গল্প ভালো লাগলো, বাটোর কষ্টের স্টোরির জন্য খুব খারাপ লাগছে। জুলহাস চিটাগং থেকে লিখেছেন। তামজিদ অর্ণব লিখেছে, জানি জীবন অনেক কঠিন আর জীবনের এই পথে চলা আরো অনেক কঠিন এবং একটু বেশি যেন বাস্তবময়। আজকের জীবনের গল্প শুনে বারবার মনে হচ্ছে এটাও কি বলে জীবন, নাকি বেঁচে থাকার জন্য এক আদিম পথ চলা। শেখ আনিস লিখেছে, আসলে ভাইয়া গ্রামের মেয়েরা একটু সহজ সরল বলে তাদের সরলতার সুযোগটা একটু বেশি নেওয়া হয়। ইয়াসিন আরাফাত লিখেছে, বাবুটা অনেক সুন্দর। জুন্নুন আহমেদ রাসেল লিখেছে, বাবুটাকে একবার যদি কাছে পেতাম কোলে নিয়ে একটা দৌড় দিতাম, বাবু কাঁদলে আবার খাবারের জন্য মার কাছে নিয়ে আসতাম, খাওয়া শেষ হলে আবার নিয়ে দৌড় দিতাম। দেখুন, ওর বাবু ওর যে সারল্যটা সেটা ভালো লাগছে, কিন্তু ওর জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দরকার এবং সেই ভবিষ্যৎটা দেবার দায়িত্ব আমাদের সবার। এই কাজটুকু কি আমরা করতে পারবো? তাহলেই ওর কাছ থেকে ওর যে অনিশ্চিত ভবিষ্যৎ, সেই অনিশ্চিত ভবিষ্যৎটাকে দৌড় দিয়ে নিয়ে যাওয়া হবে। মামা সোলাইমান লিখেছে, মিম আপুর জীবনে এত কষ্টের কারণ তার মা বাবা, আর কারো জীবনে যেন এরকম না হয়। হাবিব পাঠান লিখেছে, এই বাচ্চাটার পরিচয়টা কি হবে সেটা নিয়ে আমরা সন্দিহান। মালক মাহি লিখেছে, জীবন নামের স্তব্ধতা কেন এত কঠিন হয়, আমরা মেয়েরা শুধু ইমোশনালি হতে পারি, বাস্তবতা আমরা কখনোই পরিষ্কারভাবে দেখতে পারি না। ইমনুস লিখেছে, প্রবাদ আছে, প্রেম মানুষকে অন্ধ করে। আজকে মিমের গল্প শুনে জানলাম প্রেম মানুষকে কতটা অন্ধ করে দেয়। ফারজানা ইয়াসমিন শম্পা লিখেছে, এটি নাম জীবন, বাবুটার জন্য খুবই কষ্ট লাগছে। শাহরিয়া শাকিল লিখেছে, ধন্যবাদ কিবরিয়া ভাই এবং তার টিমকে, যাদের আয়োজনে আজকে আমরা জীবনের এই গল্পগুলো শুনতে পারি এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি, আপনাদেরকেও ধন্যবাদ। সেন্সেশনাল শাওন লিখেছে, আমার জীবনে শোনা সব থেকে হৃদয়ে ছোঁয়া গল্প। ড্রিম বয় লিখেছে, ভাইয়া কি শুনছি, যেমন কষ্ট লাগছে তেমন মিমের ওপর রাগ হচ্ছে, মানুষ এত বোকা কেন হয়। আর জি করিম লিখেছে, নিজের অজান্তে দুচোখ বেয়ে জল পড়ছে, মানুষ কেন এমন হয়। পিকে জয় লিখেছে, এই পরিচয়ের কি শিশু শ্রাবণের জীবন চলবে, এই প্রশ্নটা আমরাও করতে চাই। মোহাম্মদ সোহেল লিখেছে, এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না, আমার ভাষা নেই, মানুষ কেন এত খারাপ হয়। হাফিজ মাসুম বিল্লাহ লিখেছে, মাকে আমার অনুরোধ আপনার কাছে, মিমকে আমার অনুরোধ, মেয়েটাকে আবার না, মিমের মাকে আপনি অনুরোধ জানিয়েছেন, ফিরিয়ে নিন এবং বাচ্চাটাকে সঠিক মানুষ হিসেবে গড়ার তোলার চেষ্টা করবেন, আমি আশাবাদী মা বাবাকে। লক্ষণ কুমার মণ্ডল লিখেছে, আওয়ালের মতো কিছু মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা, মেয়েরা যে মায়ের জাত, দিদি তোমাকে যেন ঈশ্বর সহায় হন। দেখুন, যারা বারবার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই, পরামর্শের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু এই হ্যালো ইট নাইন টু জিরোর আজকে যে পর্বটি প্রচারিত হল, মিম আট থেকে দশটা গল্পের পর আপনাদের মস্তিষ্কে, মাথায় কোনো জায়গায়, এভেন আমাদের মাথাতেও থাকবে না, কিন্তু মিমের সন্তান কিন্তু সেই পরিচয়টা নিয়েই বড় হবে, যে পরিচয়টি নিয়ে এখন বড় হচ্ছে। আমরা সেই জায়গাটিতে যদি কোনো বন্ধু কিছু করতে চান মিমের জন্য, মিমের এই বাচ্চাটির জন্য, আমরা আবারও বলছি হ্যালো ইট নাইন টু জিরো সবসময় আপনার পাশে থাকবে। আমরা গত সপ্তাহে পেয়েছিলাম চামেলিকে, চামেলি তার জীবনের গল্প বলার পরে কি প্রতিক্রিয়া ছিল, চলুন আমরা একটু ফোনে শুনে আসি।
আলামেন বলছি, চামেলি আপুর কাহিনী শুনে আমার চোখে শুধু পানি ছিল। তার জীবনের এই নিষ্ঠুর কাহিনী শুনে মনে হলো জাহেলি যুগের বর্বরতাকে যেন হার মানে। চামেলি আপুর জন্য দোয়া রইল, তিনি যেন তার বাবা মাকে খুঁজে পান। তুমি যে পেশায় জড়িত আছো সে পেশা পরিহার করে আমার পক্ষ থেকে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবো।
আমি মোহাম্মদ আলী বলছি, টেইলার্স এর কাজ করি। চামেলি আপা জানে না তিনি হিন্দু না মুসলমান, তিনি আজ থেকে সমাজে মুসলমান হিসেবে পরিচিত হোক। উনি বলেছেন দর্জি কাজ শিখার ইচ্ছে, আমি শিখাতে পারবো, কিন্তু ইচ্ছে বা অনিচ্ছায় খারাপ কাজে লিপ্ত হবেন না।
আমার নাম আবু বকর, চামেলি বেগম আমারই মেয়ে মনে হয়। অনেকদিন আগে আমার মেয়েটা হারিয়ে গেছিল, মেয়েটার জন্য আজ আমি মনে মনে অনেক কাঁদি, যদি একটু যোগাযোগ করাই দেন।
আমার নাম রাবেয়া, আমার বাড়ি ফেনী, জামিলি নামে। ওর মতোই আমার একটা বোন ছিল কিন্তু সে হারাই গেছে 20 বছর হচ্ছে, এবং মনে হলো যে মানে আমার বোনের মধ্যে একটু মিল আছে। কষ্ট করছে অনেক আমার বোনটার জন্য কিন্তু আমরা পাইনি। ভাই প্লিজ দয়া করে যোগাযোগটা আমাদের সাথে করে দেন।
আমি ইমরান বলছিলাম, চামেলি আপুর গল্পটা শুনলাম, আমার চোখে কান্না ধরে রাখতে পারি নাই। আমি চামেলি আপুকে একটা সেলাই মেশিন এবং ওনার 6 মাসের ঘর ভাড়া পাচ্ছি, আমি কিছু টাকা দিতে চাই।
মোহাম্মদ ফয়েজ বলছি, চামেলি আপার কথা শুনে মনে হয় উনার জীবনের মতো দুঃখ কারো জীবনে এরকম থাকে না। আমি চাই উনাকে বিয়ে করতে, যদি রাজি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা আছে।
আমি জুয়েল বলছিলাম, আমি চামেলিকে সাহায্য করতে চাই। চামেলির চাহিদা কিন্তু খুব কম, অনলি 5,000 টাকা আমার। গার্মেন্টস থেকে আমি ওকে জবে দিতে পারি, তাহলে সে মানে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে।
আমি দীপ্তি বলছি, আমি চামেলির গল্পটি শুনলাম, এত খারাপ লেগেছে। আসলে একটা মেয়ে কাকে বিশ্বাস করবে? আমাদের সমাজে একটা মেয়ে যে কত অবহেলিত হচ্ছে, কতটা লাঞ্ছিত হচ্ছে, তা ওর গল্পটির মাধ্যমে উঠে এসেছে। আমি দোয়া করি অনেক ভালো থাকো।
যারা চামেলির জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তাদের এই হাত প্রসারিত হোক, চামেলির জন্য সবসময় এই শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। প্রিয় শ্রোতা, আপনারা যারা সাহায্য করতে চেয়েছেন, হ্যালো ইট নাইন টু জিরো টিম সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং চামেলির নাম্বার আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে, আপনারা চামেলির সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনাদের যে আতিথিয়তা বা আপনাদের যে সহযোগিতা, সেটা চামেলির সঙ্গে সারা জীবন থাকুক, চামেলি তার পথ থেকে ফিরে আসুক, সুন্দর একটা জীবন ব্যবস্থায় ফিরে আসুক, তাহলেই না আমাদের হ্যালো ইট নাইন টু জিরো সার্থক। আজকের মতো শেষ করছি, আগামী বুধবার আবারও ফিরে আসব, যাহা বলিব সত্য বলিব থাকছে আগামী রবিবার, এবং আগামী বুধবার থাকবে জীবনের গল্প, সেখানে থাকবে হ্যালো ইট নাইন টু জিরো টিম। আগামী রবিবার ঠিক রাত 11:20 শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, এবং যাবার সময় যে কথাটি সবসময় বলি, এবিসি রেডিওর সাথে থাকুন। আর জি কিবরিয়া, আর জি শাকিল এবং হ্যালো ইট নাইন টু জিরো টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
ইচ্ছে তাই করো।
This track was downloaded from FusionBD.com.